exclusively on FusionBD.com.
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
জীবন গল্প, জীবন গল্প শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্পে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি প্রথমে আপনার গেস্টের সঙ্গে আজকে পরিচয় করিয়ে দেব কে আসলে আমাদের লাখ লাখ মানুষের সামনে নিজ জীবনের গল্পটা বলতে যাচ্ছে। হ্যাঁ, প্রথমে আপনার নামটা একটু বলেন।
মোহাম্মদ আবুল কাশেম।
আবুল কাশেম, বয়স কত?
আমার 17 বছর চলতেছে।
কোথায় থাকেন আপনি?
আমার জন্মস্থান মানিকগঞ্জ সদর থানা ফুটাইল ইউনিয়ন।
আচ্ছা, ঠিক আছে, আমি ডিটেইল জানতে চাচ্ছি না। মানিকগঞ্জে আপনি জন্মগ্রহণ করেছেন?
জি।
আচ্ছা, কিছু করছেন আপনি পেশায়?
পেশা বলতে যখন যেটা পায় আর কি, কাজ নির্দিষ্ট কোনো কাজ নেই।
আজকে ওর যে জীবন গল্পটা সেটা খুব সেন্সিটিভ একটা গল্প, ওর আত্মপরিচয়ের গল্প। ইনফ্যাক্ট আমি একটু ধারণা দিচ্ছি আপনাদের শুরুতেই, আমরা যখন ভেতরে ঢুকে যাব তখন হয়তো বুঝতে পারবেন যে কতটা স্ট্রাগলের গল্প। যাই হোক, আমরা শুরু করতে চাই একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে মেমোরি আছে বা যেখান থেকে আপনি শুরু করতে চান ধারাবাহিকভাবে বলবেন। জি বলুন।
আমি যখন একটু বুঝতে শিখি দেখি যে আমার মা একজন মানসিক ভারসাম্যহীন। আমার যখন একটু জ্ঞান হয় আমি দেখতে পারি যে আমার মা আমাকে নিয়ে ভিক্ষাবৃত্তি করতেন, বিভিন্ন বাড়িতে বাড়িতে যাইতেন।
আচ্ছা,
ওইখানে আমার মাকে সবাই কলসি পাগলি বলে ডাকতেন।
কলসি পাগলি?
হ্যাঁ, কলসি পাগলি। আর আমাকে ডাকতেন সবাই কলসি পাগলির ছেলে।
আচ্ছা আচ্ছা।
যখন আমি একটু বড় হই, আমাকে যে আমি একটা বাড়িতে থাকতাম, মা যে বাড়িতে আমাকে নাশ্রয় থাকতো, আমি তাকে নানি বলে ডাকতাম।
আচ্ছা,
তিনি আমাকে বললেন, আমার মাকে বলল যে দেখ এখন তো তুই সুস্থ কিছুটা, তোর ছেলে একটু বড় হয়েছে, তোর ছেলের স্কুলে ভর্তি করে দে।
আচ্ছা,
পরে আমার মা বলল যে আমি তো এটি বুঝি না, তাই আপনি যেমনি ভালো ওইভাবে ই করেন ভর্তি করে দেন, আমার নানি আমাকে মাকে নিয়ে আর কি স্কুলে আমাকে ভর্তি করে দেয়।
আচ্ছা,
কিন্তু ওইখানে বেশি দিন পড়তে পারি না কারণ ছোট ছিলাম, বয়সও কম, পড়ালেখা অল্প একটু করে পরে বাদ দিয়ে দিই।
আচ্ছা,
পরে আবার ফের মার সাথে গ্রামে ঘোরাঘুরি, আবার আমাকে নিয়ে ভিক্ষাবৃত্তি করতেন। এমন সময় অনেকে আমার মাকে বলতো হ্যাঁ পাগলি তোর তো চলতে কষ্ট হয়, তুই কর তোর পোলারে আমার কাছে দিয়ে দে।
আচ্ছা,
আমরা তোর কিছু টাকা দিই, তুই টাকাগুলো নিয়ে চলে যা আর তোর পোলার আমার কাছে দিয়ে দে, আমরা বাইলে ডেলে মানুষ করুম বড় করে দেবো।
আচ্ছা,
আমার মায় কয় না বাপুল আমি তোকেও দিব কি সেজন্যে। এইভাবে করে আর কি যখন একটু বড় হই, আর একটু বড় হই যখন কিনা পড়ার বয়স হয়, তখন আমার মা বর ফের আবার স্কুলে ভর্তি করে দেন।
আচ্ছা,
এই ভর্তি করে দেওয়ার সময় আমাকে স্কুলে পোলাবান তখন থেকে আর কি হাসাহাসি করতো,
মানে আপনাকে দেখে হাসাহাসি করতো।
হ্যাঁ, আমাকে দেখে হাসাহাসি করতো, বলতো যে কলসি পাগলির ছেলে আসছে স্কুলে, দেখ পাগলির বলা হয়েছে পাগলি বলা, এরকম ভাবে আর কি আমাকে টিটকারি করতো। অনেকে মারধর করতো আমার সে বড় যারা ছোটরাও আমাকে বিভিন্ন দিক দিয়ে অত্যাচার করত, তখন আমি অতটা বুঝতাম না যে আসলে আমার শত্রুরা এরকম করে কিসের জন্য। পরে আমি এই ব্যাপারটা আর কি আমার নানিরে জানাই, কয় খেপাইলে তুই খেপবি কিসের জন্য, ওরা তো তোর খেপাইবই, আমি কই কিসের জন্য আমার খেপাইব, কয় তোর খেপাইব কারণ তোর মায় তো পাগল, তুই পাগলের বলে আর তোর বাবা তো নাই। আমাকে আমার বাবা নাই, তা আমার বাবা কোথায়, আমার বাবা কে? পরে এরকম ভাবে যখন আমার নানি আমার কিছুই বলে না তখন, পরে দুই তিন দিন এইভাবে বলার পর আমার মা আমার দেখা দিতেছে, যে তোর আব্বাই যায়। এরকম ভাবে এলাকার লোকজন আরো দেখা দিতেন, মা যেভাবে বলছে মানুষের কাছে সবাই বলতো যে এটা তোর বাবা।
মানে ফার্স্ট টাইম যখন আপনি দেখলেন ওই যে তোর বাবা যায়, তো ওই লোকটাকে আপনি আগে তো বাবা হিসেবে চিনতেন না, ওটা কি প্রথম দেখলেন নাকি তার আগে থেকেও দেখতেন?
না, ওনার বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি ছিল, কিন্তু কখনো আর কি আমাকে কেউ বলে নাই যে এটা তোর বাবা।
আচ্ছা,
কিন্তু যখন আর কি একটু জ্ঞান হয়েছে আমি যখন জানতে চাই আমার নানির কাছে আমার মার কাছে, তখন আর কি তারা দেখায় যে এটা তোর বাবার বাড়ি, এটা তোর দাদা। পরে এভাবে চলতে থাকে অনেকদিন, একদিন আমি নদীতে গোসল করতে গেছি, গোসল করার সময় আমার পাশে কিছু মহিলা ছিল আর কি, খালা টালা ডাকতাম, তার আর কি কইতেছে যে তোর বাবা তোর মাছ মারতেছে, তোর বাবাকে যায় বল যে তোর বাবার কোলাটাও তো রাখা বরস, যেটা মাছ রাখে ওটা তোর কাছে রাখ। আমি কই না আমার মারবো, কই না কিছু কইব না, আমরা এখানে আসি না। আমি শুনুন মনে আমার আব্বার যে কইতেছে আব্বা তা আপনার এটা আমার দেন, কোলাটা আমার দেন, আমি এটা আমার কাছে রাখি, আপনি মাছ মারেন।
আচ্ছা,
এই কথা বলার পর আমার উপর এতটাই ক্ষিপ্ত হয়ে গেছে আমাকে, হ্যাঁ আমার ওই বাবা আগে আমাকে দুইটা হাত এই সামনে এইভাবে বাঁধছে, হাত বাঁধছে, পা বাঁধছে, বাঁধার পর নদীর পার যে কোর্সা থাকে ওই কোর্চা দিয়ে আমাকে প্রচুর আঘাত করতেছে আর কি, মারতেছে।
আচ্ছা, তো যে লোকগুলো আপনাকে বললো যাওয়ার জন্য সে লোকগুলো কি করলো তখন?
তারা তো ওইখান থেকে বলতেছে যে ভাই মারিস না রে দিলু, মারিস না, কিন্তু
নাম কি ছিল? দিলু,
জি, দিলুয়ার,
দিলুয়ার। আচ্ছা,
কিন্তু তারা কেউ আগেতে সাহস পাইতেছে না বাবার ভয় আর কি, ওই দুই তিনজন মহিলা তো, কারণ আমার বাবার কাছে আসলে হয়তোবা তাদেরও মারতে পারে এই ভয় না কি জানি আর কি, তারা আর কি আগেতেছে না কিন্তু দূর থেকে বলতেছে যারা মারিস না।
আচ্ছা,
কিন্তু কোর্চাদের বাড়ি তারপর লাত্তি থাপড় এইভাবেই করতে করতে এক পর্যায়ে আর কি আমার শরীর ভার হয়ে আর কি আমার পরে আর কোনো কিছু মনে নেই। পরে জানতে পারি যে আমার নানি আমার কইতেছে একটু জ্ঞান যখন ফিরছে যে কি ব্যাপার তুই ওই শয়তান ডরে আব্বাকে ডাক দিবা কিছু কিসের জন্য?
এটা আপনার নানি বলছে?
আমার নানি
মানে যারা আপনাকে পালন মানে আশ্রয় দিয়েছে সেই নানি। হ্যাঁ হ্যাঁ, তারপর
পরে আমার কইতেছে তুই ওরে শয়তান ডরে আব্বাকে ডাকছিস কে, তোর যদি মাইরে ফেলাই তো। পরে আমি আমি কি জানি আমার মারবো, আমি তো ওই মহিলারা বলতেছে তোর বাবা বাবা বলে ডাক, আমি আমার বাবার বাবা বলে ডাকলে দুষ কিসের, আমার বাবা আমরা মারলো কিসের জন্য? পরে আমার নানি কইতেছে গোয়ারা গাধা তোর বাবা হইলে কি হইব, কিন্তু তোর বাবা তোরে ছেলে মানে নেয় না, এই যে এতদিন বড় হয়েছ এক জায়গায় দেখা হয়ে হয় কোনোদিন তোরে ডাক দিছে? আমি কই না, কোন মানুষ তোকে ডাকে না, আমি হ অন্য সবাই তো বড় মানুষ আমার আদর করে ডাক পারে কুলে নেয় কিন্তু উনি তো ডাকে না।
কিছু মিস্টেরিয়াস ব্যাপার যুক্ত হয়েছে এখানে প্রিয় শ্রোতা, একটা হচ্ছে ওর মা পাগলি ওর কথা মতো, এবং আরেকটা যেটা হচ্ছে যে যাকে ও বাবা বলছে সে মানছে না, আরেকটা হচ্ছে যে ওর মা মানে যে বাড়িতে আশ্রিতা সেই বাড়ির লোকজন কিন্তু ওনাদের ব্লাড কানেক্টেড কেউ না, তো সবকিছু মিলিয়ে আসলে এটা কেমন বাবা, এই একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে ওর জন্ম পরিচয় আসলেই বৈধ কিনা, সেই পরিচয়টা নিয়েও কিন্তু এক ধরনের কোশ্চেন তৈরি হচ্ছে। সো আমি শুধু একটা কথাই বলবো যে কোনো কিছু অ্যাজিউম না করে আপনারা মূলত শুনতে থাকুন গল্পটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায়। হ্যাঁ বলুন। তারপরে
আমাকে বলে যে ও তোর বাবা কিন্তু ভালো না।
আচ্ছা, ভালো না? আচ্ছা,
জি, তোর বাবা অন্য সব বাবার মতো না, তোর বাবা খুব খারাপ, তুই কাছে গেলে তোর মাইরে ফেলাইব, কোন তুই কোন সময় তোর বাবার কাছে যাবি না, তোর আশেপাশেও যাবি না, যদি কিছু খাইতে দেয় তুই খাইস না, এরকম ভাবে আমার নানি আমার মা আর কি মুরব্বীরা আমার বুঝায়।
আচ্ছা,
ঠিক আছে। পরে আমি ওই রকম ভাবেই চলি, আমার বাবারে দেখলে সবসময় ভয় পেতাম, দূরে যেতাম, আমার নানির কথা যদি আমাকে মারে সত্যি সত্যি এই ভয়ে আমি আর কি দূরে দূরে থাকতাম। তো এভাবে কিছুদিন যেতে থাকে, একদিন হঠাৎ করে এলাকার লোকজন যখন আরো বেশি করে জানতে পারে যে আমি এরকম ওনার সন্তান, ঠিক আছে, আমার মা যখন আরো বলতে থাকে মানুষকে সুস্থ হওয়ার পর যে কাশিমের বাবার নাম ডেলোয়ার, এরকম ভাবে বলার পর আমার বাবা আরো ক্ষিপ্ত হয়ে যান, আমাদেরকে আরো অনেক অত্যাচার বাড়িয়ে দেয়। একদিন আমরা ঘুমাই রয়েছি ঘরের ভিতর, পরে আমাদের ঘরে আগুন ধরে দিচ্ছে, আগুন ধরে দেওয়ার পর পুরো ঘরের আগুন তো জ্বলতেছে, এই আমার শার্ট পর্যন্ত আগুন লেগে গেছে। পরে আমার মা একটা সালা ছিল পাশে ওই মাথার পাশে, পরে সালার কলসির পানি ডাইলে সালা ভিজে আমার গায়ের উপর দিয়ে আমার ওই খুঁড়ির বেলা ছিল তো আমাকে একবারে ওই খুঁড়ির বেড়া ভেঙে আর কি বাইরে গেছে। পরে আমি তো তখন ঘুমেছিলাম বলতে পারি না, কিন্তু ঘরে আগুন ধরছে আমার মাঝে মাঝে বাইরে নিয়ে গেছে এতটুকু বলতে পারি, তারপর ঘুমিয়ে গেছি। তারপরে দিন সকালে আমার নানির কাছে আর কি এলাকার মানুষের জনের কাছে বলতেছে আমার মা কই রকম কালকে ঘরে আগুন লাগার পর বাইরে হয়েছি, বাইরে আর অনেকক্ষণ পর দিল আর এসে কইতাছে যে তুই এইখান থেকে ভালো মতো চলে যাবি, নাহলে তোর পোল্লারে মাইরে ফেলাম, তোরও মাইরে ফেলাম, এখন আমি কি করুম তোমরা কও। পরে ওই এলাকার মানুষ কয় ঠিক আছে এরম ভাবে যখন ই করতেছে, আমুদ আলী ছিল আমার দাদার চাচাতো ভাই আর কি আমার এলাকারই, পরে তিনি কয় যে এরকম ভাবে একটা পাগল উপর নির্যাতন করব, আমি থাকতে এটা হইতে দেব না। পরে তিনি আর কি গ্রাম্যশালী সে একটা বিচার ডাকলেন। বিচারে আর কি বলতেছে যে কাসিম তো তোর ছেলে, এখন এই যে সকিনা তো তোর স্ত্রী হয় তাহলে আর কি। বিচারের এক পর্যায়ে আর কি আমার এতটুকু মনে আছে এগুলো আলোচনা করতেছে যে তোর ছেলের তুই তাহলে মাইনে নে, তো গোবার নে বিয়ে কর কাসিম মারে। তোর বাবা বলতেছে যে অসম্ভব, আমি কোনোদিনও ওরে বিয়ে করুন না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আপনার এর আগে আমার উপর মিথ্যা অভিযোগ আনছেন এখন আনছেন, আমি এটা কিছুতেই মাইনে নেব না। পরে এইভাবে বলার পর পরে আমার মাকে ওইখান থেকে আর কি সরাই নিয়ে যায়। আমার বাবা আর কি ওইখানে আমার মারে মার দৌড় করার চেষ্টা করে যে ওর জন্য আমার এলাকায় মান সম্মান কিচ্ছু থাকবো না, এর সর আমি আর রাখবই না, ওর আমি এক্ষুনি মেরে ফেলাম।
আচ্ছা তো একটু থামাচ্ছি আপনাকে, আপনার মার দিকের কোন আত্মীয় স্বজন ওই গ্রামে ছিল না?
না না, আমার মার
কোথা থেকে এসেছিল আপনার মা?
আমার মার জন্মস্থান হচ্ছে ভারতে মূলত।
আচ্ছা গল্পটা কি, আমি এখানে একটু পজ দিয়ে পিছনে যেতে চাই, আপনার মার গল্পটা একটু জানতে চাই যে কিভাবে আপনি কি শুনেছেন, কার কাছ থেকে শুনেছেন, আপনার মা আসলো কিভাবে এই গ্রামে?
আসলো আমি এই বিষয়টা আমার মার কাছে জানতে পারি যখন তিনি একটু সুস্থ হন। তিনি আর কি বলছেন, তার জন্মস্থান ভারতের আসাম রাজ্যে উত্তর লক্ষিমপুর জেলা আগে বাংতি গ্রাম, ওই গ্রামে তার হলাম জন্মস্থান।
ওকে,
সেখানে
বাবার নাম কি?
আমার নানার নাম,
নানার নাম,
আমার নানার নাম ছিল নূর হোসেন।
নূর হোসেন,
জি।
আচ্ছা নানির নাম?
আমার নানির নাম ছিল হলাম জমিলা খাতুন।
জমিলা খাতুন, আচ্ছা। নূর হোসেন এবং জমিলা খাতুন কি করতেন? নূর হোসেন
মনে যে অনেক জায়গা জায়গা ছিল, তো কৃষি কাজ কর্ম করতেন। আর আমার মামা ছিল, বড় মামা, নাম আব্দুল মজিদ, তিনি আর কি ওই কৃষি কাজগুলো দেখাশোনা করতেন।
আচ্ছা
পরে আমার মা একদিন ওই ক্ষেতের ছোট যখন একবারে অল্প বয়স 10 বছরের মতো হবে, আমার কি ক্ষেতের হাতেল আছে যে হাতেলে বসে মাটিতে আমার মা আর আমার খালা দুজন ছোট খেলা করতেছে।
আচ্ছা
আমার মামা ওই হাতাল কোদাল দিয়ে কাটতেছে।
আচ্ছা
তখন আমার মাকে বলতেছে এই সকিনা সুইরা যাবেন দিকে, যে কোদাল ওই কুব লাগবে আর কি, দূর থেকে বলতেছে। আমার মা এক পর্যায়ে কি একটা জন্য জানি মাথার ওই দিকে এগিয়ে দিচ্ছিল কি আনতে যায়
কোদালের দিকে,
কোদালের দিকে, তখন হঠাৎ করে আমার মার মাথায় একটা কুব লাগে। কুব লাগার পর প্রচুর রক্তক্ষরণ হওয়া দেখে আমার মামা আর কি ভয় পেয়ে যায়। ভয় পেয়ে কোদাল টানতে উঠাইয়া আর কি কোনাটা গাইড়া গেছিল, কোদাল টানতে উঠাইয়া ওইখানে ফালে আমার মামা পালায় যায়। ভয় পেয়ে যায় যে আইরে কি এটা কি করলাম। পরে আমার খালা যে আমার মার বড়, তারা বড় 13-14 বছর, মার সে 4 বছর বড় সে। পরে উনি করে কি মাটি দিয়া পোলাপন মানুষ, তো মাটি দিয়ে আর কি আমার মার মাথায় শুধু ওই রক্তটা বন্ধ করার চেষ্টা করে।
আচ্ছা
রক্তটা বন্ধ করার চেষ্টা করে, পরে আরো মানুষজন আসে যখন জানতে পারে, তখন মাকে চিকিৎসাবাতি করে কিছুটা সুস্থ হয়। এটুক সময়ের মধ্যে আমার মার বড় বোন ছিল একজন, তার নাম হচ্ছে আপনার একটা নাম যেন আমার সঠিক খেয়াল নাই, আইমন খালা,
আইমন,
আইমন। সে একটা ছেলেকে খুব পছন্দ করে আর কি, ওই ভারতেরই একটা ছেলেকে খুব পছন্দ করে, কিন্তু ছেলেটা থাকে বাংলাদেশে।
আচ্ছা
পরে ওই ছেলেটাকে পছন্দ করার কারণে আমার খালা পালিয়ে যায় সে ছেলেকে বিয়ে করে।
আচ্ছা মানে আপনার মার বড় বোন?
আমার মার বড় তো যেমন খালা, তার বড় হলাম আইমন খালা।
আচ্ছা
ওই বড় খালা একবারে ওনাকে নিয়ে পালিয়ে যায় বিয়ে করে, বাংলাদেশে চলে যায়, কোনো বেড়া ছিল না ইন্ডিয়ার ভারতে।
জি
পরে আমার মা তার কাছে ছিল, তারা আলোচনা করতেছে যে আমার নানি আমার নানাকে বলতেছে যে তে এখন কি করবা, আমার মেয়ের স্যার আমি থাকতে পারব না, আমার মেয়ের কাছে আমাকে নিয়ে চলো, আমার মেয়ের কাছে আমি যাব। তখন আমার নানাই বলতেছে যে এখান থেকে যদি চলে যাই তাহলে আমাদের এই জায়গা জমি আছে সবকিছু এখানে রেখে যেতে হবে, এগুলো বিক্রি করে দেই। পরে আমার নানা তার বাবার কাছে যায় বলতেছে যে তাহলে ই করেন, তোরা যদি বাংলাদেশে যাস তাহলে 1 ফোঁটা জমিও পাবি না, এইভাবে তো বুঝাইতে। পর আমার নানা ওই সবকিছু রেখে ওই আমার নানির কথা শুনে সবকিছু রেখে আর কি আমার মা আর মামা ছিল যে বড় মামা মজিদ মামাকে নিয়ে, তারপর যাইমন খালাকে নিয়ে আমার মাকে নিয়ে, আর ছোট মামা ছিল যে আমার মার ছোট, তার নাম ছিল আব্দুল হামিদ, তাদেরকে নিয়ে বাংলাদেশে সুনামগঞ্জ চলে আসে।
আচ্ছা
ইন্ডিয়া থেকে যারা আসতো তাকে নাকি রিফিউজি বলতো, ওই বস্তি মতো ছিল ওইখানে থাকতো। তখন আমার নানির গলায় কানে আমার মার আর কি যত গনাগাটি ছিল আর কি পরনে যাচ্ছিল ওগুলো সব আমার নানায় বিক্রি করে একটু জমি কিনে অল্প একটু আর কি থাকার মতো, জানি সবাই মিলে যেতে থাকতে পারে, পরে আর কি আমার খালার কাছে থাকতে পারে, জায়গা জমি কেনার পর ওখানেই থাকে আমার মা। যখন একটু বড় হয় আমার মার ওখানে বিয়ে হয়েছিল আর কি, বিয়ে দেয় তারা। কিন্তু ওই যে বালিটা দেওয়ার কারণে মাঝে মধ্যে সম্ভবত ইনফেকশন হইতো, ওইখানে ওই মাথায় কূপ লাগার পর থেকে আমার একটু পাগলামি শুরু হয়।
আচ্ছা,
পরে ওখানে এলাকার একজন নাম হচ্ছে তার আব্দুল আহাদ, তার সাথে বিয়ে হয়। বিয়ের পর ওখানে ঘর সংসার করে, পরিশ্রম করে। আমার দুইটা ভাই ভাই হয়, দুই করে, হাসান আর হোসেন। আর ছোট ভাই নাম আরেকটা ভাই হয়ে পরে, দুই সংসার চার পাঁচ বছর করার পর আরেকটা ভাই হয়, তার নাম রাখি হলাম আরশ আলী।
আচ্ছা,
নামে আমার সঠিক আর কি ভালো মতো খেয়াল নাই। পরে ওই ভাইরে রেখা মানসিক ভারসাম্যহীন যখন আবার পাগল হয়ে যায়, তখন আমার ওই আব্দুল আহাদ যে আর কি হাসান হোসেন আর কি আমার আম্মুর উপর, তার আর কি করে যে পাগলদে তো সংসার করা যাবে না, এ না বুঝবে কোনো কিছু, এর ওর বাবার বাড়ি পাঠিয়ে দিই। পরে আমার বাবা আর কি উনি আমার মাকে আবার আমার মামার বাড়ি রিটার্ন পাঠিয়ে দেয় যে তোমাদের বন্ধু মি নিয়ে যাও, এরকম পাগল ছাগল দিয়ে আমি সংসার করাতে পারব না। পরে শেষে আমার মামা চিন্তা করে যে আসলে বোনটা এই অবস্থা, তাহলে আমরা একটু চিকিৎসাপাতি করে দেখি, চেষ্টা করি সুস্থ হয় কিনা। এই চিকিৎসার জন্য আমার মাকে নিয়ে যায় মোমিন সিং আপনার আঠারো বাড়ি, ওইখানে আমার বড় খালায় বাড়ি করছে, ওইখানে নিয়ে যাওয়ার মাকে আর কি। আমার খালায় বলছিল যে ওনারা ওখানে কবিরাজ আছে, ওনারা নেগেল চিকিৎসা করবে।
আমরা এখানে একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি। বাই দ্য ওয়ে, বিরতিতে যাবার আগে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ছোট্ট একটা বিরতি। শুনছেন আরজি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আরজি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আরজি কিব্রিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আজকে এখানে জীবন গল্প বলছে আবুল কাশেম। আমরা কথা না বাড়িয়ে ফিরছি আমাদের যিনি গেস্ট তার কাছে। তারপর কি হলো?
পরে হঠাৎ করে মা তাদের কাছ থেকে কোন একভাবে হারিয়ে যায়।
আচ্ছা,
হারিয়ে যাওয়ার পর তখন অনেক খোঁজাখুঁজি করে আমার মামা আমার খালা তাকে পাওয়ার জন্য, কোথাও পায় না। পরে আমার মা কোথায় ছিল এটা আমার সঠিক বলতে পারে না যে আসলে কোথায় আসছে। মানিগঞ্জ আসছে পর না, ওইখান থেকে প্রায় মনে হয় কিছুদিন ঘোরাঘুরি উপর আবার মানিগঞ্জ চলে আসে। আমি এটা আবার জানতে পারি কিভাবে যে মানিগঞ্জ আসে। আমার মামা বলছে যে আমার মা হারিয়েছে 28 বছর।
মামার সঙ্গে দেখা হয়েছে আপনার? তার মানে স্টোরি যখন সামনের দিকে যাবে আরো কিছু সারপ্রাইজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সো আমরা যেখানটাই ছিলাম, একটা হচ্ছে যে সালিশ বসলো, দেলোয়ার সাহেবকে বলা হচ্ছে যে মেনে নেবার জন্য, কিন্তু সে মেনে নিচ্ছে না এবং সে বলছে যে তার উপর একটা মিথ্যা কমপ্লেন করা হচ্ছে, একটা মিথ্যা দোষারোপ দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে ওখান থেকে চলে যাওয়ার জন্য। আচ্ছা, তো এই অবস্থায় এরপরে আপনি কি করলেন?
ওই গ্রাম্য সালিশি তো ওখানে শেষ হয়ে যায়। আমার বাবা বলে যে আমার ছেলে নাম কিসের জন্য মেনে নেব।
তখন কি উনি বিবাহিত ছিলেন? অন্য কোন বউটাও ছিল ওনার ঘরে?
না, তখন কোন
বউটাও ছিল না।
না,
আচ্ছা আচ্ছা। তারপর
পরে শেষে আমার মা ওই যখন দেখে যে আমার বাবার অত্যাচার দিন দিন বেড়ে যায়, আর ওই যে ঘরে আগুন লাগার পর জানায় যে এরকম দিল আমার রাত্রে এসে বলতে সে কর চলে যা। পরে বিচার হওয়ার পরে কিছু হয় না। পরে আমার মা ভয় আতঙ্কিত হইয়া পাশের গ্রাম নাম হচ্ছে ধল্লা, সেইখানে আমার একজনকে বোন বানাইছিল।
আচ্ছা,
তার আর কি তারে খালা, আমি খালা ডাকতাম। পরে ওই বাড়িতে চলে যায়।
আচ্ছা,
আমাকে নিয়ে যেখানে থাকলে আমার বুলার মেরে ফেলে বা আমি এখানে থাকুম না, তা আমি ওই গ্রামে চলে যাই। ওর আমার মা যখন ওইখানে যায়, যাওয়ার পর জমশের ছিল আর কি, ওনার আমি খালু ডাকতাম, ওনার নাম ছিল জমশের। ওনাকে আমার বড় কাকা, নাম হচ্ছে মুসলিম মাস্টার, উনি আমাকে আমার খালুকে খুব প্রচুর চাপ দেয় যে আমাদের গ্রাম থেকে মহিলাটার খেদাই দিছি, খারাপ মহিলা, তুমি কেন এই মহিলাটাকে আশ্রয় দিলা। আর জমশের একটু দুর্বল প্রকৃতির লোক ছিল আর কি, আর্থিক দিক থেকে, সেজন্য আর কি তার উপর আর চাপটা প্রয়োগ করতে সে সুযোগ পায়। প্রায় দু একদিন পর পরই বাড়িতে এসে চাপ দেয় যে এই পাগলিরে নামাও, তাহলে তোমার সাথে আমার ঝামেলা বেজে যাব। আমি এগুলা আর কি শুনি, কিন্তু কিছু বলতে পারি না আর কি। আমাকে দেখে দেখে বলে আমি দেয়ারে খেলা করতেছি, তখন আর কি আমার কাকা ওই আমার খালুকে এই কথাটা বলতেছে যে পাগল রে পাগলে পোলারে এলাকাতে খেয়ে দাও, তোমার জন্য ভালো হইব, আমার জন্য ভালো, এই কলঙ্কি নিয়ে এখানে রাখো না। পরে আমার খালু বলতেছে যে কলঙ্কটা তো বাজাইছে তোমার ভাই, তে তোমার ভাইরে এটা স্বীকার করে নিতে বলো, সে যেন মাইনে নেয়, তাহলে তো আর কোনো কলঙ্ক থাকে না, এ পোলাটার দিকে তাকাও তো তোমরা মাইনে নিতে পারো। পরে সে বলতেছে যে অসম্ভব, এটা কোনোদিন সম্ভব না। পরে আমার মারে ডাক দিয়েছে পাগলি দিকে, পরে আমার মা গেছে তুই টাকা পয়সা নিয়ে, তোর আমি কিছু টাকা পয়সা দিই, এই টাকা পয়সা নিয়ে চলে যা, টাকা পয়সা নিয়ে তুই যেখান থেকে আইসোস সেখানে চলে যা। পরে আমার মা বলেন না আমি কোথাও যাবো না, আপনার ভাই আমার সাথে এরকম ই করছে, তে আপনারা আমার পোলাডার মুখের দিকে তাকায় হইলেও তো বিচারটা পাওয়া দিতে পারেন, আমার তো এই পোলাডার মাইনে নেন, আমার নিতে হইব না, আমি পা আমি জেনে খাই, আল্লাহ পাক জেনে রাখে, সেখানে থাকবো সেখানে খামো, আমার নিয়ে চিন্তা করেন না। আপনি পোলাডার এই পোলাডার ভবিষ্যৎটা দেন। আর এলাকার লোকজন কয় বলার পর আমার কাকা ক্ষিপ্ত হয়ে ফিরা ছিল বসা, যে ফিরাটার উপর বসছিল ওইটা দেওয়া আঘাত করে, আঘাত করার মাঝখানে
কাকা আঘাত করে
আমার মাকে,
আপনার চোখের সামনে?
হ্যাঁ, আমার চোখের সামনেই।
আচ্ছা,
আঘাত করার পর এমনি তো তার ব্রেনটা আগে থেকে ড্যামেজ হয়ে যায় আমার মামার কোদালের আঘাতে, ওই আঘাতটা খাওয়ার পর আমার মা পুনরায় আবার পাগল হয়ে যায় একবারে। আমি যে ওই যে স্কুলে পড়তাম ক্লাস ওয়ানে, সেখানে আমার মা যখন পাগল হয়ে যায় আমার মাকে কি খাইতে দেয়, আমাকে কি খাইতে দেয়, জমশি বাসায় ছিলাম আমার খালু ডাকতাম, তারাও আর্থিক দিক দিয়ে দুর্বল, তখন মা আর গ্রামে ওরকম ভাবে ঘুরতে পারে না, চাউল দেখা গেছে গ্রামে গেলে কেউ চাউল দিলে চাউল বিড়ি খায় আমার সে ফালাই দিত, যে শেষের অংশটা থাকতো ওগুলা সহ চাউলের সাথে মিশে আর কি পলিথিন আবর্জনা যা ছিল সব আর কি একসাথে জড়ো করে নিয়ে আসতো। আগে আমার খালা যে ওগুলো একটু রান্না বাড়া করে দিব এই উপায় ছিল না, কিন্তু আমার মা তো আর জ্ঞান নেই, সে তো বুঝে না। পরে শেষে মা ভাত রান্না করত, ভাতের মধ্যে মাছ একসাথে আর কি জাল করত, আর কি কোনোদিকে স্বাভাবিক না। পরে এভাবে আমার মাও কষ্ট করে আমিও কষ্ট করি, তখন আমার বালির টেক আমাদের পাশে একটা
বাজার। আপনি কি ওই সময়টাতে এগুলো বুঝতেন? আপনি তো অনেক ছোট, ক্লাস ওয়ানে পড়েন, যে মা এরকম করতেছে ভুলভাল করতেছে এগুলো আমাকে মেনে নিতে হবে।
পাঁচ সাত বয়স,
পাঁচ সাত বছর খুবই ছোট বয়স, খুব বেশি কিছু বয়স না। বাচ্চাদের অনেক ধরনের শখ থাকে, বাচ্চারা অনেক জেদি হয়, বাচ্চারা অনেক দুষ্টু হয় এবং তাদের এইসব বুঝজ্ঞান থাকে না, তার মা কি করছে না করছে তার ঠিক মতো পেলেই হলো, বাচ্চারা এরকমই হয়। আমার নিজের একটা মেয়ে আছে আমি জানি, তো ওই বিষয়গুলো কি মাথায় আসতো ওই সময়টাতে দেখে দেখে যে আমার মা তো এরকম পারে না সুতরাং আমাকে একটু মানিয়ে নিতে হবে?
আসলে আল্লাহ পাকি আমাকে জানি না, আমি অনেক ছোটবেলার কথাটা আমার কিছুটা হলেও মনে আছে আর কি। আমি যতটুকু জানি এটা আমি ততটুকু বলতেছি, আসলে আমার একবারে ছোটবেলা থেকে আর কি ক্লাস ওয়ানে পড়ি আর কি ব্রাকে পড়ি এটা আমার সঠিক খেয়াল নেই, একবারে 100% শিওর দাম বলতে পারবো না যে আসলে আমি ওই ক্লাসেই পড়ি, ঠিক আছে, কিন্তু আমি তখন স্কুলে পড়ি।
আচ্ছা আচ্ছা,
আমি স্কুলে যাই।
আচ্ছা আচ্ছা,
আমি তো খেতে পারতাম না, আমি ওই থাল নিয়ে যেতাম মানুষের বাড়ি।
আপনি যেতেন মার সঙ্গে?
মা তো বাড়িতেই থাকতো, মা তো আর ওই করতে পারতো।
আপনি কি করতেন?
আমি যে প্লেট নিয়ে পাশের বাড়িতে যেতাম বা সে যা বলতাম গোটা ভাত দেন খাম, সে বললে আর কি আমি পরে পেটের জ্বালা কি করবো, মানে যে বার থেকে তারাও তো ওর আর্থিক দিক দিয়ে দুর্বল, ওই চায় আইনে ভাত খেতাম।
আচ্ছা,
পরে খাইতাম, পরে আবার মায়েরও আইনে দিতাম, দুইভাবে দেখা গেছে একদিন দুই দিন, কিন্তু প্রত্যেক দিন একবারই গেলে তারা তো আর খাইতে দেয় না। পরে একদিন আমি বালির টেক গেছি হাটে, আমাকে পাশে একটা হাট হয় বালির টেকের হাট,
সেই
হাটে যাইয়া দেখি সিঙ্গারা বানাইতেছে। তখন ওই সিঙ্গারা যে দোকানদার সে আমাকে চিনছে, আমার মার সাথে আমার মা হাটে বাজার নিয়ে যাই তোমাদের সাথে ঘুরে ডাকতেছে, এই এদিকে আমি গেছি যাও কাম করবি আমার দোকানে,
আপনাকে বলতেছে
আমার বলতেছে কাম করবি, কাম করলে ক তাছাড়া যে প্লেট গুলো নিয়ে যা, আমি কাজ করুম তে আমার কি দিবেন খাইবার দিবেন না, তোর যা মন সে তুই খাবি আর তুই খালি আমি যা কমু যে প্লেট পাশে সিঙ্গার উপরই এগুলো দিবি আর আমার সাথে কাজ করবি, তোর খাওয়াও দিব তারপর তোর মার জন্য মাসে যা পারে ওটি আমি দিব, এরমই বলল আর কি আমার হোটেলে রেখে দেয়। পরে ওইখানে থাকে অনেকদিন কাজ করি, কাজ করার এক সময় কাজ করার সময় আমার মার কথা খুব মনে পড়ে।
আপনি মাকে ছাড়াই ছিলেন ওখানে?
হ্যাঁ মার ছাড়া।
মা কই ছিল?
মা ওই জমশেবার ছিল আর কি, 2-3 কিলো ইয়ে ছিল, দূরে ছিল।
আপনার চিন্তা হতো না যে মা খাচ্ছে কিনা, মাকে কেউ খাবার দিচ্ছে কিনা?
চিন্তা হলো ওই যে আমি তো ভাবতা জানি যে আমি যে খালা খালা আছে খালা খালু ওনারা মাকে দেখে রাখবেন, কিন্তু আমার মা তো ভাষ্য আমি জানি যে আমার মা জঙ্গল আবর্জনা এর মধ্যেই থাকবে, আমার তো এখন জানার পর কিছু করার নাই, আমার তো পেটে ক্ষুধা লাগে খাইতে হবে।
দিস ইজ দ্য হার্ডেস্ট রিয়েলিটি প্রিয় শ্রোতা, আজকের এই জীবন গল্প আমার ভেতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছে, বাট আমাদেরকে সামনে যেতে হবে, অনেক দূর যেতে হবে, এবং যা ঘটেছে জীবনে তাই হয়তো এখানে বলবে। সুতরাং আমি সবসময় বলি যে জীবন যে নাটকের চেয়ে নাটকীয়, সিনেমাটিক লাইফ যে আসলে না, লাইফ সিনেমার চেয়েও যে বড়, সেটাকে মাথায় রেখে আপনারা গল্পটা শুনবেন। ক্ষুধার কাছে পৃথিবীর সমস্ত কিছু অসহায়, সমস্ত কিছু অসহায়, একটা মানুষকে কাবু করা যায় শুধু তার ক্ষুধা দিয়ে। এই জন্য একটা কথাই আছে যে এক প্লেট ভাত দিয়ে, একজন ক্ষুধার্ত মানুষকে এক প্লেট ভাত দিয়ে তার পুরো জীবনটাই ছিনিয়ে নেওয়া যায় তার কাছ থেকে। হ্যাঁ, সো এইরকম একটা অসহায় অবস্থায় ওর মা এবং ছেলে, আর ওদের কাছে খাবারটাই বড়, কারণ কমিউনিটি সেন্সটা কিন্তু ওদের মধ্যে নেই। আমি আপনি আমার জায়গা থেকে চিন্তা করলে হবে না, ওরা ওই পরিবেশে বড়ই হয় নাই। হ্যাঁ, একটু যদি জানতে চাই যে মাকে রাখা হতো কোথায় বা রাত্রেবেলা ঘুমোতো কোথায়?
ঘুমাইতো ওই যে রান্না করছিল তাদের থাকা করছিল একটা, তার আবার দুইটা ছেলে ছিল, ওই তারা দুইটা রুম করে আর কি, একটা তারা থাকতো একটা তার ছিল, রান্না করছিল ওই রান্নাঘরের এক পাশে আর কি, আমার মাকে সহ আর কি আমাদের একটা মা আর কি সালা আসলে আর কি খেতা কাপড় পুরানো হয়েছিল এলাকার লোকজন দিছে, ওগুলো বিষয়ে আমরা ওইখানেই থাকতাম।
আচ্ছা,
আর কি আমাদের কোনো ঘর টোর ছিল না, জায়গা জমি নাই, ওই রান্নাঘরে থাকতাম, মা ওইখানে থাকতো। পরে মার কথা খুব খারাপ লাগে, পরে আর কি এরকম ভাবে কাজ করার পর আমি আমি তার দিন তো গুনতে পারি না যে মাস কতদিন, এটা আমি বুঝি না, অনেকদিন বার হয়ে যায়, মার কথা খুবই খারাপ লাগে যে আমি মাকে দেখতে যাব। পরে আমার মার জন্য রুটি, হোটেলে যে কাজ করতাম রুটি সিঙ্গারা এগুলো নিয়ে আমার মার জন্য আমি বাড়িতে যাই, যাই দেখি যে আমার মা আর কি এরকম শুকিয়ে গেছে, একবারে মাথা জট হইয়া একবারে ভরে গেছে মাথা জটে, আর এরকম শুকিয়ে গেছে আর কি, আবার আর কি শুধু ডাকতেছে বাবু তুই কই গেছিস তুই চলে আয়, এরকম ভাবে আর কি আমাকে ডাকতেছে। আমি আর কি ঘরের পিছন দিকে আর কি আসতেছি, আমি এই ডাকটা শুনতে পাই, কিন্তু একটা সময় আমি মার কাছে যাই দেখি আমার মা এই অবস্থা, কাপড়ের অবস্থা ভালো না, শরীরে প্রচুর ময়লা জমে গেছে আর এরকম ভাবে মার শুয়ে রয়েছে। আমি তখন ভাবি যে আমি কিসের জন্য কাজ করতে গেলাম, আমার মা এত কষ্ট করতেছে আমি আর কাজ কাম করব না, কিন্তু দেখা গেছে যে কাজ না করলে তো তখন খাবার পায় না। পরে আমার মাকে নিয়ে আমি রুটিগুলা খাইবে দিই, মা আমার দেখি হাতে নখগুলো বড় হয়েছে, আমার মাথায় হাত দিচ্ছে যখন তখন দেখি যে হাতের নখগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আমার কইতেছে তুই আইসোস, আমার চিনতে পারছে আমার কথা আর কি। এমনি মানুষকে খেয়ে পাইলে আমার মা তাদের মারধর করতো, হাতের কাছে কোনো কিছু পাইলে সেটা
দিত,
কিন্তু আমি যখন যাইতাম আমার দেখলাম আমার মা শান্ত হয়ে যেত, কাউরে কিচ্ছু বলতো না।
আচ্ছা আচ্ছা।
পরে আমি গেছি পর আমার বুকে জোরে ধরে কি কান্না শুরু করে দিছে, তুই আবার স্যার কই গেছিলি, আমার স্যার কোনো আনে যাস না তুই, ধর স্যার আমি বাসুম না, তুই থাক তোর আমি রাত্রে আম্পের এনে খাওয়াম, পরে শুয়ে রয়েছি সেদিন এভাবেই করে চলে যায়। পরে রাত্রে ঘুমাই রয়েছি বলতে পারে, সকালে দেখি কি অনেকগুলা আম আর কি না বিছনা তোলার কি সালা পাতা পুতো ঢাইকে রাখছে ঢাইকে রাখছে, তখন আমি ই করি যে আম কোন থেকে আনলো, আর এগুলো যদি মানুষ জানে যে আমার মা পাগল মানুষ
চুরি করে নিয়ে আসছে,
চুরি করে নিয়ে আসছে, এরকম ভাবে যদি করে তাহলে তো সমস্যা হয়ে যাবো। পরে আমি আমগুলা নিয়ে তাহলে আমার নানি করে দিয়ে আসি গে, এগুলো এখানে রাখুন না। পুলাবন মানুষ ছিলাম তো আর কি, সকলে যে নানির বাড়ি অনেকদিন ধরে যাই না, আমি এগুলো নিয়ে যাই। পরে যাওয়ার পথে হঠাৎ করে কি আমার একটা ওই পলিথিন নিতেছিলাম তো ওই ছুইটা পড়ে যায় আর কি,
একটা আম পড়ে যায়,
একটা আম না আর কি কয়েকটা আমি
পড়ে যাই,
ওইটা উঠাইতে যায় সবগুলাই ছিঁড়া যায় তো সবগুলো পড়ে যায়। পড়ে যাওয়ার পর ওই ওই জায়গা একজন লোক দেখে বলায়, আর আম বড় বড় ফুজলিয়াম দেখে পরে সে ওই যার কাছে আম তারে যায় বলে দেয় যে যে তোমার আমসুর ধরছি পাগলে পোলা, তোমার কাছে আমসুরি করছে।
এইখানে একটু পজ দিই, পজ দিই কারণ একটা সুযোগ এসছে আপনাকে বলার। দেখুন গল্পটা যদি ঠিক এখান থেকে শুরু হয়, যে লোকটাকে বলে দিচ্ছে বা যে লোকটা বলছে বা যে লোকের গাছের আমটা চুরি গেছে, হ্যাঁ গল্পটা এখান থেকে শুরু, বা গল্পটা এখন আপনি এখান থেকে শুনছেন, আগেরটুকু আপনি জানেন না, তাহলে ওর প্রতি মনোভাবটা কি হবে, ওর মায়ের প্রতি মনোভাবটা কি হবে? ভয়ঙ্কর রকমভাবে খেপে যাবেন, তাই না? এবং মনে হবে যে ভয়ানক রকমের অপরাধ করেছে এবং অপরাধের শাস্তি আগে দিয়ে নেই, তারপরে যা হওয়ার হবে। কিন্তু আপনি যদি হিস্ট্রিটা জানেন যে কত রাতে কি ঘটেছে, কতদিন পরে এই ছেলেটা তার মায়ের কাছে এসেছে, আমচোর যে ছেলেকে ধরা গেছে সেই ছেলেটা না, সেটা হচ্ছে তার মা। কোন মা? পাগল মা। সেই মাস মাসের পর মাস অপেক্ষা করে থেকেছে এই ছেলেটার জন্য, ছেলেকে খুশি করার জন্য সে রাতের বেলা আমচুরি করেছে এবং এই আমচুরি করে ছেলের জন্য রেখেছে। মার তো হিতাহিত জ্ঞানটা নাই, মা মনে করেছে এটা দিলে ছেলেটা আমার কাছে থাকবে। আপনি কি পারবেন এই এই ছেলেটাকে যে আমচুরি করে নিয়ে যাচ্ছে বা আমটা অন্য কোথাও দিতে যাচ্ছে তার দিকে একটা বারের জন্য খারাপ আচরণ করতে? পারবেন না। তো এই জন্যই আমরা বলি, সবসময় একটা কথা বলি, যে কোনো ঘটনা যখন আপনার সামনে ঘটে সেটা দেখে খুশি হওয়া বা সেটা দেখে সঙ্গে সঙ্গে মন খারাপ করা, এটা আমাদের খুব ন্যাচারাল, খুব প্রকৃতিগতভাবেই এটাকে বলা হয় ফার্স্ট রিয়াকশন। এই ফার্স্ট রিয়াকশন যারা দমন করে, ঠান্ডা মাথায় একটু চিন্তা করে, ঘটনার আকৃতি চিন্তা করে যারা রিয়্যাক্ট করে, তারা হলো অসাধারণ মানুষ। আর যারা ওই যে রাস্তায় একজন মানে চোর ধরা পড়ছে, চোর কাকে পিটাই নেই, আপনি পাশা দিয়ে যাচ্ছেন, আচ্ছা চোর ধরা পড়ছে ঠিক আছে আমিও দুইটা দিয়ে আসি, তারা কখনোই অসাধারণ মানুষ না, তারা সাধারণ মানুষও না, তারা অমানুষ। কারণ একটা ঘটনার পেছনে, একটা দুর্ঘটনা আমি বলি, একটা ঘটনা সেটা দুর্ঘটনাই হোক বা যাই হোক না কেন, সেটার পেছনে যে একটা ভয়াবহ শক্তিশালী রিজন থাকতে পারে এবং সেটা যদি আপনি জানেন তাহলে আপনি কোনোভাবেই ওই অনৈতিক আচরণটা করতে পারবেন। আমি জানি না ওর ক্ষেত্রে কি হয়েছে সেটা আমি জানব, এবং সেটা না জেনে আপনার কখনোই কোনোভাবেই রিয়াক্ট করা উচিত না। সো যখনই আপনার মনের মধ্যে কোনো ভয়ানক রকমের রিয়াকশন তৈরি হবে, সেটা যে কোনো বিষয় নিয়ে হোক না কেন, আপনি শুধু মাথায় রাখবেন এটা আপনার ফার্স্ট রিয়াকশন। অ্যান্ড ফার্স্ট রিয়াকশন ইজ 99% রং। ফার্স্ট রিয়াকশন অনুসারে আপনি যদি বিহেভ করেন, আপনিও পরবর্তীতে মনে হবে যে আপনি ভুল করছেন। সো ফার্স্ট রিয়াকশনটা দমন করাটাই উচিত। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা ছোট্ট বিরতি নেব, আর বিরতি নেবার আগে শুধু একটা কথাই আপনাদেরকে বলবো, এবং এই কথাটা আমাকে বারবার আজকের অনুষ্ঠানে বলতে হবে। আজকের এই অনুষ্ঠানটা শেষ পর্যন্ত যদি আপনার ঘুম চলেও আসে, তবু আমি বলবো যে ঘুমটা কামাই করে হলে শুনুন, কারণ আত্মোপলব্ধির একটা নতুন মাত্রা আজকের এই অনুষ্ঠানে যুক্ত হবে। এবং আমার কাছে মনে হচ্ছে এ যাবৎকালের অন্যতম একটা সেরা এপিসোড, জীবন গল্পের সেরা এপিসোড আজকে আমি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। সো প্লিজ লিসেন দিস স্টোরি কেয়ারফুলি। আমি ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো, আর বিরতির আগে আপনাদেরকে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের সাথে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। বুঝতেই পাচ্ছেন আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আর জি কে প্রিয়া আপনার সাথে রয়েছি। ছোট্ট একটা বিরতি
শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। স্টে টিউন সানডে অ্যান্ড ওয়েনেসডে উইথ মি আর জি কিবরিয়া, ওনলি অন ঢাকা FM 90.4।
You
শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
আর একবার স্বাগত প্রিয় শ্রোতা, শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমরা কথা না বাড়িয়ে ফিরছি আমাদের যিনি গেস্ট তার কাছে। হ্যাঁ, যেখানে ছিলাম যে বাড়ি মানে আমের যে আমের আম গাছের মালিক মানে আমের মালিক তাকে গিয়ে বলে দিল, তারপর কি হলো?
পরে আমি ওনাদের বলি যে আসলে আমি চুরি করি নাই, আমার মা তো আমার মা আনছে, কিন্তু তারা বিশ্বাস করে না, কারণ আমার মা কখনো কারো জিনিস না খেয়ে থাকলে ধরেন নাই। তিনি আর কি না খেয়ে থাকছেন ঘরে, কিন্তু কখনো চুরি চামারি করে নাই।
আপনাকে খুশি করার জন্য সে কাজটা করছে,
এই কাজটা করছে, কিন্তু কেউ বিশ্বাস করে না।
সবাই মনে করছে আপনি চুরি
করছেন। আমি চুরি করছি, তোর মা এরকম মানুষ পাগল, কিন্তু চুরি করে না। আর তোর মায়ের চুরি করলো, তুই আমনে কই যাস,
রাইট?
এরকম ভাবেই করে পরে আমাকে ধরে রাখে। পরে যার কাছে রাম সে আসে আমাকে বাড়ি নিয়ে যায়, তাদের বাড়ি নিয়ে যায় আমাকে। হাত দুইটা একটা লিচু গাছ আছে তাদের বাড়িতে, আমাকে হাত পিছনে নেয় বাঁধে। বাঁধা পর কয় আর কি আমাকে এত বড় একটা লাঠি মোটা খাইটা বলে আর কি, ওই খাইটা দিয়ে আবার মারতেছে মারতেছে আর বলতেছে যে আর কত গেলাম, তুই চুরি করছস, কবে থেকে চুরি করস, আর চুরি করছস কিসের জন্য, এগুলো বলে আমার মারতেছে। আমি প্রচুর কান্না করতেছি আর বলতেছি যে না আমি চুরি করি নাই, কারণ আমার একটাই ছিল যে আমি যেটা করি নাই সেটা আমাকে যদি শতও মারে আমি মিথ্যাটা কখনোই বলতে পারি না। পরে আমার এই এটা শুনে পরে আমার মা চলে আসছে, মা যখন নিজের মুখে বলছে যে না আমি চুরি করি নাই, আমি আপনার কাছ থেকে ছিঁড়ছিলাম রাত্রে, আমি নিয়েছি, ও নেয় নাই, ঠিক আছে। তখন হঠাৎ করে তার মধ্যে একটা শারীরিক পরিবর্তন আমি দেখতে পারি।
ওই আমের মালিক
না না আমার মার,
আচ্ছা,
যেন মা এই কথাগুলো বলতেছে মনে হয় যেন একবার সুস্থ, আবার সুস্থ হয়েছে আর কি, এরকমটা মনে হইতেছে।
আচ্ছা আচ্ছা।
পরে দেখি হঠাৎ করে আমি খেয়াল করছি আমার হাত পা বাঁধা অবস্থায়, দেখি আমার মার কাপড় ভিজা, কাপড় ভিজা আর হাতের নখ গোলা নাই। আমি দেখি আর কি ই হয়ে যায় যে মনে হয় আমার খালায় ই করছে, হাতের নখ কেটে দিছে, গোসল করে দিছে। পরে সে আমারে আমার খালাই খালোয়া এসে ওই আম গাছের মালিককে বোঝায় যে দেন পোলাবন মানুষ যে ভুল করলে করছে, দেন আপনি ছেড়ে দেন, ওরে ও আর এরকম করবো না, আমার বাড়ি নিয়ে আসে রোজার ঠিক 3 দিন আগে।
আচ্ছা,
রোজার ঈদ পড়বে তার আগে। তখন এই আমার মা যে আর কি গোসল করে না কোনোদিন গোসল করে না, তাকে জোর করে গোসল করানো যায় না, পানি দেখে ভয় পায় আর কি, গোসল করতেছে না, কয় টাল ধরবো শীত করবো এরকম ভয় আর কি গোসল করে না, মাথা ভরা জট, মাথা ভর্তি জট আর গায়ের কাপড় আর কি একবার
নোংরা
আর হলাম যে কোনো ভালো মানুষ যে বড় এরকমটা না,
কোনো হিতাহিত জ্ঞান নেই, মানে মানে উল্টপাল্ট করে পড়া আর কি।
হঠাৎ করে আমার মা বলতেছে যে কাশেম তে ইগর নুহ গাঙ্গে যাই, একটা সাবান নিয়ে গা,
আপনারা বলছে
আমার মা আমার কইতাছে। আমি অবাক হয়ে যাই যে আমার মা আমার সাবান আনতে বললো, ঘটনাটি কি আসলে বুঝে উঠতে পারিনি যে আসলে আমার মা যে কি করতেছে না করতেছে, কিন্তু আমি তখন মনে করি যে না আমার মা হয়তো বা মানসিক ভারসাম্যহীন, সেই জন্য সে আবল তবল বলতেছে। পর আমি পাশের বাড়ি থেকে সাবান একটা চায় আনি, বলি যে আমাকে একটু সাবান দেন আমি একটু গোসল করব। পরে গোসলের জন্য আমি সাবান নিয়ে আসি, আনার পর আমার মাকে দিই, কয় আমার সাথে চল। পরে আমি সাবান নিয়ে আমার মাকে নিয়ে নদীতে যাই গোসল করতে। তখন হঠাৎ করে আর কি আমার পোলাবান ছিল যে এলাকার, ওরা আমাকে বলতেছে আর কি আমাকে কইতেছে যে আমরা তোরে নিয়ে মাঝখানে যাবো আর তুই এমনি চিৎকার করবি, এমনি আর কি একটু অভিনয় করবি, দেখুন তোর মা কি কয়।
আচ্ছা।
পরে আমার মা এইভাবে করে আর কি আমি বললাম ঠিক আছে দেখ। পরে আমি আর কি ওই নদীতে যাই একটু ইয়ে যাই আর কি, পোলাবান দুষ্টমি করতেছে, আমি আর কি ই করতেছি চিৎকার করতেছি, আমার মা পাড়ে খেড়ে হাসতেছে, বুঝতে পারছে আর কি, কইতেছে আর ঢং করিস নাই, তোরা কি কইছিস আমি শুনছি। পরে আমার এক বন্ধু বলতেছে তোর মা তো ভালো হয়ে গেছে, সুস্থ মতো আলাপ করতেছে, কথা বলতেছে। পরে এই কথাটা শুনে আমার এতটাই আর কি ভালো লাগলো যে আমার মা আবার ভালো হয়ে গেছে আগের মতন আর কি, আমার আর খুশির কোনো সীমা নেই আর কি। তখন আমার জীবনে আর কি ফার্স্ট টাইম খুব আনন্দ করলাম আর কি, এত আনন্দ আর কি আমি বুঝিনি যে আনন্দ জিনিসটা কি, মা যখন কিনা সুস্থ হয়েছে এই কথাটা জানতে পারি আমার খুবই আনন্দ লাগে। পরে আসি, আসার পর দেখি আমার মা আবার চুলের চুল যে জট পাকাইছিল ওই চুলগুলো কেটে দেয় আর কি, এই আমার খালায় না পিতে না, পরে চুল একবার সাইসে ফেলে দেয়, ফেলাই দেওয়ার পর মাথায় তেল পানি দেয়, আবার আগের মতন গ্রামে চলাফেরা করে, হাঁটা উঠা করে, ভিক্ষাবৃত্তি করে, আমাকে তখন আবার স্কুলে ভর্তি করে দেয় আমার মা। যখন স্কুলে ভর্তি করে দেয় তখন আমার বয়সটা একটু
বেশি হয়ে গেছে। কোন ক্লাসে ভর্তি করালো?
তখন আবার ফের ওই ক্লাস ওয়ানেই,
ক্লাস ওয়ানে আবার নতুন করে,
হ্যাঁ ক্লাস ওয়ানে। তখন ভর্তি কাফাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরে পড়ালেখা করি আর আমার মা ঘোরাঘুরি করে। কিন্তু হঠাৎ করে কিছুদিন যাওয়ার পর যখন
ওই সময় আবার আপনার মা ভিক্ষা করতো?
জি, আবার ভিক্ষা করে।
কারণ
বলতো আমার মার আর কোন
চলার কোন পথ নেই,
পথ নেই। আর আমার মা অনেক সুখে গেছিল, তো
কাজ করার সামর্থ্য নাই,
কাজ করার।
আর যেহেতু মানে মাথা ঠিক ছিল না, লোকজন কাজ দিত বলে আমার মনে হয় না, কাজকে দিত, ওনাকে বিশ্বাস করে তুমি একটা কাজ করে দাও তোমাকে পয়সা দিব, এরকম কি পাওয়া গেছে কোন লোকজন?
না, এরকম কোন লোকজন আসেনি।
ঠিক আছে, বলেন। তারপর
পরে শেষে যখন ক্লাস থ্রিতে পড়ি, এই পোলাও মারছিলাম, তো পড়ালেখা তখন আর একটু করতে চাই না, ভাল লাগে না, অনেকদিন তিন চার ক্লাস থ্রি তরছি ওয়ান থেকে পড়ালেখা করতে চাই না। তখন আমাদের ওখানকার রাজা ভাই, তার কাকা অসুস্থ, তারা মানিগঞ্জ টাউনে থাকে, আমাকে ওইখানে যাইতে করে, লেখাপড়া তো করস না, খালি বান্দ্রামি করস, ঠিক কর, আমার কাকা ওইখানে থাকে টাউনে, ওখানে থাকা খাওয়া দাওয়া ভালো পাবি, তোর মা এখানে চলাফেরা করুক, টাকা পয়সা জমাক, তুই এখানে কাজ কর। পরে আর কি তার কাকার ক্যান্সার ছিল, পরে শেষে আমি তার ওখানে যাই, যাওয়ার পর থাকি, থাকতে থাকতে কাজ করতাম আর কি, এই কাজগুলো করতাম, এই উনি আর কি যে বাজার সদাই এগুলা, হ্যাঁ আর কি, যখন একটু সুস্থ ছিল সে তো আমার সাথেই যেত, রাত নাই দিন নাই আর কি, সবসময় প্রচুর খাটনি। দেখা গেছে আমি গ্রামে থাকলে আমি ঘুমাই পড়তাম সকাল আটটা দিনে, শেষ হয়ে গেলে সন্ধ্যা আটটা নয়টার দিকে আমি ঘুমিয়ে পড়তাম, আবার উঠতাম সকালে, কিন্তু ওইখানে থাকলে দেখা গেছে রাত বারোটা একটা নেই, এত জাগতে হয় আমি আর কি, এত রাত জাগতে পারি না, আবার পরে রাত জাগতে হয়। এমন আছে রাত্রে দেখা গেল তার মেয়ে একটা জিনিস খেতেছিল, সেই জিনিসটার জন্য আমাকে দোকানে পাঠিয়ে দিত। দোকানটা ছিল আবার একটু দূরে, পিজা তারপরে যে বার্গার টার্গার এগুলো আছে না, এগুলো আর কি আমার জানাইত, রাত আর দিন নেই। কিন্তু আমার আর ওই যে ক্যান্সার রোগী যে উনি সবসময় আর কি ওনার পাও টিপতে হইতো আমার, সবসময় বলতো যে আমার কামড়াইতে সিনে টিপে দে, এইখানে টিপে দে, মাথায় টিপে দে, এইগুলো আর কি আমি ই করতাম।
আপনার কিছু খাওয়া মিলতো আর পয়সা মিলতো?
না না, আমাকে পয়সা দিত বলতে ওই দেখে গেছে হঠাৎ করে একদিন পঞ্চাশ টাকা একশো টাকা দিত, যে খুশি হয় আরকি।
আচ্ছা, কিন্তু আপনাকে বেসিক্যালি তিন বেলা খাবারের বিনিময়ে সব করতে হতো?
হ্যাঁ, খাবার আবার আমার নিজেরই আর কি সময়তে রান্নাবড়া করতে হতো আর কি, ভাত তারপর বাগুন ভর্তা এগুলো আর কি আমার নিজের করতে হইতো, তারা আর কি অতটাই করতো না, আর তরকারি রান্নাবড়া তো আমি জানি না, তারাই করতো আর কি। পরে আর কি প্রচুর রাত জাগা, রাত্রে ঘুমাইতে পারতাম না, আর দিনে তো ঘুমানোই যায় না, ক্যান্সারের রোগী সে, তাকে সবসময় তার পাশে থাকতে হয়, ওষুধ পানি এগুলো এগিয়ে দিতে হয়, ঠিক আছে, হাত পাও সবসময় আরকি তিনি দড়ি দেওয়া বাইরে রাখতেন আর কি, দড়ি দেয় আর কি পাও পেঁয়াজ দেয় আর কি করতেন, চা হয়তো যখন পুরো পাও আর কি দড়ি দেয় পেঁয়াজ কি করতো, আর বলতো যে আমাকে এইখান থেকে টিপ, আবার এইখানে টিপ, এই দোবো সারা রাত আমি ঘুমাই পড়তাম, পায়ের কাছে আমি ঘুমাই পড়তাম।
আচ্ছা আচ্ছা,
আমার আলাদা কোন যে একটা থাকার জায়গা বা বালিশ ওটা ছিল না।
একটা কথা মনে রাখবেন প্রিয় শ্রোতা, ওকে আমি সামনাসামনি দেখছি, ওর যে বলার ভঙ্গি, ওর যে মুভমেন্ট, প্রত্যেকটা মানুষকে তো আল্লাহ দুনিয়াতে নির্ধারণ করে পাঠান আসলে সে কি রকম আচরণ করবেন না করবেন, তো ওর মধ্যে একটা পোলাইটনেস আছে, ও আসলে একটা পাগল মায়ের ঘরের সন্তান, আমি বলবো এক অর্থে লাকি, মানে লাকি এই কারণে বলবো যে মাঝখানে একবার বিরতি যখন নিলাম এই অনুষ্ঠানে, তখন আমার চিন্তা হচ্ছিল আমি তখন একটু ফ্রেশ রুমে গেলাম, মানে গল্পটা আমি নিতে পারতেছিলাম না সামহা ওর মাকে ইমাজিন করে, তো এক পর্যায়ে আমার কাছে মনে হলো যে কাশেম অনেক লাকি, লাকি এই কারণে যে ওর মাটা পাগল ছিল যে কারণে ও সার্ভাইভ করতে পেরেছে। ওর মাটা যদি আমাদের মতো সুস্থ হতো, আমাদের মতো সুস্থ স্বাভাবিক মানুষের ঘরে ওর যদি জন্ম হতো, এবং সমাজ যেটাকে অবৈধ বলে, ধর্ম যেটাকে অবৈধ বলে, সেই জায়গা থেকে যদি ওর জন্ম হতো, তাহলে আমাদের যে সামাজিকতা, সেই সামাজিকতার জায়গাটা থেকে কাশেম মনে হয় না বেঁচে থাকতে পারত। কাশেম হয়তো ডাস্টবিনে পড়ে থাকত, কাশেম হয়তো বা পলিথিনে পেঁচিয়ে কোন একটা ভাগাড়ে পড়ে থাকত এবং সেখানেই হয়তো নিদারুণ মৃত্যুবরণ করতে হতো তাকে। তো সে অর্থে কাশেম অনেক লাকি যে অন্তত তার মাটা পাগল ছিল। মানে এভাবে একটু চিন্তা করছিলাম আর কি, চিন্তাটা আসলে করাই যায়, মানে করাটা অপ্রাসঙ্গিক কোনো কিছু না। তো যাই হোক, যেটা বলছিলাম যে ওর যে ব্যবহার, ওর যে আচরণগুলো, ও খুব সফটলি কথা বলে। আপনার ওর সাথে হয়তো মিশলে বুঝতে পারবেন যদি মেশার কোনো সুযোগ হয় আপনাদের কখনো। আমাদের এই গল্প যখন আমরা প্রচার করি আমাদের কিছু লিমিটেশন থাকে, আমরা যেহেতু টাইম মেশিনে চড়ে একটা মানুষের জীবনের অতীতে যেতে পারি না, সুতরাং কি ঘটেছে সেটা ও যা বলছে সেটা সত্য কি মিথ্যা ওর উপরে বিশ্বাস করেই আমাদেরকে বিশ্বাস করতে হয়। সেই জায়গা থেকে যতটুকু ওকে দেখেছি তাতে আমার কাছে মনে হয়েছে যে হি ইজ অ্যাবসলিউটলি আ ভেরি গুড বয়। হ্যাঁ, একটা মানুষকে ভালো ভাবাটাও একটা বিশেষ গুণ। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে এই ভাবার মতো উপাদান ওর মধ্যে আছে। হ্যাঁ, আর যে কথাগুলো বলছিলাম আসলে ওকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, এবং এই পেজ থেকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করবে আজকের এই অনুষ্ঠান শেষের দিকে। আমি জানি না গল্পটা কোথায় গিয়ে দাঁড়াবে, যদি আমার ইনটিউশন যেটা বলছে যে গল্পটা হয়তো এদিকে যাবে, তো যদি যায় তাহলে শেষ পর্যন্ত আমরা আপনাদের জন্য আগামীকাল সকাল 10টায় একটা বিশেষ ফেসবুক লাইভের ব্যবস্থা করব। সো আপনারা এই পেজে কানেক্ট থাকুন, দেখা যাক কি হয় না হয়। ঠিক আছে, আমি যেখানটায় ছিলাম, আপনি যেটা বলছিলেন যে পার্টিতে দিতে আপনার ওখানে ঘুমিয়ে যেতে হতো এবং আপনার কোনো বালিশ ছিল না, তারপর
এভাবে অনেকগুলো দিন কাটতে থাকে। পরে আমার মা আসতেন আর কি, আমাদের বাড়ি থেকে বাসে আর কি, পুলিশ সেবা বাস আসে। আমার মার নাম ছিল সুগিনা।
সবাই চিনতো কলসি পাগলি না,
কলসি পাগলি বলতো।
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। তারপর
পরে
কলসি পাগলি বলার পিছনে কারণটা কি?
কলসি পাগলি বলার কারণ, আমি যখন ছোট ছিলাম আমার মা আর কি একটা কলসি পাইতে আর কি, কলসি নিয়ে কাহিনী নিয়ে আর কি ভিক্ষা করতো। চাউল মানুষ যেমন ব্যাগে নেয়, আমার মা আবার ব্যাগে নিতেন না,
কলসিতে নিতেন।
আমার মা কলসিতে চাউল নিতেন।
আপনাকে কোথায় রাখতেন?
যেমন এক কোলে রাখতেন, আর কলসিটা দেখা গেছে আমার সাথে আর কি, আমার একটু ভিতরে রাখতেন, আর হাতের বাইরে যে জায়গাটা থাকতো ওইখানে আর কি কলসিটা রাখতেন। ছোট কলসি ছিল।
আচ্ছা আচ্ছা।
ওই কলসি যখন ভরে যেত তখন একবার চাউল গুলো রাখতো, রাখিয়া পরে আবার ওই কলসি না আবার যেত। ছোট কলস তো, এই জন্য আর কি রাখতে
সমস্যা হতো না, এই জন্যই লোকজন ওনাকে কলসি পাগলি নামে চিনে।
কলসি পাগলি বল।
আচ্ছা ঠিক আছে, বলেন। তারপর
আমার মা আমারে দেখতে আসতো মাঝে মধ্যে, দেখে যেত, দেখে যে ভালো বাড়ি বিল্ডিং করা, মা দেখেও খুশি। আর আমার মা যখন আসতো তারা আর একটু আমার একটু আদর করতো, এমনি তারা সব এমনি আদর করতো। ঠিক আছে, কিন্তু ওই যে ক্যান্সার রোগী যে সানোয়ার কাকা, ওনার নাম হচ্ছে সানোয়ার, উনি এখন নাই, মারা গেছেন। উনি আর কি যখন যন্ত্রণা উঠতো তখন আমার উপর খুবই রাগারাগি করতেন, যে আমি আমার কি ওনার স্ত্রী আবার বুঝাইতেন, আমি কাকি আম্মা বলতাম, আন্টি বলতাম, তিনি আমাকে বলতেন যে কাশেম তোমার কাকা যখন বকে তুমি কিছু বইল
না,
উনি তো আসলে ক্যান্সারের রোগী, এই জন্য তোমাকে এরকম।
ক্যান্সারটা কোথায় ছিল ওনার?
ওনার সিগারেট খেতেন তো, ফুসফুস ক্যান্সার।
এই পর্যায়ে আরেকটা বিরতি নেব প্রিয় শ্রোতা। আজকের এই অতিথি, এবং আমি যদি আরো ডিপলি যাই, বিকজ স্টোরিটা কিছুটা আমি জানি, আমি শুধু এটুকু বলতে পারি যে যখনই আমি এরকম স্টোরি একটা দুটো লাইন আমি আমার কাছে আসে তখনই আমি এটাকে সিলেক্ট করে ফেলি, কারণ আমি জানি যেগুলোর আগে পিছিয়ে অনেক গল্প থাকে। আমার আজকের স্টোরিটা পুরোটা শোনা হয়নি, কিন্তু কিছুটা শোনা হয়েছে। যতটুকু শুনেছি ততটুকুই আমার কাছে মনে হয়েছে প্রচন্ড হৃদয় বিদারক। একটা সারপ্রাইজিংলি লাইভ আমার থাকবে আজকের এই অনুষ্ঠানে, সেটা হচ্ছে আগামীকালকে। এটা হতে পারে আমাদের ইউটিউব চ্যানেল থেকে, হতে পারে ফেসবুক থেকেও, এবং আমাদের ইউটিউবের ঠিকানাটা আমি আপনাদেরকে বলে দেব। প্লিজ আমার সঙ্গে কানেক্ট থাকুন, এবং বলার সঙ্গে সঙ্গে আপনারা ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি জানেন না যে আজকের অনুষ্ঠানটা আপনাকে কোথায় নিয়ে যাবে। বাই দ্য ওয়ে, বিরতিতে যাবার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, এবং যখন একটু কড়া, যখন মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের সাথে। ফ্রম মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। আর জি কি প্রিয়া আপনার সাথে রয়েছি, ফিরে আসছি একটু পর।
শুনছেন আর জি কি প্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। Love, hate, challenge, motivation,
lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. শুনছেন আর জি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। ছোট্ট একটা বিরতির পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্পে। আমি আর জি কিব্রিয়া আপনার সঙ্গেই রয়েছি। আর বিরতিতে যাবার আগে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি নিয়ে যে কথাটা বলেছিলাম আবারও বলছি, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের সাথে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। যেখানে আমরা ছিলাম কাশেম, আমি কথা না বাড়িয়ে আপনার কাছে আবারও ফিরছি। তারপর কি হলো?
পরে শেষে উনি আমাকে বকাবকি করতেন এবং উনি আমাদের এলাকায় কিন্তু চেয়ারম্যানই নির্বাচন করছেন, টিএমআরকে দাঁড়াইছিলেন ইউনিয়নে।
তো বকাবকি করলে আপনাকে ওইটা শুনে মাথা ঠান্ডা রাখতে হতো
আর কি? ই করতো, আমি পোলাপান ছিলাম, তো তখন আমার খারাপ লাগতো যে এত পরিশ্রম করি
তারপর
আমাকে বকাবকি করে, ঠিক আছে? কিন্তু মা যখন আসতো, মার প্রায় দিন আসতো, দু একদিন পর পরে আসতো, এসে দেখাশোনা করতো। তখন বিল্ডিং এর আবরণেরা একটা কাজ করতেছিল আর কি, একতলা বাড়ি ছিল, তো উপরে তলা কাজ ধরলো। তখন আমার বললো যে কি কর, তোর মারে এখানে আসতে কো, তো মা এখানে এসে এসে কাজ করুক, এই গ্রামে ভিক্ষা না করে আমার এখানে কাজ করতে কো। মা এসে কাজ করতো, ঠিক আছে? আমার পরিশ্রম আর কি ওইখানে বেশি হতো, আমি হাসপাতালের গন্ধ জিনিসটা আমি সহ্য করতে পারতাম না, খারাপ লাগতো। কিন্তু তারপরও ছিলাম যে আমার রাজাভাই পাঠাইছে, ভাবতাম যে এলাকায় আমার দলে খারাপ বলবে সে, সেবার এলাকায় একজন গণ্যমান্য ব্যক্তি, এইভাবে আমি আর কি ছিলাম। পরে একদিন আমাকে রাতে আর কি প্রচুর বকাবাজি করে এবং খুব খারাপ লাগে আর কি, একটা অধৈর্য হয়ে যাই। পর শেষে আমি ওখান থেকে চলে আসি, পালাই যাই। পালাইয়া আমি আর কি টাকা পয়সা ছিল না, তো কিছু দূর হাঁটি, আবার যখন বাস একটা ডাইভার্সন আছে যে বিট বলে যে ওখানে আসতো, তখন ওই বাসের যেটার পিছনে সিঁড়ি ছিল ওইটাকে আবার কত দূর যে আবার আরেক বিটের ওইখানে নেমে যেতাম, ঠিক আছে? নেমে যে আবার আরেকটা উঠতাম, এভাবে করতে করতে আমি একদিন নবীনগর পৌঁছে গেছি আর কি। রাত্রে বের হয়ে গেছি, তো তখন রাত 12:00-1 বাজে। তখন দেবপতি যে টুকাই আছে যে এই টুকাইরা ওভারব্রিজ নবীনগর ওইখানে ওভারব্রিজের উপর ওরা বসে রয়েছে, আমার সমবয়সী, আমিও তো একা একা, আমার সাথে কোনো কাপড় চোপড় কোনো কিছু আনি নেই, শুধু পরনের যে কাপড় এটাই। আমি ওদের ওইখানে বসে থাকি, বসে রয়েছি, বসে কথাবার্তা কই, আমার জিগায় কোথায় দেখাইছে কেমনি কি, আমি বিস্তারিত বলি যে এরকম এরকম। পরে ওরা পলিথিনে ভইরা কি একটা নেশা জানি আর কি এই আমার কাপড় ধরে টানে, এই ধরে টানে, তারপর আরেকজন ধাক্কা দেয়, আরেকজন উপরে এসে পড়ে, এগুলো দেখে আমার ভাল লাগে না। পরে আমি ওইখান থেকে নেমে চলে যাই, চলে একটা পাশের ফলের দোকান করে, সম্ভবত অনেক কিছু পেপার সেপার থাকে, হ্যাঁ, আর পাশে হোটেল, আমি ওইখানে আর কি ঘুমায় পড়ে আর কি, প্রচুর ঘুম আসে। ঘুম থেকে ওঠার পর আমার হাতে পায়ে মুখে খুব কালি, তখন ও টিভিতে দেখতাম যে যে স্মৃতিসৌধ পিলারটা ওখানে, ওইটা দেখার পর আমি অবাক হয়ে যাই, কি রে এটা তোমাকে টিভিতে দেখায়,
এখানে আমি আসলাম,
এটা আসলাম কেমনে? পরে খালি ছেলে অবস্থায় আমি আর কি ভিতরে ঢুকে যাই। ঢুকে যাওয়ার পর সিকিউরিটি আছে যে, ও আমাকে ডাক দেয়, এই দেখায় দেখায়। সে তখন কি করছে, ফেব্রুয়ারির একটা আয়োজন চলতেছে মনে আর কি, ওই শেখ হাসিনা আসবে মনে হয় সম্ভবত,
মাননীয় প্রধানমন্ত্রী,
ওই আর কি নিরাপত্তার জন্য আর কি সব ই করতেছে।
আচ্ছা,
সে অবস্থা আমাকে কালি ছেলে অবস্থা দেখে আবার কাপড় চোপড় মোটামুটি ভালো যে সানোর কাকে উনি ই করে দিচ্ছেন, ওই অবস্থা দেখে আমাকে আর কি ধরে, অল্প বয়স, ছোট তখন আমি, ধরার পর আমার জিজ্ঞাসা করতেছে যে তোর বাড়ি কই, তুই এখানে আসলি কিভাবে? পরে আমি বললাম যে আমার বাড়ি মানিকগঞ্জ, আমার কাছে দেখেন ইয়ার কমিশনার নাম্বার আছে, আমি আবার ওই সানোর কাকা যে ঢাকা শহর আসছিল ওই ওনার, কিন্তু আমি আবার নাম্বার টাম্বার আর কি একটা খাতায় লিখে রাখছিলাম।
আচ্ছা,
তৃতীয় পড়তাম আর কি, লিখে রাখছিলাম কমিশনার এই নাম্বার এইভাবে কয়েকটা নাম্বার আমি লিখে রাখছি। পরে সে আর কি অবাক হয়ে গেছে যে কি রে এইটুক পোলা গেছে কমিশনার নাম্বার, ও কি কি হইতে আসলো এটা জানার জন্য আর কি। আমি যে বাড়িতে থাকতাম না তার বোনের আর কি ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে এই ছেলেটা কি এইভাবে এইভাবে আসছে, ও তো এরম মা পাগল আর কি বিস্তারিত ভাবে বলে যে ওরকম কাজ করতে গেছিল সম্ভবত এখান থেকে পলাই আসছে এই জন্য ওর অবস্থা ও এমনি খারাপ না ছেলে।
আচ্ছা,
এটা জানার পর আমার পরে সে ভাড়া দেয়া গাড়িতে উঠে দেয় মানিকগঞ্জের।
আচ্ছা,
ওকে বলে যে তুমি মানিকগঞ্জ গেলে যাইতে পারবো, আমি বললাম হ্যাঁ পারুন। পরে মানিকগঞ্জের গাড়িতে উঠে দেয়, আমি পরে বাড়ি চলে আসি। চলে আসার পর আর কি রাজা ভাই আমার উপর খুব রাগারাগি করে বলে যে আমার এই কাকা অসুস্থ, যা বেশি বাঁচতো তোর জন্য তাও বাঁচবো না, তোর জ্বালায় সে আরো পাগল হয়ে যাবো। ঠিক আছে, পরে আমি আর কি করলাম না, পরে চলে আসি। এভাবে অনেক দিন কেটে যায়। পরে আমার মারে মা তো তখন সুস্থ কিছুটা, কিন্তু ওইভাবেই চল না দেখি আমার বাড়ি মাসে শিখে দেয় যে এইভাবে না ঘুরে তুই ফেরিতে যে তোকে টেকা উঠাইতে পারস, আমাদের বালির টেকা উঠে একটা ফেরি কাটছে, ফেরিতে যায় তো টেকা উঠাইতে পারস। ঠিক আছে, ফার্স্ট টাইম আমার মার সাথে যে ঘুরছে আমি কোন সময় টাকা পয়সা চাইনি, তখন আমাকে ফিরিয়ে পাঠিয়ে দেয়। পর আমি ফিরিতে যাই বলি যে আমার মা এরকম পাগল, বাবা নাই আমার।
এই প্রথম আপনি হচ্ছে ভিক্ষার জন্য হাত পাতলেন,
ভিক্ষার জন্য হাত পাতি। আমি যা বললাম যে আমার এরকমই নাই, আমার সাহায্য এরকম ভাবে মাসে গেছে চায়টে আমাকে টাকা পয়সা করি। পরে কিছুদিন ফিরিতে যাওয়ার পর বাড়ির পাশে ফেরিঘাট অল্প একটু দূরে 1 কিলোর মতো দক্ষিণে, পরে আমার এলাকার লোকজন যাই দেখে আমার সরম করে, পরে আমি আর ওই ফেরিতে যাই না। পরে আমি মানিকগঞ্জ আমাদের শহর ওইখানে যাই আর কি, তখন রোজার মাস চলতেছে। ঠিক আছে, 1 বছর পার হয়ে গেছে কিন্তু আমার মা সুস্থ, 1 বছর পরে রোজা যাচ্ছে সেই সময়টাই ঘটনাটা। আর এটুকু সময় যে সানোয়ার কাকার বাড়িতে ছিলাম ওনার খেদমত করতাম।
আচ্ছা,
1 বছর পর রোজা এসে গেছে, তখন আমি করতাম পোলাওনের দেখতাম যে সন্ধ্যা হয়ে গেছে। একদিন আমি টাকা উঠাইতেছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে পাঞ্জাবি টুপি পরে, পরে দেখি ওই টোকাইটা পলিথিন ধরে ধরে দোকান দোকান দিয়ে ইফতারি উঠাইতেছে। আমারও প্রচুর ক্ষুধা লাগছে, কার কাছে খামো, মানে বাড়ি তো এখানে আরো দূরে, 30 টাকা ভাড়া লাগবো যেতে গেলে। আমি ওকে দেখে দেখি আমি আর কি পলিথিন নিয়ে দোকান দোকানে যে আর কি ইফতারি উঠান দিলাম।
আচ্ছা,
পরে একটা দোকানদার আমার দেখে কয় তুমি তো সুন্দর বলো তুমি এগুলো করো কিসের জন্য, কি তোমার সমস্যাটা কি? আমি বললাম যে আমার এই ঘটনা। আচ্ছা ঠিক আছে, তুমি আর দোকান দোকান ইফতারি উঠাও না, তুমি যখন খিদে ইফতারের সময় হয় তুমি আমার দোকানে এসে ইফতারি করবা।
আচ্ছা,
আর কোনো দোকানে যাও না।
আচ্ছা,
পরে শেষে সারাদিন বাস স্ট্যান্ডে টাকা উঠাইতাম, রোজার দিনে একটু বেশি টাকা দিত মানুষ, এই জন্য আর কি সকাল আসতাম সন্ধ্যা দিয়ে বাড়ি।
এখানে আরেকটা বিষয় একটু ইন্টারাপ্ট করতে চাই প্রিয় শ্রোতা, আজকে আমার নিজের মানে আমি যখন অফিসে আসি তখন সন্ধ্যার সময়ের একটা ঘটনা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। এই যে ও যে টাকা তুলছে বা মানুষের কাছে হাত পাচ্ছে, ওর একটা হচ্ছে গল্পটা শুরু হয়েছিল যে ওর মার মানুষের বাড়িতে ভিক্ষা করে, সুতরাং ওই সময় আসলে শুরুতেই গল্পটা আমার মাথায় আসেনি বলার মতো, কিন্তু যখন ও হাত পাতা শুরু করলো তখন আমার কাছে হঠাৎ করে মনে হলো যে গল্পটা বলা উচিত। আজকে সন্ধ্যার সময় গুলশান, এই আপনারা অনেকেই চিনবেন বিশেষ করে গুলশান একের এরিয়াতে, তো এই ফুটপাত দিয়ে এক পাগল মহিলাই বলবো আমি, সে তার সন্তান কাঁধে নিয়ে তার ঊর্ধ্বাঙ্গ হচ্ছে হলো পুরোপুরি বস্ত্রহীন বা নিম্নাংশটুকু যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে একটা ছায়ার মতো একটা কাপড় দিয়ে কোন রকম বেষ্টনী দেয়া, তো সে মানুষের কাছে হাত পাচ্ছে, সন্তানটাকে সেভাবে এমনভাবে কোলে নিয়েছে যাতে করে তার মানে কি বলা যেতে পারে বক্ষটা কোন রকম ভাবে যাতে করে ঢাকা যায় আর কি, ছোট বাচ্চা সে মানুষের কাছে হাত পাচ্ছে। তো তখন আমি আমার পক্ষ থেকে যতটুকু ছিল আমি সাহায্য করলাম, আশেপাশের লোকজন তাকে যতটুকু পারছে সাহায্য করার চেষ্টা করছে, পেছন থেকে একজন লোক সে শাউট করে বলা শুরু করলো যে তোমার আসলে ব্যবহারটাই ভালো না, তোমাকে একটু আগে একটা কাপড় দেওয়া হয়েছে তুমি কাপড়টা পরনি, এবং কাপড়টা তুমি যদি পরতে তাহলে একটা কথা ছিল। তো এই কথা শোনার পরপরই সঙ্গে সঙ্গে দেখলাম যে দুজন বা তিনজন পকেট থেকে টাকাটা যারা বের করেছিল তারা গুটায় নিল, টাকাটা দিল না। এই রকম ঘটনা আমাদের সামনে কিন্তু হরহামেশাই ঘটে, আপনি এই ঘটনাকে দুই তিন ভাবে ভাবতে পারেন। একটা হচ্ছে যে হ্যাঁ, মেয়ে মহিলাটার চালাকি হতে পারে এটা, যে আমি যদি কাপড় পরে থাকি তাহলে মানুষজন আমাকে হেল্প করবে না, সুতরাং আমি কাপড় ছাড়াই মানুষের কাছে হেল্প চাবো। এটা একটা বিষয়, মানুষের ইমোশনকে টাচ করার জন্য এটা হইতে পারে। আর একটা বিষয় এরকম হতে পারে যে মহিলাটা পাগল, সে কাপড় পরাটাই বোঝে না, সে কারণে সে হয়তো কাপড়টা পরছে না, এটাও হতে পারে। আর যদি সে মানসিকভাবে এইভাবে প্রতিবন্ধী হয়ে থাকে, তাহলে মানসিকভাবে প্রতিবন্ধী অনেক মানুষের রুচি কিন্তু অন্যরকম থাকে। তাকে যে টি শার্টটা দেওয়া হয়েছিল সেটা ধরেন একদমই মানে পরার মতো না, তো সে হয়তো ভেবেছে যে আমি একটু ভালো কিছু চাই, হয়তো ভালো কিছু পাইনি বলে সে হয়তো পড়েনি। কথা সেটা না, কথা হচ্ছে যারা পকেট থেকে অর্থটা বের করেও পকেটে রেখে দিলেন, তাদেরকে আমি বলতে চাই এই কারণে যে আচ্ছা ভাই, আপনার এই যে ভদ্রমহিলা যদি টি শার্টটা পরত বা আপনি যে অর্থটা দিচ্ছেন, এই অর্থটা দিয়ে কি সে একটা বাড়ি বানিয়ে ফেলবে, কিংবা যেই অর্থটা আপনি সাহায্য করছেন এই অর্থটা দিয়ে কি সে বিশাল বড়লোক হয়ে যাবে? খুব হতাশজনক হলো সত্য, মাঝে মাঝে আমাদের সোশ্যাল মিডিয়াতে এরকম খবর আসে যে কিছু মানুষ বিকলাঙ্গ না, তারপর নিজেদেরকে বিকলাঙ্গ করে প্রেজেন্ট করছে দুটো হেল্প পাওয়ার জন্য, কিংবা কিছু ফার্মগেটের উপর ভিক্ষা করে নাকি কেউ তিনতলা বাড়ি করেছে, উমুক করেছে তুমুক করেছে। এবং এগুলো হয় কি, এগুলো যখন নিউজ হয়ে যায় তখন সাধারণ মানুষের মনে এক ধরনের সন্দেহ তৈরি হয় এবং সাধারণ মানুষ তখন আর হেল্প করতে চায় না। এখানে একটা কথাই শুধু বলার আছে, সেটা হচ্ছে যে আপনি যখন হেল্প করবেন, হেল্পের যে নিয়মটা, আপনি যদি রিলিজনের জায়গা থেকে যান, তাহলে হেল্প করার সময় আপনি কোনো কিছু প্রত্যাশা করতে পারবেন না। ওই মানুষটা কি করলো না করলো সেটা কিন্তু এটা তার ইখতিয়ারের মধ্যে, এবং হেল্প আপনাকে যে কোনো অবস্থাতেই করতে হবে। আমাদের ধর্ম কিন্তু সেটাই বলে যে আপনি দরিদ্র থাকলেও আপনার তখন হেল্প করতে হবে, এবং সেখানেও একটা সিস্টেম আছে। আমি যেহেতু রিলিজন সম্পর্কে অত ভালো জ্ঞান রাখি না, কিন্তু যতটুকু জানিস ততটুকুই আপনাদেরকে বললাম। তো সেই জায়গাটা থেকে আপনি যখন একটা মানুষকে দিচ্ছেন, সেই মানুষটা আপনার অর্থ পেয়ে যদি বড়লোকই হয়ে যায়, আল্লাহ যদি তার ভাগ্য যদি ফিরায় দেয়, কিংবা আল্লাহ যদি তাকে আপনার চেয়েও ধনী বানায়, তাতে সমস্যাটা কোথায় বলেন? আপনি যাকে হেল্প করছেন সে আপনার দ্বারা নিয়ন্ত্রিত হবে, আপনি এটা কেন মনে রাখেন? সুতরাং এই যে টাকা পকেট থেকে বের করে টাকাটা যারা রেখে দিলেন বা ভবিষ্যতে যারা রেখে দেবেন, তার কোন একটা অন্যায় আচরণ পেয়ে বা তার আচরণ যেটা আপনার পছন্দ হয়নি সেটা মনে করে, সেটা কিন্তু আপনি তার প্রতি অন্যায় করছেন। কারণ সাহায্য করাটা এটা তার পাওয়ার অধিকার, এবং সেটা আপনি কোনো কিছুই প্রত্যাশা করে তাকে দিতে পারেন না। এটা আপনি দিয়েছেন আপনার স্বভাব হবে বা আপনার মানসিক তুষ্টির জন্য। এই টাকা সে কি কাজ ব্যবহার করলো সেটা আপনি জানার জন্য কিছুটা হলেও কনসার্ন হতে পারেন, কিন্তু সেটার জন্য আপনি অর্থ সাহায্যই বন্ধ করে দেবেন সেটা কিন্তু উচিত না। আর এরকম যদি তিনতলার একজন মালিক যদি বড়লোক হয়েই থাকেন, তিনতলা পাঁচতলা বাড়ি হয়েই থাকেন, সেটা কিন্তু লাখে কোটিতে একটা ঘটনা। এই একটা ঘটনাকে এক্সেপশনাল মনে করে সেটাকে যদি আপনি উদাহরণ হিসেবে নিয়ে সাহায্য করা বন্ধ করে দেন, এটা খুব মানে হতাশার। ঠিক আছে, ওকে, যেখানটায় আমি ছিলাম যে আপনি মানুষের কাছে হাত পাতা শুরু করলেন এবং ইফতার যেটা হলো একজন ভদ্রলোক বললো যে আপনি ওখানে গিয়ে ইফতার করবেন, হাত পাতার কোনো দরকার নেই। তারপর কি হলো?
তারপর আমি তার কথা মতন আর অন্য কোন দোকানে যাই না।
আচ্ছা,
যাওয়া বন্ধ করে দিই, সন্ধ্যার সময় দোকানে ইফতার করি। এইভাবেই করতে করতে ঈদ চলে যায়। ঈদ চলে যাওয়ার পর আমি আর
আপনার মার যারা ওই ভাই মানে আসল যারা বরিশ তাদের সঙ্গে আপনার দেখা হয়নি, কথাবার্তা হয়নি ওই সময়টা তো?
না না না,
আচ্ছা, ওটা পরের ঘটনা।
হ্যাঁ
আচ্ছা, ঠিক আছে, শুনি, সামনের দিকে যাই। তারপর
পরে শেষে আমি আবার মাদ্রাসায় স্কুলে ভর্তি হই। পরে আমি আর আমাকে একজন হঠাৎ করে স্কুলে ভর্তি হওয়ার আগে আমাকে একজন বলে যে কি ব্যাপার, তোমার এত সুন্দর চেহারা, তুমি লেখাপড়া করো না কিসের জন্য, তুমি ভিক্ষা করো কিসের জন্য, তুমি লেখাপড়া করো, তোমার খরচ প্রয়োজনে আমি দেব। আমি আবার কাফাটে ভর্তি না হয়ে লিমুবাড়ি আবার ফেরার কি, যে প্রথম যে এখানে ভর্তি হয়েছিলাম ক্লাস ওয়ানে, ওয়ান পর্যন্ত পড়ছি, ওইখান ওই স্কুলে আবার ভর্তি হয়ে যাই লিমুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভর্তি হওয়ার পর আমাকে আমি পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে হয়, বয়স একটু বেড়ে যায় দেখে আমাকে ক্লাস ফাইভে ভর্তি করে দেয়। আমার কি ফোরে আর পড়া হয় না, থেকে বাদ দিই এবং ফাইভে ভর্তি হয়ে যাই।
আচ্ছা,
পরে এইভাবে আবার আমি লেখাপড়ায় খুব ভালো ছিলাম, ভর্তি হওয়ার আরেকটা আছে এখানে, আমি একদিন স্কুলে পোলাপান মেলা হয় আমাদের ওখানে, মেলায় থেকে আমি একটা দেখছি আর কি, কমেডি করে ঈদ পার্টি আর কি এগুলো বাইর করে হাসা হাসি একটা কমেডি করে, তো আমি ওটা দেখে স্কুল মাঠে যাই টাকার জন্য আর কি, ওইটা আর কি আমি ই করতেছি। তখন আর কি স্কুলে ম্যাডাম বলছিলাম ওই কথাটা যে তোমার এত সুন্দর চেহারা, তুমি লেখাপড়া করো না কিসের জন্য, ম্যাডামই ছিলেন আবার হেডমাস্টার, তুমি ই করো এগুলো বাদ দাও, তুমি আজকে থেকে লেখাপড়া করবা, তুমি স্কুলে আসবা কালকে থেকে। পরে স্কুলে আসলাম, তারপর থেকে আমি আবার ওই স্কুলে যাওয়া শুরু করি। পরে আমাকে জুতা নেই, জুতা কিনে দিতেন এবং টিফিন আমাকে আমার অবস্থা যখন জানতে পারে যে না আমার মার অবস্থা সত্যি এরকম, পরে আমাকে ওই ম্যাডামের বাটি থেকে বা স্যারের বাটি থেকে ওইখান থেকে আমাকে খানা খেতে দিত।
আচ্ছা,
আমাকে
সবাই তখন একটু হলো আদর করত,
আদর করত। আর আমাকে স্কুলের অন্য সব ছেলেদের থেকে আমাকে একটু বেশি ভালোবাসত। আমি লেখাপড়াটা যখন দেখে যে দুই মাস যাওয়ার পর আর কি আমার, আমি আবার লেখাপড়া খুব ছিলাম, মনোযোগী ছিলাম, যখন কিনা ভালো লাগতো কেউ আদর করে একটা কথা বলতো বা করতো, আমি ওটা খুব মনোযোগ সহকারে করতাম। পরে আমি খুব সুন্দরমতো আর কি লেখাপড়া করতেছি, পিএসসি পরীক্ষা চলে আসে।
আচ্ছা,
এটা পরীক্ষা চলে আসার পর আমাদের স্কুল থেকে ই চায় জন্মসনদ প্রত্যেকের কাছেই, বলে যে তোমাদের যার যার জন্মসনদ তোমরা আগামী তিন দিনের মধ্যে আমাদের এখানে জমা দেবা।
আচ্ছা,
পরে আমার তো জন্মসনদ নেই, আমি সেদিনই ম্যাডামকে বলি যে ম্যাডাম আমি তাহলে জন্মসনদ তো মানে আমার চেয়ারম্যানের কাছ থেকে আনতে হবে। পরে আমি যে চেয়ারম্যান আর কি আমাকে এমনি নাম জানতো, যে এমনি জানতো যে আমি পাগলের ছেলে, কিন্তু আমাকে সম্ভবত দেখে নেই, চিনে না। এই জন্য আমি যাওয়ার পর যা যা বললাম আমার মা যাকে, যে এলাকার গ্রাম্যবাসী জানে, আমার বাবা যে আমি যেটা জানি আর কি এলাকার লোকজন শিখিয়ে দিচ্ছে, আমার মা যেটা বলতে বলছে, আমি অনুযায়ী বাবার নাম দিয়ে আমার মার নাম দিয়ে একটা জন্মসনদ নিয়ে আসি। উঠে নিয়ে আসার পথে আর কি ইউনিয়নের দক্ষিণে চার বাড়ি পড়ে নাম আমার বাবার বাসা, পাশে হাট আর কি, হাটের পাশে স্কুল, ইউনিয়ন, মসজিদ সব এক জায়গায় আর কি। আমি ইউনিয়ন থেকে বের হয়ে বামে মোড়ের কি বাড়ি যেতেছি, তখনই আর কি আমার বাবার সাথে দেখা। আমার বাবা বলতেছে দাঁড়া।
আমরা ছোট্ট একটা বিরতি নেব, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আর বিরতিতে যাবার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ছোট্ট একটা বিরতি। শুনছেন আরজি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আরজি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আর একবার স্বাগত প্রিয় শ্রোতা, শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আরজি কিব্রিয়া আপনার সঙ্গে রয়েছি। আমাদের এখানে যারা জীবন গল্প বলার জন্য আসতে চান, আমি বিশ্বাস করি প্রতিটি মানুষের জীবনে এক একটা গল্প, কোনটি প্রচারযোগ্য কোনটা প্রচারযোগ্য না। তো আপনার যদি মনে হয় যে না কিছুই না, আমি শুধু মন খুলে একটু কথা বলতে চাই এখানে গিয়ে, প্লিজ চলে আসুন। আমাদের এখানে ফোন করার নাম্বার হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ফোন দেওয়ার পরে ফোন থেকে যে নির্দেশনা আপনি শুনতে পাবেন, সে অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। সবাই মনে রাখবেন যে ফোনে কিন্তু রেকর্ড করা হয় এবং পরবর্তীতে ওই অডিওটা আমরা শুনে তারপরে আপনাদেরকে আমরা ফোন দিই। সো নাম্বারটি আমি আবারও বলছি 09611904904। হ্যাঁ, তারপর কি
হলো? সে শুধু জন্ম নিবন্ধনটা দেখল আর কি, দাঁড়া বলে আর কি আমার হাতে যে কাগজটা ছিল এটা দেখে আমাকে আর কিছু বললো না, আমিও ভয়ে আর কিছু বললাম না, আমি সোজা বাড়ি চলে যাই।
এই জন্ম নিবন্ধন কি কাগজটা ছিঁড়ে ফেলেনি বা নিয়ে নেয়নি, এরকম কিছু করেনি?
ওরকম কিছু করেনি। ওখানে মানুষজন ছিল তো, ইউনিয়নের পাশে আগে একবারে ওয়ালের সাথে দাঁড়ানো, ওই অবস্থায় আমাকে বললো যে দাঁড়া আমি দেখবো। ঠিক আছে, ওয়াল তো ছোট, তো চেয়ারম্যানরা বসে রয়েছে, সব দেখা যায়। পরে বললে আর কি এসে চলে গেলো, আমি আর কি কোন দিকে না থেকে সোজা বাড়ি চলে যাই। বাড়ি যাওয়ার পর ঠিক আমি শার্টটা খুলতেছি, সে সময় আমাকে বলতেছে চুকিদার আসছে বাড়িতে, চুকিদার এসে বলতেছে যে কাশিম বাড়িতে আসোস না। বলে আমার মাই কয় বাড়িতে যে ঘরে দেখো কে কি হয়েছে, চুকিদার চেয়ারম্যান ওরা এখনই ইউনিয়ন পরিষদে যাইতে বলছে। আমি মনে করলাম কি হয়তো কোনো দরকার, পরে জন্ম নিবন্ধনটা নিয়ে আই, ওটা ভুল আছে। আমি কই এটা ভুল, আমি তো বুঝি না তখন অতটা। আমি সনদ নিয়ে ওই চুকিদার হাতে দিই, কইটা আমার হাতে দিয়ে আমি ব্যাগ রাখি, তুই পিছনে বই সাইকেলে সাইকেলে করে আমি ইউনিয়ন পরিষদে আবার যাই। যাওয়ার পর আমার চেয়ারম্যান বলতেছে যে কাশেম তোমার সনদে একটু ভুল আছে, তুমি তিন দিন পর আসো। আমার মোটামুটি পরীক্ষার সাত আট দিন সময় ছিল সামনে, ভাবলাম যে তিন দিন পর নিলে তো আমার সমস্যা নেই, আট দিন পর জমা দেওয়ার ডেট আর কি এক সপ্তাহ আগে জানিয়ে দিচ্ছে আমাদের। পরে আমরা ওই আমি চলে আসি ওই জন্ম সনদ দিয়ে, চলে আসার পরে আমি আবার যখন পরে যাই ইউনিয়ন পরিষদে, পরে নতুন চেয়ারম্যান আমার বলতেছে যে কাশেম তোমার জন্ম সনদটা দেওয়া যাবে না। আমি বললাম যে আমি জন্ম সনদ না হলে তো আগামী করতে পারবো না, পরীক্ষা না দিতে পারলে আমি ক্লাস সিক্স উঠতে পারবো না, ফাইনাল পরীক্ষা তখন আমি সিক্স উঠতে পারবো না, আমার তো লেখাপড়া বন্ধ হয়ে যাবে। পরে বললে কাশেম দেখো বাবা আমি চেয়ারম্যান মানুষ, আমার জনগণের উপর নির্ভর করে চলতো, এনে তোমার তুমি যার বাবা বলে দাবি করছো, আমি তো তোমার জন্ম নিবন্ধন দিয়ে দিছিলাম, কিন্তু তোমার বাবা তোমার হাতে মনে ওইখানে দাঁড় করেছিল কিসের জন্য।
আচ্ছা আমি সরি টু সে, আমার কোয়েরি এত বেশি মানে যে কারণে আমি প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি, যদিও আমি অ্যান্সারটা আপনার কাছ থেকে পড়ে নিব, আপনি কি জানেন যে আপনার জন্মটা কিভাবে হয়েছিল, পরবর্তীতে আপনি কি শুনেছেন ঘটনাটা?
হ্যাঁ জানি।
প্রিয় শ্রোতা অপেক্ষা করবেন, আমরা যখন গল্পের একেবারে প্রয়োজন হবে এই বিষয়টা জানার তখনই আপনাদেরকে জানাবো। হ্যাঁ তারপর কি হলো?
পরে বললো যে ওখানে তোমার বাবা দেখছিল তোমার নাম, বললাম হ্যাঁ, কই যে একটা বোকামি করছো, এই জন্ম সনদটা দেখাইছো দেখেই তোমার এই সমস্যা না, তোমার বাবা আমার এসে বলতেছে যে আপনারা জন্ম নিবন্ধন দিলেন কিসের জন্য, আমি তোর বাবা না, আমার আপনার কাছে কোনো ডকুমেন্টস আছে যে আমি ওর বাবা, বা আমার কাছ থেকে অনুমতি নিচ্ছেন এই জন্ম নিবন্ধন আমার নামে দেওয়ার আগে? পরে চেয়ারম্যান তো এইভাবে বুঝাই আমার কাছে তোমার আমি সুতরাং কাশেম তোমাকে আমি জন্ম সনদ দিতে পারবো না, সেই সময় পিএসসি পরীক্ষাটা আমি আর দেওয়া হয় না এই সনদের জন্য। পরে পরীক্ষা না দেওয়ার কারণে এখন কি করবো, একটা কাজ করবো,
পরীক্ষা বন্ধ হয়ে গেল তখন।
হ্যাঁ
পরীক্ষা বন্ধ হয়ে গেল।
হ্যাঁ
আপনি স্কুলের টিচারদেরকে বললেন না যে আমার এরকম একটা সমস্যা হচ্ছে, যেহেতু আপনারা জানেন বিষয়টা?
না আমি আর যাওয়ার সাহস পাইনি।
আপনি আর যাওয়ারই সাহস পাননি?
না না, সবাই জন্ম নিবন্ধন নিয়ে গেছে, এখন আমাকে স্কুলের টিচার এত আদর করে, আমি যদি তাদের সামনে যাই বলি আর কি নিজের কাছে একটা খারাপ লাগলো যে আমি কিভাবে তাদের কাছে বলবো জানতে পারিনি এই ঘটনা, বা আমার বাবা আমাকে সন্তানের সঙ্গে মেনে নেয় না, এসব কথা বলতে গেল আমার খারাপ লাগবে, বা স্কুলে আমার যে বন্ধুরা আছে তারা লজ্জা দিবে, এই কথা ভাবে আমি আর টিচারের কাছে যাই না। পরে আর গেলামই না। পরে আমার একটা কাজ করতে হবো, তখন আমাদের পাশে রাস মেলা বেতিলে মেলা হয়, আমাদের ওখানে খুব মেলা হয়, পরে রাস মেলা চলতেছে, আমার মা এইটুক সময় আগে রাস মেলা যাওয়ার একটা প্রস্তুতি নেয় যে ওইখানে থাকবো আমার নিয়ে।
আচ্ছা
পরে আমি করলাম যে আমি ডিমের দোকান দিব আর কি, আমি অনেক কিছুই করছি, তার মধ্যে একটা এটা প্রথম আমি ডিমের দোকান দিব,
মানে ডিম সিদ্ধ বিক্রি করব,
ডিম সিদ্ধ করে বিক্রি করব।
জি
পরে ডিম নেয় যাই বিক্রি করি, হয় না, মানুষে কত সুন্দর করে ই করে বিক্রি করে, আর আমি আর কি একটা পাতিলে খালি কোন রকমই করে ই করি, আর আমার মা মেলায় ঘুরে গাড়ে ই করে এরকম ভাবে। পরে ওইখান থেকে আমি সার্কাসে যাই, সার্কাসের ভিতর ডিম বেশি আর কি, ওইখানকার ইয়েগোর সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায় ওই মেলায় থাকতে থাকতে। পরে ওই মেলা চলাকালীন অবস্থায় তাদের সাথে কিছুদিন থাকি, সার্কাসে খেলাধুলা দেখায় না, ওই জাল টাইনে ধরি বা বাঁশ খুঁটা এগুলা নিয়ে যাই।
আচ্ছা
ওই সার্কাসে থাকি, ভাদাই মাসে আর কি অভিনয় করে যারা শিল্পী বিন্দু তারা আসে আর কি, ওগুলা দেখতে আমার ভালো লাগে বিদ্যায় আর কি, আমি এখানে থাকি আর শুধু খাওয়া দেয় এছাড়া কিছু না। পরে এখানে কিছু থাকার পর মেলা জন ওই অবস্থায় আমার মায়ের ঘোরাবাদ দেয় একটা দোকানে, যে মেলায় যে দোকান হয় চটপটি মোগলাই বিক্রি করে, তার মৃদুল বাবুর দোকান আর কি, সেই দোকানে আমার মা একটা কাজ নেয়, কাজটা হচ্ছে যে প্লেট ধোয়া, চটপটি প্লেট এগুলো ধোয়া পরিষ্কার করা, পেঁপে ছুলে দেওয়া এগুলা করা আর কি। আমার মাকে বিনিময় ২০০ টাকা করে দেবো। তখন আমার মা বললো যে কাজ যখন পাইছি তাহলে আর ভিক্ষাবৃত্তি করবো না, আমার পোলায় যখন সার্কাস থাকে এক জায়গায় থাকলাম দুজন। পরে আমি সারাদিন সার্কাসে থাকতাম, পরে রাসমেলা ভেঙে মানিকগঞ্জ বিজয় মেলা, এই যে বিজয় মেলা হচ্ছে যে আপনার যে যুদ্ধের পর যে স্বাধীনতা হয়েছে না, এটা উপলক্ষে বিজয় মেলা হয়। পরে ওইখানে আমি কাজ করি, পাশাপাশি সার্কাসে থেকে আমার মৃদুল বাবু নিয়ে আসে, কই যে তুই সার্কাসে না থেকে আমার থাক, তোরে দিব 200, তোর মাইরে দিব 200, মানে 400 টাকা করে তোর পাবি। পরে আমরা ওইভাবে স্যার কাছে বাদ দিয়ে দিই এবং মৃদুল বাবুর ওইখানে মায়ের ছেলে দুজন থাকি। ওখানে কাজ চলাকালীন অবস্থায় আমরা ওইখানে কাজ করি এবং যখন কিনে কাজ টাজ না থাকে ফ্রি হয় আর কি ওই আবার ঘুরে আর কি সম্পূর্ণ সুস্থ বলতে যে একবার সুস্থ তা না, কিছুটা আর কি তার মাথায় ড্যামেজ ই হয়ে রয়েছে আর কি, ভিক্ষা জিনিসটা সে বলতে পারে না। পরে ঘুরে মাসে ছাত্রাতে পাশে আসি, পরে মেলা টেলা শেষ হয়ে যাওয়ার পর আবার আমরা বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর আমরা যে টাকা পয়সা পেতাম না ওগুলা নিয়ে চলে আসি, কিছু টাকা পয়সা হয় ওগুলা জমাই, ওইখান থেকে আর কি আমাদের টাকা পয়সা জমানো হয়। এবং যে বাড়িতে থাকতাম তাদের কাছে আমরা টাকাগুলা জমা রাখতাম যে আপনার আমার এই টাকাগুলো রয়েছে তা আপনি কাছে রাখেন। তাহলে তো আমাদের আর বিশ্বাসযোগ্য কোন লোকজন ছিল না, তারাও বলতো যে দেখ তো ভিক্ষা করে টাকা নস, তোর মায়ের তো কষ্ট করতে এত কষ্ট করস, তো টাকা পয়সা আমরা মাইরে খামু, এইভাবে আর কি টাকাগুলা
জমা রাখতেন।
পরে একদিন ওই জমশের আর কি আমি যে খালু বলে ডাকি, সে বলতেছে যে ই কর তোর মায়েরে নিয়ে যে তোর বড় খালা করে ঘুরে আয় গা আর কি, তারা ওই মাজারে যাবে কোন একটা মাজার।
বড় খালাটা কি?
বড় খালা আর কি যে আমার খালু বিয়ে করছে না,
মানে আপন বড় খালার বাড়িতে ঘুরে আসে।
না না না,
তাহলে
যে বাড়িতে থাকি ওই যাকে খালা ডাকি তার বড় বোন।
ও তার বড় বোনের বাসায়। আচ্ছা ঠিক আছে।
ওই পরে শেষে তোর বড় খালার বাড়ি, তোর বড় খালা আইছে ওনার সাথে ঘুরে আয় গা। পরে যাই বড় খালার বাড়ি, যাই ওনার বড় খালার বাড়ি হচ্ছে যে টুঙ্গি। পরে এখানে আসি, আসার পর এখানেও আমার অনেকদিন থাকে। একটা মাজারে যাই, কি মাজারটা মাজারে গেছিলাম ট্রলারে করিয়া এই টুঙ্গি থেকেই, কিন্তু কি মাজারটা যে আমার ওইটা সঠিক জানা নাই। পরে মাজার থেকে চলে আসি, আমার মা বাড়ি আসার পর কোনো কিছু আর খাওয়া দাওয়া করে না, কোনো কিছুই খায় না। না খাওয়ার কারণে সম্ভবত সিলেট মাজারে গেছিল, ওইখান থেকে হয়তো ওইখান থেকে আবার ব্রেনে কোনো একটা চাপ প্রকার সৃষ্টি হইতে পারে
সিলেটে যাওয়ার পরে, হয়তো বা হতে পারে। হ্যাঁ,
কোনো কিছু খাই না, আবার শুকিয়ে যাওয়া ধরলো। তখন আমি একটু টেনশন, কি ব্যাপার আমার মা হঠাৎ করে এরকম ভাবে শুকিয়ে যেতেছে, কারণটা কি? পরে আস্তে আস্তে দেখি যাবর পাগল হয়ে গেছে,
মানে কিছুদিন ভালো থাকে তারপরে আবার যাতায়
আবার মেন্টাল হয়ে গেছে আর কি, সম্পূর্ণ না একটু ভালো, আর প্রায় কথা ট্রাবল টাবল বলা শুরু করে দিচ্ছে। পরে আমার মাকে নিয়ে আবার মেলা আসলো, আমাদের ওখানে মান্তা মেলা হয়। আমি পানের দোকান দিলাম, পান সিগারেট বাস্টার দিয়ে মার যে কাপড় ছিল পুরানো
কাপড়
কিন্তু আমার দোকানে বেচা কিনে
হয় না, এত দরিদ্র দেখে আর কেউ আসে না।
আর পান থাকলে জোরদা নেই, এরকম ভাবে তো আর বেচা কিনে হয় না,
পুঁজি নাই তো বিজনেস এরকম
এইরকম। পরে বেচা কিনে হয় না, তাও যাই সিন্দির দিন খুব বেচা কিনে ছিল, ওই দিন 400-500 টাকা বিক্রি করছিলাম, 500 টাকা এদিন খুব আর কি সর্বোচ্চ বিক্রি হয়েছে, কিন্তু ওই দিন টাকাটা আমার চুরি হয়ে যায়। বাক্সে রাখছিলাম তো আমার মায়ের রেখে গেছি, আমার পাগল মানুষ কোথাও হাঁটতে গেছে ওই সুযোগে নিয়ে গেছে আর কি, একবারে চালান গায়েব। পরে ব্যবসায় যে বাদ দিয়া আমি চলে আসি আবার বাড়িতে, বাড়িতে আসার পর কই না এইভাবে ব্যবসা আমার দ্বারা, এই কি ব্যবসা করবো এইভাবে। পরে ওই মৃদুল বাবু আবার আমার ওনার সাথে আবার ওই মেলা থেকে দেখা হয়েছে, উনি কেছে যে আবার এখানে আসছোর কিছু নেই যে আমার নাম্বার নিয়ে যা, মোবাইল নাম্বার নিয়ে যা, এই নাম্বার আমাকে ফোন দিবি। আমি আমার মামা বলতাম ওনাকে, বললাম যে মামা আমার তো মা তো এখন আবার আগের মতো অসুস্থ, আম্মু তো আর কাজ করতে পারবো না, আমাকে একে একে কাজ করতে হইব। পরে কয়ে ঠিক আছে সমস্যা নেই তুই আসিস, আমি লোক জোয়াই না উনি। পরে শেষে তার ওখানে থাকতাম, থেকে বিভিন্ন মেলায় টেলায় যেতাম, ঘুরতাম, কাজ কাম করতাম। এবং একদিন আমার বলতেছে যে মামা আমাক বাড়ি যাবি তুই, চল আমাক বাড়ি যায় তোরে ঘুরে নিয়ে আসি, আমাক বাড়ি এটা দেখে আসি শুনে। পরে তার সাথে গেলাম তাগো বাড়ি, তার স্ত্রী তার মা বাবা ছিল, কয়ে তাহলেই কর তোর মা যে তো বাড়ি অসুস্থ, তুই আর বাড়ি যায় কি করবি, তুই আমার এখানে থাক, এন থেকে লেখাপড়া কর, পাশাপাশি দোকানপাটে করিস, যখন মেলা খেলার আমার সাথে আবার দোকানে যাবি। আমি আবার লেখাপড়ার কথা শুনলে খুব ই হইতাম, আনন্দিত হইতাম। পরে বললাম যে মামা আমি তো এরকম পড়ছি, আমার তো জন্মসনদ নেই। পরে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তুই জন্মসনদ আমি তোর এখান থেকে ব্যবস্থা করে দিব।
আচ্ছা,
পরে আমার ওই নাম দিয়েই আপনার আমডালা উচ্চ বিদ্যালয় ওখানে আমি ভর্তি হই আমার ফাইভে। পরে পিএইচসি পরীক্ষা দেওয়ার পর আমি ওখান থেকে ফার্স্ট হই।
আচ্ছা,
ফার্স্ট হওয়ার পর আমি ওইখান থেকে আর কি ক্লাস সেভেন উঠি, সিক্স পার করে সেভেন উঠি, দুই বছর থাকি, কিন্তু দেখে যে আস্তে আস্তে তার ব্যবসাটা বন্ধ হয়ে যায়। পাশাপাশি যখন কোনো মেলা খেলা থাকতো না, তখন আমি আর কি ওনার ক্ষেত ছিল বাড়ির সামনে, ওই কোদাল দিয়ে ক্ষেত সাফ করা বা গাছপালা সাফ করা এগুলো কাজকর্ম করতাম আমি। এই কাজকর্ম করার পাশাপাশি আবার স্কুলে যেতাম, আবার আসতাম, এভাবে আর কি চলতে থাকে। যখন ব্যবসা বন্ধ হয়ে যায় তখন আমার বলে, মামা আমার তো এখন অবস্থা খারাপ, আমি তো মামা আর লেখাপড়া তোমরা করাইতে পারব না, তুমি বাদ দিয়ে দাও। পরে যে জন্ম সনদটা ছিল ওটাও আর আমাকে দেয় না, রেখে দেয় সেই এখান থেকে তুমি বানাইনি আবার গুণি করবো একটা ই পাই আর কি, তারা আর আমাকে সনদটা দেন না। পরে আমি বাড়ি আসি, আসব দেখি মা আবার অনেক সুখে গেছে, আগের মতো আবার আমাকে ধরে একবার আবার তোমার আবার দুই চোখ দিয়ে পানি এসে গেছে। আমার মা কি হয়ে গেছে এটা, আগে সব ভয়ঙ্কর অবস্থা, একবারে দাঁত দুধ বের হয়ে গেছে আর কি, একবার কঙ্কাল হয়ে গেছে, চলার শক্তিটা পর্যন্ত নাই। পরে এই অবস্থা দেখে আর ওই যে মেলা খেলে যে আমরা কাজ করে টাকা জমেছিলাম, ওই টাকা একটা ঘর দিয়ে গেছিলাম আর কি, ওই মিদুল মামার দোকানে কাজে যাওয়ার আগে, একটা দোসালা ঘর, কিন্তু কোনো বেড়া টেড়া দিচ্ছিলাম না, শুধু চালটা উঠাইয়া এটা উঠে ওইভাবে আর কি করছিলাম।
বেড়া কি ছিল তাহলে?
না না, বেড়া ছিল না, বেড়া ওই আমার মার যে পুরান কাপড় ছিল না ওগুলা দিয়ে আর কি মায় ওইভাবে পেশায় গেছে শুয়ে থাকতো।
ঝড় বৃষ্টি হলে?
ঝড় বৃষ্টি হলে ওইভাবেই, কোন ই ছিল না।
এই জায়গাটা কার ছিল?
এই জায়গাটা ওই তো ওই জমশের জায়গা, পরে জায়গা।
আহারে জীবন।
পরে শেষে আমাকে ই করে নিয়ে মারে দেখে আমার আর কি খুব খারাপ লাগে, যে আসলে হয়েছে কি। পরে আমারে আমার জেবে থাকি, উনি বলতেছে যে কাজ কর, তুই তোর মার তোর মামার বাড়ি যেতে পারস না, তোর মামার বাড়ি খুঁজে বের কর।
কে বলছিল এটা?
এটা বলে আর কি আমরা জেবে থাকি তার স্ত্রী।
আচ্ছা।
না আমি এসে দেখি যে আমার মা ওই বাড়িতে নাই, আমরা যে বাড়িতে রেখে গেছি, এবার থেকে আমার মা রেখে দিয়ে দিচ্ছে, ও যে বাড়ি যাবার থাকতাম আমের চুরি অপরাধে আমার মার ছিল, তার বাড়িতে আমার মা যে উঠছে।
আচ্ছা, ওই ওই লোকের বাড়িতে,
ওই বাড়িতে উঠছে। আবার ওই লোক হচ্ছে ওই জমশের ভাতিজা, ওনার নাম হচ্ছে সুনামিয়া, সুনামিয়ার বাড়িতে যে উঠে, পাশাপাশি বাড়ির মাঝখানে শুধু একটা বাড়ি, ওই বাড়ি পশ্চিমে তার বাড়ি, আমার মা ওই বাড়িতে যা উঠে, ওই বাড়িতে ওঠার পরে যে ঘরটা ছিল ওই ঘরটা ওই বাড়ির নেয় উঠায়। পরে ওইবারে আর কি এসে দিই মা, এবারে এসে দিই মা নাই। পরে বলে মা নাই কি ব্যাপার, পরে মার জন্য জিগালাম মা কই, তোর মা হয়তো এবারে গেছে, তুই যাস না, তুই থাক, তোর মা একলে আসব। আমি কই না, মার কাছে মায়ের আগে দেখে আসি। পরে ওইখান যায় তারা বিস্তারিত কয় যে তোর মা যে টাকা ই করতো, টাকা চাইছে এই জন্য হলাম তোর মারে ই করে মারধর করছে, তারপরে তোর মা এবার শুইলে আমাকে এনে শুইলাইছে, তুই আর ওইবার যাস না, তুই এনেই থাক। পরে তাদের ওখানে থাকি এক সময়, পরে আমার কইতেছে তোর ই করিস, তোর মামার বাড়ি খুঁজে বাইর করে পড়াস না। আমার হাতে আবার টাকা ছিল, আমি একটা ফোন কিনে নিয়ে আসছি বাড়ি আসার পথেই, এই ছোট টাচ ফোন। পরে ওইটা দিয়ে আমি একটা ছবি তুলি আমার মার।
আচ্ছা,
ছবি তুলি, ছবি তুললে আমার মার জিগাই যে মা তুমি হাসা করে একটা কথা কও তো, আমার মুখের দিকে তাকাও। আমার মা আমার মুখে দিয়ে তাহলে আমি যা কই আমার ভালো মতোই কয়, আমাকে আমার মুখের দিকে তাকাও, কই কি কবি ক, আমাকে তুমি তোমার জন্মস্থান কোন জায়গায়? আমার জন্মস্থান ভারতে।
তখন আপনাকে পুরো জিনিসটা খুলে বলা, যেটা আপনি আমাকে শুরুর থেকে বলছিলেন।
জি জি।
আচ্ছা, তারপর?
তারপর আমার মা আমার বলতেছে যে আমার জন্মস্থান ভারতে, এরকম ই হওয়ার পর আমরা বাংলাদেশে চলে আসি। ওই
যে কোদাল দিয়ে, আমি তো জানি আপনি এটা বলেছেন অলরেডি, পুরোটুকুই বলে কোদাল দিয়ে মাথায় ইয়ে করার পর। হ্যাঁ, তো তারপর আপনি কি করলেন?
পরে শেষে আমি ই করে আমার মার কাছ থেকে বিস্তারিত ঠিকানা নেই যে তারা বাংলাদেশে সুনামগঞ্জ, তুমি কোন জেলায় এসে উঠছিলা, কোন জেলায় থেকে আর কি হারাই যাও বা হো, বিস্তারিত সব ব্যাপারটা আমি জিজ্ঞাসা করি, তোমার থানা কোনটা, তোমার কোন জেলা, গ্রাম কোনটা, আমাকে সব বিস্তারিত বলে। আমি ওইটা তোর কোনো আর কি খাতা কলম ছিল না, তো আমি ওটা মনে রাখি, মনে রেখে আমি ই করি, আমার কাছে আরো পনেরোশো টাকা ছিল তখন, ওই কাজ করে আসছি, তো ওই মিদুল মামা আমার দিয়ে দিচ্ছিল যেটি তোমার কাছে রাখো, আমার 5000 টাকা মোট দিছিল সে। এই ফার্স্ট টাইম আর কি আমার এতগুলো টাকা আমার হাতে আসছিল, তো অনেক কিন্তু শখ করে আর কি আমি বাকি 3500 টাকার একটা ফোন কিনছিলাম আর 1500 টাকা আমার কাছে ছিল।
জি।
পরে আমি তো চিনি না কোনো কিছু, এখন আমি সুনামগঞ্জ যাব, সরাসরি আমি গাবতলি আসি, আমার তো এই দিকটা চিনা যে এর আগে সানোয়ার কাকার
সাথে আসছি।
হ্যাঁ, গাবতলি আইসা এখান থেকে যে দোতলা বাস গুলো আছে, এই বাস ওইটা ওই শাপলা চত্বর, বড় একটা ফুল শাপলার, শাপলা চত্বর কয় উনি আমার নামে দিছে। আমি আর কি সিলেট যাও কইছি, কইনে নাই মে ওই যে কমলাপুর যায় সিলেট যাও, সিলেট থেকে সুনামগঞ্জ যাই পারবা। আর এমন থেকে শাপলা চোখ তো নাই, এমন থেকে হাইটে কমলাপুর যাই। কমলাপুর স্টেশনে যে মানুষের জিজ্ঞাসাবাদ করার পর আমার কয়ে যায় তো সুনামগঞ্জ এদিক দিয়ে যাইতে পারবা, এই যে এই ট্রেন যে এটার সময় আসবো। জিজ্ঞেস করতে সুনাম সিলেটের ট্রেন পাইছি পাওয়ার না, ওই সময় আমি একটা ওই মানুষজন বসে না ওইখানে আমি শুয়ে রয়েছি। শুয়ে থাকার পর আমাকে একটা মহিলা এসে ডাকতেছে, এই ছেলে উঠো এইখানে শুয়ে রয়েছে কি এই অবস্থায়, আর তোমার ই কই আমার উপরে একটা চাদর ছিল তো শার্টটা হিতে নিদি আর কি চাদরটা গায়ে আমি শুয়ে রয়েছি, তুমি খালি গিয়ে এইভাবে শুয়ে রয়েছো কিসের জন্য, এত সুন্দর বললা তুমি। পরে বললাম যে আমি এরকম ইয়ে দাম কই কোনো কিছু ছিল আমি কই না। পরে ট্রেনের টিটি ডাইকা বলে দিল আর কি, আর কি আমার ডাক দিল যে এই ট্রেনে যাওগা। পরে আমার বললো কি এই ট্রেনে যে গেলে যাওয়ার পথে যদি সমস্যা হয় তুমি আমার নাম্বার নিয়ে যাও, এই নাম্বার আমার ফোন দিবা। পরে শেষে আমি ওই ট্রেনে করে সিলেট যাই। যাওয়ার পর সিলেট আমি একটা রাত তখন অনেক বাজে একটার মতো বাজে, দিনের বেলা ছাড়ে তো রাত একটার সময় আমি সিলেট যাবো সেই। তখন পুলিশে দেখি কি ওই টুকাই মুকাই যাচ্ছে ও আর কি দাবড়াইতেছে, আবু তখন নেশা করতো আমি আর কি স্টেশনে নামার পর দেখি যে এরকম দাবড়াইতেছে। তো নামারে হোটেলে আমি হোটেলে ঢুকে গেছি, নামারে যদি আবার মারে। পরে আমি হোটেলে ঢুকার পর আমার ওই হোটেলদের রাতে আমি ওখানে থাকি। থাকার পর পরের দিন সকালে আমি জিজ্ঞাসা করি মানুষের যে আসা সুনামগঞ্জ আমি যাবো কিভাবে। সুনামগঞ্জ যাওয়ার ঠিকানাটা আমি মানুষে বললে দেয় যে এখান থেকে তুমি কদমতলি যাও, এরকম ভাবেই করে আমি সুনামগঞ্জেই। সিলেট থেকে যে গাড়িতে আমি উঠি 90 টাকা ভাড়া নেয় ওই সুনামগঞ্জ নামাই দেওয়ার জন্য। তখন আমার একটা মহিলা একটা লোকের সাথে কথা বলতেছে যে আপনি কই যাইবেন, মহিলাটা বলতেছে আমি পলাশ যাব। কিন্তু পলাশটা হচ্ছে আমার মাঝে বলছে ওর ওই ইউনিয়নের নাম হচ্ছে পলাশ।
আচ্ছা,
তখন আমি ভাবলাম যে আমি যদি বিশম্বর বার্কি উপজেলায় না যে সরাসরি পলাশ এই মহিলার সাথে যেতে পারি তাহলে আমার জন্য ভালো হয়। ঠিক আছে, পরে সেসব পলাশ যে আমি আর ওই ঠিকানা অনুযায়ী কোনো খুঁজে পাই না, আমি গ্রামের নামটা অলরেডি ভুলে গেছি। ভুলে যাওয়ার পর আর কি আমি 3 দিন পর্যন্ত ওখানে খোঁজাখুঁজি করি পলাশ পাই না। পরে শেষে হঠাৎ করে গ্রামের নামটা আমার মনে আসে, একজন মুখে রিক্সালার কাছে শুনছি, রিক্সালায় বলতেছে যে আমার এই ইয়ে আপনি ইয়ে যাবেন নাকি যে বাঘবের। তখন আমার মনে আসছে না, আমার মাথা বলছে গ্রামের নাম বাঘবের, বাঘবের বাজার, গ্রাম হচ্ছে আক্তপাড়া, এই লোকটাকে ধরি যে কিভাবে যায়। পরে শেষ তাকে বললাম, বললো যেখানে মোটরসাইকেলে গেলে 300 টাকা ভাড়া লাগবে। পরে আমি মোটরসাইকেলে করে নামছি, মোটরসাইকেল আলো বলছি যে আমি আক্তপাড়া অমুক জায়গায় নামবো। জি, আমার মার ছবি মোবাইলে, মোবাইলটা রাখছি আবার প্যান্টের একবার ভিতরে পকেট থাকে না যে ওইটা উপরে পকেটে রাখিনি, কারণ ঢাকায় চুরি হয়ে যায় আমার ভয়, ওইভাবে নিয়ে গেছি। পরে বৃষ্টি, তখন আমি একবার ভিজে গেছি, মোটরসাইকেল আলা তো এই ই কাপড় পরছে পানি পড়ে না। পরে আমি ওখানে নামছি, পর কয় তুমি কার বাড়ি যাইবা, আমি কই আমি যাব আব্দুল হামিদের বাড়ি, কই যে আব্দুল হামিদের বাড়ি, নামছি পর লোকজনে বলতেছে যে এটা আব্দুল হামিদের বাড়ি। তখন একটা মেয়ে যাইতেছে ওই সামনে দিয়ে, কয়াই ইয়া রসুনা খারো, আমার নামটা মনে আছে রসুনা দাঁড়া, ওই কিতাব কইবেন কইন, ওই যে তোর মেয়ে মানে নিয়ে যা। ও আর কি মনে করছে যে কি মানে ফাইজলামি করতেছি আর কি, এই মনে করে ও আর কি বাড়ির ভিতরে ঢুকে গেছে। পরে আমার কয় যে না এটা আপনার আব্দুল হামিদের বাড়ি, আপনি যান। পরে বাড়িটা দেখাই দেওয়ার পর আমি ওই সরাসরি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে তো ওই মাথায় আর কি আমি একটা ব্যাগ নিয়ে গেছিলাম কাপড় চোপড় সহকারে, ওই ব্যাগটার মাথায় দিয়ে আমি ওই বাড়ির সামনে গেছি। পর ঘরের সামনে যাওয়ার পর দেখি আমার যে মামা আর কি হামিদ মামা, যার কথা মা বলছে নারকেলের যে আইসে থাকে ওই বৃষ্টি মানতে আর কি ওই চালে যে পানি পড়তেছে ওই আইসেটা ধুইতেছে।
আচ্ছা,
পরে আমার এদিকে বলতেছে তুমি কিতাবটা অনেক বিস্তার কেন এনাসো, বাইরে খেয়েছো কেন আসো, কার বাড়িতে আসছো কেমনে কি। পরে আমি আর কোনো কিছু না বলিয়া আমি সরাসরি মার ছবিটা বাইর করে এভাবে বলছি যে আচ্ছা দেখেন তো এই যে মহিলাটার ছবি, এই মহিলাটাকে চিনেন কিনা। তখন আমার মামায় দেখে আর কি কোনো কথা বলার শক্তি তার ছিল না, দুই চোখ দিয়ে আর কি টপটপে পানি পরে আর কি শুধু একটা চিৎকারে দিছে, আল্লাহ আমি কি এটা সত্য দেখতেছি নাকি মিথ্যা দেখতেছি, তোরা কেরাকো না সুস্তার তারা দেখে যাও।
আমরা ফিরে আসছি প্রিয় শ্রোতা, আশা করছি আমাদের সাথেই থাকবেন, ছোট্ট একটা বিরতি নেব। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আর জি কিপ্রিয় আপনার সঙ্গে রয়েছি। বিরতিতে যাবার আগে যে কথাটা বলছিলাম বারবারই আবারও বলবো, সেটা হলো সিচুয়েশনটা যখন নিজের মতো না এবং মন যখন বসে না কোনো কাজে, হঠাৎ করেই কোন কোন ফুড আমাদের মনটাকে কিন্তু ঠিক করে দিতে পারে, যেমনটা হতে পারে কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ছোট্ট একটা বিরতি
শুনছেন আর জি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। স্টে টিউনড সানডে অ্যান্ড ওয়েনেসডে উইথ মি আর জি কিব্রিয়া, অনলি অন ঢাকা FM 90.4। শুনছেন আর জি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প, আমি আর জি কিব্রিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আজকে এখানে জীবন গল্প বলছে আবুল কাশেম। আমরা কথা না বাড়িয়ে ফিরছি আমাদের যিনি গেস্ট তার কাছে। তারপর কি হলো?
পরে চিৎকার শুনে আমার মামি আশেপাশের যে বাড়ির লোকজন তারা সবে আসছে, এসে তারা প্রথমে কি কেউ বিশ্বাস করে নাই যেটা সত্যি, তারা বলতেছে কিছু লোক বলতেছে না এটা ধোকা, এই মানুষ এমনি করে নিয়ে যায়, অমুক জায়গায় ঘটনা ঘটছে এভাবে নিয়ে যায়, পরে জিম্মি করে টাকা দাবি করি করে। পরে আমাকে প্রশ্ন করা হইল যে আচ্ছা তোমার বড় মামার নাম কি, এভাবে প্রশ্ন করতেছে তোমার বড় মামার নাম কি, বললাম আব্দুল, আব্দুল মজিদ, তারপরে আব্দুল হামিদ, আব্দুল রহিম, তিন মামা আমার। তোমার খালাগো নাম, বড় খালার নাম আইমন খালা, তারপর জাইমন খালা, তারপর আমার মা, এগুলো আর কি ডিটেল ভাবে বললাম। আচ্ছা এখানে কারো কথা বলছে না তোমার ভাই বোন ব্যাপারে? পরে বললাম যে বলছে হাসান হোসেন, তারপর আমার যে ছোট আরশালী না শহর আলী, আরশালী না আর কি শহর আলী, যখন কিনা শহর আলীর কথা বলছি তখন তারা বিশ্বাস গেছে, বলে যে আচ্ছা শহর আলী নামও জানবো কিভাবে তাহলে। এই শহরে এলাম একবারে ছোট, যখন আমার মা ওখানে চলে আসেন সরালের বয়স হল মাত্র দেড় বছর, এই কথা তো আমি জানার কথা না। পরে শেষে এটা শুনে তারা বিশ্বাস করেন। পরে আমার ভাইয়েরা সবাই আইসে এক জায়গায় হইয়া আমার ছবি তুলে রাখে আর কি সিকিউরিটির জন্য। আমি পরে বুঝতে পারি যে আসলে তারা সিকিউরিটির জন্য ছবিটা তুলে রাখছে, যাতে করে আমি কোনো ফলস কিনা এটা তারা যাচাই করার জন্য আর কি, তারা বিশ্বাস করতে পারেনি। আর এত লোক আর কি একটা মেলায় যে মানুষ হয় এর চেয়েও বেশি মানুষ হয়েছে।
আচ্ছা
আর কি পরে আমি জিজ্ঞেস করলাম যে কত বছরদের হারাইছে, তারা বললো যে আঠাশ বছর যাবত আমাদের এখান থেকে আমাদের বোন নিখোঁজ, আঠাশ বছর যাবত সেখান থেকে নিখোঁজ হয়ে গেছে। খবরটা জেনেই হয়তো বা আর কি আশেপাশে গারোদরা আর কি একবারে শেষ সীমান্ত হচ্ছে আমার মামার বাড়ি সিলেটের। আমি এই যে আজকে তিন দিন হয় আমি এই যে আবার আসছি যে পরে আমার তারা আর কি কেউ বিশ্বাসযোগ্য না আর কি, এত লোক আমি ভয় পেয়ে গেছি যে এত লোক আসলো কই থেকে, এই বৃষ্টি তাও আর কি মানুষের অভাব নাই। আমাকে অমুক জন এটা জিগে আমার মার বর্ণনা জিগায় তোমার মার চুল কেমন, তোমার মার চুল আবার কুকরানো, আর তোমার মার নাকের এখানে দাগ আছে কিনা, তারপর বাম হাতের কায়ানোগে সমস্যা আর কি ডিটেল ভাবে তারা আর কি করতেছে আমার কাছে জানতে চাইতেছে। পরে সব মিলছে, পরে আমার বড় মামা, আমার দুই ভাই আর হচ্ছে আমার খালু হাসান হোসেন দুই ভাই, আর বড় মামা আব্দুল মজিদ, আর আমার খালু আর কি ছোট খালার জামাই ওনার নামটা সঠিক খেয়াল নাই আর কি, মোট চারজন আমার সাথে আসবে, আমি আর কি নিয়ে আসবো, আমার মাকে দ্বারা নিয়ে যাবো এখান থেকে। পরে এইভাবে আমি তাদের সাথে করে নিয়ে সরাসরি ইয়ে নামি সাইদাবাদ, সুনামগঞ্জ থেকে গাড়ি উঠে সাইদাবাদ নামি, এখান থেকে নামে পরে আমি নিজেও তো শুটিং হতে গেলাম। পরে বললাম যে এখান থেকে আমার গাবতুলি যাইতে হবে, গাবতুলি গাড়ি কোথায় থেকে যায় এটা তো জানি না। পরে এক রিক্সাওয়ালা বললো যে দাঁড়ান আট নম্বর গাড়ি যাবো, এই গাড়ি থেকে আপনারা গাবতলি যেতে
পারবেন।
গাবতলি গেলে ওইখান থেকে আমাদের শুকতারা সার্ভিস, এটা আমার মনে আছে, আমাদের বাজারের উপর সবসময় যাতায়াত করে। পরে এইভাবে নিয়ে আসি আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে সাইদাবাদ থেকে গাবতলি
নিয়ে আসেন।
যেহেতু আমার বড় মামা আর হলাম দুই ভাই, আর
আপনার সম্পর্কে সবকিছু জানে তারা সিলেটে বসে, যে আপনার জন্মটা কিভাবে হয়েছে কোথায়, কিচ্ছু জানে না।
শুধু তারা এটুকু জানতে চাইছি যে তুমি কে। আমি বলছি যে আমার মা, তখন হয়তো বা তারা ভাবছে মনে হয় আমার বিয়ে শাদী হয়েছে।
আচ্ছা, তার মানে স্টোরিটা তারা জানতো না। তারপর আপনার সঙ্গে আসলো আপনার মাকে দেখতে?
হ্যাঁ, আমার মাকে দেখতে।
তারপর
যখন আসলো, আসার পর ওই আমার মা আর কি ঘরের মধ্যেই বসে রয়েছে, শুয়ে রয়েছে আমার মা, কাপড় দিয়ে বেড়া দিয়ে আর কি ইকটি করে ওইভাবে মাটির মধ্যে ইকটি করে শুয়ে রয়েছে। তখন আমার মারে যে আমি ডাক দিলাম, মা দেখো কি আইছে। মা মাথাটা উচ্চ করে দেখে তখন একবারে মানসিক ভারসাম্য, কোন হেদ জ্ঞান নাই, দেখে আর কি আমার মার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি যে নিয়ে আসছি আমার মামা ভাইরা তাদের চোখ দিয়ে পানি পড়তেছে, আর গ্রামবাসীর এই দৃশ্য দেখে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। পুরো গ্রামবাসী আমাদের এলাকায় এত মানুষ আর কি বলার বাইরে, একটা মানুষ এত বছর ধরে রয়েছে, শুনছে যে পাগল্লির খোঁজ বাইরে রয়েছে এত বছর পর, সেই দেশ থেকে লোক আসছে নিত কলসি পাগল্লির, সবাই তো চিনে আমার মাকে। এই কথা শুনে আর কি ওই বাড়ি তো এত মানুষ আর কি বলার বাহিরে, মানুষের ভিড় কমেই নেই আর কি। আমি যেমন মামাদের খুঁজে বের করবো এইটুকু আমার নাই,
গিজগিজ করছিল মানুষ,
এরকম মানুষ। পরে আর কি এই পুরো ইয়ে আর কি কান্নার রোল পড়ে গেছে আর কি, গ্রামবাসীরাও কাঁদে, আমার মায়ও কাঁদে,
মা চিনতে পেরেছে, আপনার
আমার মা চিনতে পারছে। পরে সবাই আর কি কাঁদতেছে, একবার কাঁদতে 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 যারে যান। পরে এভাবে করে তারা ওই দিনটা সকালে গাড়িতে নামছে, তো পরে দুপুরে গোসল টোসল করলো, খাওয়া দাওয়া করলো। হ্যাঁ, খাওয়া দাওয়া করে পরে রাত্রে গাড়িতে আর কি আম্মুকে নিয়ে তারা সিলেটে, আমার ঋণে আম্মুর ঋণে চলে আসবো। পরে শেষে ডিটেল ভাবে আর কি আমার ব্যাপারটা জানলো,
জানলেন যে আপনার জন্মটা কিভাবে হয়েছে নাকি তার আগে থেকে জানতেন?
আমি আগে থেকেই জানি।
আচ্ছা,
আমি যখন জমশের বাড়ি আসি প্রথম, যে আমার বাবা আগুন ধরাই দেয় ঘরে, যখন জমশের বাড়ি আসি তখন আমি আর কি আসার আগে আমার মা বলে সালে আরে, তখন একবার জানি। আরেকবার হচ্ছে যে যখন আমি বাবা বলে দাবি করি, ডাকি মাছ মারতে গেছে,
তখন একবার জানি।
পূজা আমার নানি বলে যে জারে রে তুই বাবা বলে ডাকছিসকে, তোর বাবা তো ভালো না, শয়তান, তখন একবার জানি। তারপর আমি এইভাবে করে সেখান থেকে একটু জানতে পারি। পরে
আমরা এখনো জানি না প্রিয় শ্রোতা আসলে ঘটনাটা কি ঘটেছিল, আমরা আরো সামনে গিয়ে হয়তো বা জানবো। তো সিলেটে নিয়ে আসার জন্য প্ল্যান করে, তারপর
আমার মার আর কি যে ঘট রয়েছে এগুলো বলে যে থাকে, এগুলো আমরা নিব না, এগুলো পরে পাওয়া যাব, এগুলো আপাতত থাক, আমরা এখন আমরা বোনরে নিয়ে যাবো, আমরা বোনরে বেশি তাই খুশি। পরে এইভাবে করে তারা আমার আমার মারে সব আর কি টুকি টাকি যে জিনিসগুলো ছিল এগুলো নিয়ে সিলেটে চলে আসে, সিলেটে চলে যায়।
আপনার মামাদের অবস্থা কেমন ছিল?
আমি যখন গেছি আমার মামাদের অবস্থা ভালো না, খুবই আর কি দরিদ্র পরিবার। আর হচ্ছে যে আপনার আমি আসলে বদনাম করতেছি না, আমি এত বছর ধরে আমার মামাদের বাসা খুঁজে পাইছি, চার পাঁচ বছর,
বাট আপনি রিয়েলিটি যেটা সেটাই বলবেন, হ্যাঁ সমস্যা নেই,
চার পাঁচ বছর হয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত আমার কোন মামারা আমার মাকে একটা কাপড় দেওয়ার
সামর্থ্য হয়নি।
না,
ঠিক আছে, সামনের দিকে আগে। তারপর
হয়তো সামর্থ্য আছে কিন্তু তারা অন্যভাবে আর কি দেয় না, কি কারণে ওটা জানি।
আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ আগে। হ্যাঁ, তারপরে কি হলো নিয়ে যাওয়ার পরে?
তারপর আমার মাকে এখানে নিয়ে যাওয়ার পর তো মনে করেন যে আরো মানুষ,
হ্যাঁ
এখন মুরব্বী যারা তারা হলাম আগে আগে আসতেছে, সেই সময় মারে দেখতেছে যে হাইরে এতদিন তুই কোথায় আসছিলাম, এতটা বছর কিভাবে থাকলে আর কি এরকম ভাবে ই হয়ে গেছে। পর আমাকে আর কি তারা খুবই স্নেহ, খুবই স্নেহ করে যে এই পোলাটার জন্য আজকে আমার মারে পাইছি বা আমার বন্ধু পাইছি, খুবই স্নেহ করে। কিন্তু দেখা গেছে কিছুদিন যাওয়ার পর, দুই মাস যাওয়ার পর আমার আর কি ই হইল, মনে থেকে একটা খারাপ লাগলো যে তাদের উপর বসে খাবো কিছুর জন্য। আমি নিজে একটা কিছু করি, কিন্তু ওই দেশে তখন ব্যান গাড়ি চালানো বা আইসক্রিম মালাই বিক্রি করা, আপনার বাদাম বিক্রি করা, ঝালমুড়ি বিক্রি করা, এগুলা হলাম বেশিরভাগ পেশা।
জি,
আমি এই পেশাটা প্রথমে আমি ব্যানেরই নেই, আমার বড় ভাই যে হোসেন নাম, তার একটা ব্যান গাড়ি ছিল। পরে বললাম যে ভাই আপনার ব্যান গাড়িটা তাহলে আমি এনে চালাই, যে টাকা আপনারও তো অভাব, যাই হোক কিছু আসবো। পরে আমি ওখানে ব্যান গাড়ি চালাই, পাহাড়ি এলাকা তো খুব কষ্ট আর কি, আর ব্যান হচ্ছে লোহার আর কি, খুব ওজনদায়ক, আর পাহাড়ি এলাকার ঢাল রাস্তাও ভালো না আর কি, খুবই পরিশ্রম। পরে আর কি যা কামাই বড় ভাইয়ের কাছে সব এনে দিই, জমা রাখি, এভাবে করে রাখি। আমার মা আর কি বড় ভাইয়ের ওখানে থাকে, আবার ছোট ভাইয়ের এখানে আসি। একসময় দেখা গেছে যে ভ্যান গাড়ি চালাতে যায় আর কি, আমার অবস্থা আর কি ই হয়ে যায়, অনেক শুকায় যায় এবং পরিশ্রম হওয়া দেখে আর ভাল লাগে না, বিরক্ত হয়ে যাই।
আমরা এখানে একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি।
শুনছেন আরজি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আরজি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আরজি কিব্রিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আজকে এখানে জীবন গল্প বলছে আবুল কাশেম। আমরা কথা না বাড়িয়ে ফিরছি আমাদের যিনি গেস্ট তার কাছে। তারপর কি হলো?
পরে বলি তাহলে ই করি, ঝালমুড়ি বিক্রি করি, ওই দেশে ভাষা বলে সানামুড়ি। আমি ঝালমুড়ি ব্যবসা ধরলাম, বড় ভাই জিনিসপত্র কিনে দিল, কিনে দেওয়ার পর আমাকে সবকিছু তৈরি করে দিল। আমি আর কি ওইটা অল্প কিছু ইয়ের মধ্যে আর কি শিখে নেই, দেখি যেভাবে বানাই ঠিক ওইভাবে বানাই। কিন্তু একসময় আমার ভাবি আর কি ওই মশলা যে বানাই দেবো, আমার ভাবি আর কি বিরক্ত হয়ে পড়ে, সে আর ওটা করতে চায় না, কই আমি এটা পারো না কাশেম, তুমি অন্যই করো।
ভাবি বলতে
ভাবি আর কি যে আমার যে সুনামগঞ্জে যে মামার, আমার মার জায়গায় বিয়ে চলে ছেলে যে দুইটা ছেলে আছে, তো হাসান হোসেন আর কি তাদের ভাই বলি, ওনার স্ত্রী আর কি।
আচ্ছা আচ্ছা, তো তারা ওই বাড়িতেই ছিল?
হ্যাঁ হ্যাঁ, এক জায়গায়, আমার মামার বাসার ওই ভাইদের বাসা এক গ্রামে।
তো কি হলো, মানে মাকে খুঁজে পেয়ে আপনার মা কি তাদেরকে চিনতে পারলো, ওই বাচ্চাদেরকে চিনতে পারলো?
হ্যাঁ, আমার মা চিনতে পারলো, আমার মা আর কি আমার ভাইদের চিনতে পার নাই।
আমি
দিন যা কি আস্তে আস্তে তাদের কাছে ই হয়ে যাই, অবহেলার পাত্র হয়ে যাই। এভাবে কিছুদিন যাওয়ার পর আর কি তাও পরিশ্রম করে চলি, একটা সময় আর কি জন্মভূমি আমার, ছোটবেলা থেকে এখানে বড়ইছি, এই জায়গাটা স্যার আমার আর ভালো লাগে না।
মানিকগঞ্জের
কথা খুব মনে পড়ে। তখন ভাবলাম যে মারে রেখে যাই কিভাবে, আমার তো মাছ আর কেউ নাই, আর এখানে সবাই যার যার ঋণে ব্যস্ত অভাবে সংসার, আর আমার এদের ভালো লাগে না, তাদের ভাষাও বুঝি না, তাদের কথাবার্তা আলাদা, সিলেটের ভাষা তো অন্যরকম, সিলেট সুনামগঞ্জের ভাষা। পরে আমি করি কি, আমার বড় খালা যে আইমন খালা, তার ছেলে আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পর বলতেছে কাশেম তুই আসো আমার বাড়ি বেড়ায় যাও। আমার আবার ছোটবেলা থেকে ঘোরার খুব শখ, ছোটবেলা থেকে ঘোরার খুবই শখ যে আমি ঘোরাঘুরি করি। পরে বললাম ঠিক আছে যাই খালার বাড়ি, যাই খালারও দেখে আসলো, একসাথে বেড়েও আসা হলো। এইভাবে আমি একদিন বাইরে বললাম যে আমার তো টাকা নেই, পরে করে ঠিক আছে আমি তোর একটা বিকাশ নম্বর দিই, আমি তোর 500 টাকা পাঠিয়ে দিতেছি। পরে 500 টাকা পাঠিয়ে দিচ্ছে, পর আমি আর কি ভৈরব হইয়ে ওই নেত্রকোনা আপনার হলাম 18 বাড়ি হলাম জায়গার নাম, রাউনাপুর গ্রাম, ওইখানে গেছি, যাওয়ার পর আর কি খালারে দেখলাম, খালোয়াড় দেখলাম, দেখলাম ওনাদের অবস্থা খুবই খারাপ আর কি, খুবই দারিদ্র। পরে ওইখানে কিছুদিন থাকার পর পরে বললাম যে না ভাই আমি বাড়ি চলে যাই। ইহতো বলে আমি আর কি বাড়ি আসতেছি, ঠিক সেই সময় হলাম ইজতেমা চলতেছে, ইজতেমা চলতেছে, আমি আর কি ইজতেমা চলে আসলাম। বাড়ি না যাই বললাম যে যাকে ইজতেমা চলতেছে এনে তিনটা দিন ইজতেমা থেকে যাই। তো আমার কাছে তো টাকা নাই, আমি থাকবো কিভাবে, খাবো কি কোথায়, এনে ইজতেমায় থাকতে গেলে আমার তো আর কোনো দল নাই যে আমি তাদের সাথে থাকবো বা খাবো। পরে আমি একটা বুদ্ধি বার করলাম যে এই যে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দিচ্ছে ইজতেমার, এই আপনার ব্যানার গুলা যে গাছে বাইধে বাইধে দিছে, আমি একটা কাজ করি ব্যানার গুলা বাইরে আমি বিক্রি করি। এখান থেকে অনেকে প্লেট প্লেট রাখার জন্য এগুলাই করে। আমি কি করলাম, ওই ব্যানার গুলো পাইরে 50 টাকা 60 টাকা বিক্রি করে 800 টাকা হয়েছে আমার আর কি। এইভাবে আমি ওইগুলো আর কি 50 টাকা 60 টাকা বিক্রি করা শুরু করলাম। পরে যখন 800 টাকা হইল তো এই হোটেলে খাই, আর ওই যে আর কি এসএমআই তো ভাগ করা যার যার জেলা, আলাদা একজন মানুষ যেহেতু আর থাকতে পারে না, আমি ওই স্টেজের এক পাশে একটু জায়গা পাইলাম, ওখানে একটা ব্যানার বিছাইয়া 150 টাকাতে একটা কম্বল কিনে ওইটা শুয়ে এলাম থাকি। পরে এভাবে করে পরে বাড়ি চলে আসলাম আর কি, ইজতেমা শেষ
মানিকগঞ্জ
চলে আসলাম। তাহলে দেখে তো অবাক,
মা তো
সুনামগঞ্জ রয়েছে। পরে আমি মানিকগঞ্জ চলে আসি, চলে আসার পর এনে কোথায় থাকো, ওই ঘরে তো আর ওইভাবে থাকা যাবো না। এখন পরে তারাও আর কি ই করলো যে কি ব্যাপার তুই আবার চলে আসলি কিসের জন্য। বিস্তারিত বললাম যে এরকম কাজ কাম যে এরকম ভাষা আমি থাকতে পারলাম না। পরে কয়ে থাকবি না, তুই কি করবি, তোর এনে বাড়ি ঘর আছে না কিছু আছে? পরে আমাকে আমি হোটেলের কাজে যাবো। পরে শেষে আমি বালিটেক মিষ্টির দোকান আর কি হিন্দু, নাম হচ্ছে উত্তম কুমার ঘোষ, আমি তার হোটেলে কাজ নিই, মাসে 3000 টাকা বেতন, থাকা খাওয়া সব দিবে। পরে আমি তার হোটেলে কাজ করতে থাকি। কিছুদিন কাজ করার পর আমার আর কি আবার আম্মুর কথা মনে পড়ে, আম্মুর কথা মনে পড়ার পর আমি আবার সিলেট চলে যাই টাকা পয়সা নিয়ে। কিছু টাকা পয়সা হয়, 3-4 মাস হয়ে যায়, পরে শেষে আমি আম্মুকে নিয়ে আসতে চাই কিন্তু আম্মুকে দিবে না তারা। পরে শেষে আম্মুকে রেখে আবার এখানে চলে আসি। চলে আসার পর তখন আমি যখন আমি বুঝতে শিখলাম যে আসলে এইভাবে তো আমার জীবন চলতে পারে না, আমি এইভাবে পিতৃ পরিচয়হীন হয়ে এই একবার এখানে একবার ওইখানে ছিন্নমূলক ভাবে আমি আর কতদিন চলাচল করব, কতদিন মানুষের কথা শুনবো। পরে আমি আর কি ই করলাম যে আমি আমার বাবার স্বীকৃতি চাই, আমার মনে একটি জাগলো। আর আমি নেটেও দেখলাম যে বিভিন্ন ইয়ের মাধ্যমে আর কি তারা আর কি ন্যায় বিচার পাওয়া যায়, এগুলা ই করে আমি আর কি ভাবলাম, সিদ্ধান্ত নিলাম আমি আমার বাবার পরিচয় পাওয়ার জন্য আমি আমাদের থানায় একটা মামলা করব, মানিকগঞ্জ সদর থানা।
কত সালের দিকে চিন্তা করলেন এটা?
এটা আপনার 2013-তে।
13-র দিকে, ওকে। তারপর
2013-তে প্রথমে আমি গেলাম ইউনিয়ন পরিষদে, যে আমি পরে বললাম যে চেয়ারম্যান সাহেব আপনি তোমার ব্যাপারটা জানেন, তা আমার এই বাবার স্বীকৃতিটা আমি চাই। পরে তিনি বললেন যে কাশেম এটা আমরা তো অনেকবার চেষ্টা করছি, তোমার বাবা কিন্তু মানতেছে না। গ্রামবাসীরা জানাই তারাও কিছু করতে পারে না।
তখনও কি আপনার বাবা বিয়ে করেনি?
না, তখন এতদিন
বিয়ে করে ফেলেছে।
হ্যাঁ, বিয়ে করছে আরো আগে।
আচ্ছা, আরো আগে বিয়ে করে ফেলেছে।
আমি ছোট থাকা অবস্থায় আমার বাবা বিয়ে করছে,
বিয়ে করেছে, ওকে।
পরে যখন জানাই কোনো কাজ হয় না তখন আমি ই করি, প্রথমে সর্বপ্রথম মানিকগঞ্জ ইয়ে যাই লিগেল এডে, আমার তো টাকা পয়সা নেই। পরে আমি লিগেল এডে যাইয়া আমি বিস্তারিত ভাবে বলি যে আমার এরকম ঘটনা, আমার বাবা আমাকে
ওখানে কি আপনি বলেছিলেন যে আপনার জন্মটা কিভাবে হয়েছিল, কোন ঘটনার প্রেক্ষাপটে?
হ্যাঁ বলছি।
আমি এবার জানতে চাই আসলে কি ঘটেছিল আপনার মায়ের সঙ্গে।
আমার মার সঙ্গে যে ঘটনাটা ঘটছিল সেটা হচ্ছে,
আপনি কি আপনার মার কাছ থেকে এটা শুনেছেন নাকি অন্য কারো কাছ থেকে?
হ্যাঁ, আমার মার আমার মা যে বলা বলি করতেন লোকজনের সামনে যখন সুস্থ হয়েছিলেন তখন যে বলা বলি করতেন,
ওখান থেকে আপনি মূলত ঘটনাটা জানেন?
হ্যাঁ, আমি ওইখান থেকে আমার ব্যাপারটা আর কি জানতে পারি যে আমার জন্ম কিভাবে এবং আমার মা এদেশে কিভাবে আসে।
আচ্ছা, এদেশে কিভাবে এসে সেটা আমরা জানি, কিন্তু আপনার আপনার জন্মের ঘটনাটা আমরা একটু জানতে চাই, কি করেছিল আসলে?
আমার মা এদেশে আসার পর আমার দাদা তো আমার মাকে, আমার দাদা আর কি আক্ষেপ করতেন আর কি, কুশল বুনতেন, অনেক টাকা পয়সা জমি জমা ছিল, কৃষি কাজ করতেন, আর পাশাপাশি কবিরাজিও জানতেন। আমার দাদার নাম মানিক পোদ্দার আর কি, এলাকার সবাই তাকে এক নামে চিনে। পরে আমার মা আর কি দেখে যে এই পাগল অবস্থা এখানে কেন থাকে, আমার দাদা ভাবলেন যে আমার দাদার বড় অনেক সম্পত্তি ছিল আর কি, একটা ক্ষেত এত বড় ছিল, এক সেট দিয়ে দাঁড়ায় অন্য সেটের দিকে যত দূর চোখ যায় তত দূর তার ক্ষেত।
প্রচুর সম্পত্তির মালিক।
পরে শেষে আমার দাদা আর কি আমার মাকে ই করে তার বাড়ি নিয়ে যায়, নিয়ে যায় সে চিকিৎসাবাতি করে। একটু সুস্থ হওয়ার পর আমার মা আর কি আমার ওই দাদার বাড়িতে থাকতেন, ওইখানে থাকতেন বলতে আর কি ওই তাদের সাথে একটু কাজকর্ম করে দিত, রান্না বাড়া বা ওই যে ধান বাড়তো যে ঢেকি দেয় এগুলা, তারপরে যে কুশল ই করতো এই টুকটাক আর কি আমার মা কাজ টাজ করতেন। এই সময় আর কি আমার যখন পাঁচ ছয় বছর আর কি কয়েক বছর কেটে যায় এইভাবে, পরে আমার বাবা আর কি মূল ঘটনা এটা যে আমার মা বলছেন যে আমার বাবা একদিন আমার মাকে বলতেছে যে এই সকিনা আমার আবার পেয়ারা আর কি পেয়ারা আছে না আমরা বলি সবরি, সবরি বাগান ছিল পেয়ারা বাগান অনেক বড় আর কি, সন্ধ্যা হয়ে যাইতেছে এই সময় পর আমার মারে বলতেছে এই সকিনা যে আব্বাই তোরে ওই যে টুকরি নিয়ে ইয়ে যেতে বলছে আর কি ঝাঁকা নিয়ে পেয়ারা বাগানে যাইতে বলছে পেয়ারা আনতে। আমার মা তখন করে ঠিক আছে যাই নিয়ে আসি, তখন আমার মা গেছে এদিকে সন্ধ্যা হয়ে গেছে, তখন আমার বাবা আর কি মার সাথেই
এই ধরনের ঘটনাটা ঘটে
ঘটছে। পরে যখন আমার মার সাত মাস বয়স আর কি,
আপনি যখন সাত মাস পেটে,
হ্যাঁ সাত মাস পেটে, তখন আর কি এলাকার লোকজন প্রশ্ন করতেছে, আমার মা কিন্তু তখন সুস্থ যে আমার দাদা চিকিৎসা করার কারণে, আমার মাকে প্রশ্ন করতেছে যে এই কি ব্যাপার কেমনি কি ঘটনাটা কিভাবে ঘটলো, এলাকার লোকজন আর কি বিভিন্ন প্রশ্ন করতেছে শারীরিক পরিবর্তন দেখছে। তখন আমার মা বিস্তারিতভাবে বলে, বিস্তারিতভাবে বলার পর আমার বড় কাকা মুসলিম মাস্টার তিনি আমার মার উপর ক্ষিপ্ত হয়ে যান আর কি, তাদের মান সম্মান যায় এইভাবে আমার মাকে পরে সিলেট ই করে দিয়ে আসে যে আমার মাকে মাজারে, পরে আমার মা মালা বিক্রি করে আসে
সিলেটে দিয়ে আসে মানে
সিলেট মাজারে আর কি, আমার মাকে বলে যে এক জায়গায় ঘুরতে যাব। আমার মা তো তার
সিলেট থেকে মানিকগঞ্জ আসে কিভাবে আপনার মা?
ওখানে আর কি আমার মাকে বলা হয় যে মাজারের ওখানে আমার কাকা জুতা খুলে রেখে নিছে, বলছে তুমি এখানে বসো আমি ইরা মোনাজাত করে আসি। পরে কথা বলে আমার মাকে যে বসে রেখে চলে আসছে আমার মা আর যান না, তখন একটু বড় সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় দিন আবার সকাল হয়ে যায় কিন্তু তার খবর নাই, তখন আমার মা বুঝতে পারছে আমার রেখে চলে গেছে। তখন আমার সাত মাস বয়স আমার মার পেটে। পরে শেষে আমি আমার মা আমার মার গলে একটা মালা ছিল দুই নড়ির মালা, ঠিক আছে এই করতো দুই নড়ির মালা ছিল রূপার মালা, ওই মালাটা একটা রিক্সালা আমার মাকে তখন জিগায় যে কি ব্যাপার তুমি দেখলাম বসে রয়েছে অনেকক্ষণ ধরে তে এইভাবে কিশোরজন এই গর্ভবতী অবস্থায় তোমার অবস্থা তো ভালো না, পরে চলো আমার বাড়িতে চলো, পরে রিক্সালাটা আর কি আমার মাকে দয়া করে তার বাড়িতে নিয়ে যায়
ওই সিলেটেই,
হ্যাঁ হ্যাঁ সিলেটেই নিয়ে যায় আর কি আমার মাকে ওখানে দুই তিন দিন রাখে, রাখার পর কয়দাল তোমার তো বাড়ি যাওয়ার দরকার এই মানিকগঞ্জ যাইবা তাছাড়া টাকা পয়বা কই আমারও তো অবস্থা ভালো না যে তোমার টাকা পয়সা দেয় আমি সাহায্য করুন তুমি তোমার এই মালাটা বিক্রি করে ফেলো। পরে আমার মাকে ৩০০ টাকা দেয় তখন করে আমলে এগারো ১৭ বছর আগে ১৮ বছর আগে আর কি ৩০০ টাকা দিয়ে মালাটা রেখে দেয়। মালাটা রেখে দেওয়ার পর আমার মা আর কি সুস্থ থাকা অবস্থায় এখানে পাঁচ সাত বছর ছিল সে অনুযায়ী আর কি ঠিকানা সব মনে আছে, ওই অনুযায়ী আবার এই গ্রামে চলে আসে, এই গ্রামে আবার মানিকগঞ্জ চলে আসে। মানিকগঞ্জ আসার পর তখন এলাকার লোকজন বুঝতে পারে যে আসলে এটা আমার কাকার চাল আমার বাবার চাল। পরে তখন আর কি আমার মা যখন ঘুমিয়েছিল তখন আর কি এরপর ওইখানে আমার জন্ম হয় আর কি সালেহার বাড়িতেই, জন্ম হওয়ার পর আর কি এই যে বড় হই আমি ওখানে ওই আমার মার ওখানেই, ঠিক আছে আমার জন্মর সাত দিন পর এটা আমাদের এলাকা একটা আসলে আমি তো জানি না আর কি সবাই বলে এটা আল্লাহবাগে একটা আলৌকিক ঘটনা যেটা আমার সাথে ঘটছিল। আমি হলাম সাত দিনের দিন আমার বয়স ছোটিউটে আর কি তখন একটা বন্যা হয়েছিল।
আচ্ছা এখানে একটা বিষয় আছে আমি বন্যার ঘটনায় যাব, একটা যেটা হচ্ছে যে আপনার মা যদি ওইখানে ওই সময়টাতে পরিপূর্ণ সুস্থই হবেন তাহলে তো তার যেহেতু তিনি আগে বিবাহিত ছিলেন তার মানে এরকম একটা ঘটনা তার জীবনে ঘটছে তাহলে এটা তো একটা ভালো ঘটনা না, সে সম্পর্কে তিনি সচেতন থাকতেন, আইদার তিনি সুস্থ ছিলেন না পরিপূর্ণ অথবা ঘটনা অন্যরকম কিছু ছিল যেটা হয়তো আপনি জানেন না, দুটোর যে কোনো একটা কিছু ছিল নিশ্চয়ই ছিল কারণ সে যেহেতু বিবাহিত ছিল তার যেহেতু দুটো বাচ্চা ছিল, সুতরাং এরকম একটা সম্পর্কের যদি বাচ্চা চলে আসে পেটে এবং সেটা আপনার মার বোঝার কথা। তো যেহেতু উনি মানসিকভাবে সুস্থ ছিলেন না, তার মানে হয়তো পরিপূর্ণ সুস্থ ছিলেন না, এটাও হতে পারে যে উনি বুঝতে পারছেন না আরে কি করবেন। আরেকটা বিষয় যেটা হতে পারে যে আপনি যার কথা বলছেন, যাকে বাবা হিসেবে দাবি করছেন, সেও তো হয়তো অন্যরকম একটা কমিটমেন্ট তার মধ্যে ছিল এই দুজনের মধ্যে, সেই কারণে হয়তো বা ঘটনাটা ঘটেছে। আমি শিওর না কি ঘটেছে, বাট আপনি যেভাবে যা শুনেছেন, যেহেতু আপনার দেখার সুযোগ ছিল না, সেটাই আপনি আজকে এখানে বলছেন। হ্যাঁ, তারপর
জানি না, এখন আমার মা কিন্তু সিলেট না, আমার এখানেই থাকে।
কি হলো তারপরে? আপনি যেটা বলছিলেন যে আপনার ওই সালেহা নানির ওখানে আপনার জন্ম হলো, তারপর
জন্মের সময় আর কি তখন বন্যা হয়েছিল। বন্যার কারণে আর কি যে বললাম নদীর পাড়েই আর কি বাড়ি ছিল, নদীটা খুব একটা দূরে না, পানি এতটাই হয়েছিল যে আমার মার যে নিচে ছাপড়া ঘর ছিল ওই ঘরটাও তো আর কি পানিতে ই হয়ে যায়, পানি উঠে যায় ঘরে, পরে আমার মা আর কি ওনার বাড়ি উঠে, তারপর আর কি আমার জন্মের কোন বাড়িতে হয় এই ছাপড়া ঘর না।
আচ্ছা,
বাড়িতে হওয়ার পর সাত দিনের দিন আর কি ছুটি উঠে একটাই আছে আর কি, সাত দিন পর আর কি মহিলারা ঘর থেকে বেরোতে হয় যার বাচ্চা হয়, পরে আর কি আমার মা আমাকে নিয়ে, আমার নানিও বাড়ি না, আর মা আমাকে নিয়ে আর কি বের হয়েছে আর কি অন্য বাড়ি আর কি, কি সের জন্য জানি না আর কি, এক হাতে কলস আর এক হাতে আমি আর কি এভাবে দুইটাই করে যাইতেছি করে, পরে আস্তে আস্তে যাওয়ার পথে মানে যায়ার পানি বাড়ে, যায়ার পানি বাড়ে, তখন হঠাৎ করে একটা পুকুরের মতোই আর কি প্রচুর স্রোত তো পানি আসতেছে নতুন আর কি ওইখানে পড়ে যায়, পড়ে যাওয়ার পর আর কি নদীর চর তো অনেক বড় হয় আর ধার ছেড়েছে, আমার হাতে আমি ছুটে যাই, ছুটে যাই, ঠিক আছে, আমার মা ও অমরগঞ্জের পানিতেই হয়ে যায়। পরে শেষে মা তো যে পারে উঠে একটা ভিটে উঠে উঠে পরে চিৎকার করে যে আমার বাচ্চা পানিতে হারিয়ে গেছে, তখন আমার সাত দিনের দিন বয়স। এই ঘটনাটা আপনি মানিকগঞ্জের প্রায় প্রত্যেকটা লোকে জানে।
আচ্ছা আচ্ছা,
এটা নিয়ে শুনছি আমি পেপার হয়েছে অনেক আগে ছোটবেলায়, পরে আর কি সাত দিনের দিন বর্ষ, আসলে এটা আমি নিজেও বিশ্বাসযোগ্য না যে একটা সাত
পৃথিবীতে অনেক মিরাকল ঘটনা ঘটে, এখানে অবিশ্বাস করার কিছু নাই। কি হয়েছিল তারপর?
পরে আর কি আমাকে অনেক খোঁজাখুঁজি করা হয় যে ঝাঁকি জাল বা ঠেলা জাল, তারপর বেশা
ধরে নিয়ে আপনি মারা গিয়েছেন, আপনার কথা বলা
আছে আমাকে কোনো ই নাই,
লাশ পাওয়া যাচ্ছে না।
হ্যাঁ, না না, লাশ পাওয়া যাচ্ছে না। পরে শেষে আর কি হঠাৎ করে এই ই দেয় যে উৎসাহ পাতে যে গুড়া মাছ ওঠার জন্য, ওইখানে আর কি উৎসাহটা বাধা যে থাকে দড়ি আছে না, দড়ি আর কি কিছু আবর্জনার সাথে ছিল, ওইখানে গেলাম বাইজারেছি,
আটকাইছি,
ঠিক আছে, পরে শেষে ওই উষা উঠাইতে যে ওই লোকটা পরে শেষে পাইছে,
আপনাকে খুঁজে পায়।
মোটামুটি ধরেন যে আপনার দুই তিন কিলো পরে আর কি ধারের শেষ সীমান্ত,
দুই তিন কিলো আপনি ভেসে গেছেন এভাবে?
হ্যাঁ, এভাবে ভেসে গেছি, আর ওইদিকে তো খুঁজতেছে আমাকে কিন্তু ওইদিকে আমাকে পাচ্ছে না কোথাও। পরে শেষে যখন এইখান থেকে আসছে যে ওই ওই জায়গায় একটা বাচ্চা পাইছে, পরে এখানে যাই দেখে আমার আর কি শরীর আর কি সবরি মাটি ঘোলা পানি আসছে তো আর কি সারা শরীর ই হয়ে গেছে, ওই সবরি মাটি পরে আর শেওলা শেওলা ই হয়ে গেছে, আর আমার পেটটা প্রচুর ফুলা আর কি,
আর আপনি পানি খেয়েছেন?
হ্যাঁ হ্যাঁ, আর আমার ই কোন নাই, না কোন দম নাই। পরে এগুলো আর কি আমি শুনছি, এগুলো তো আমি জানি না, ছোট তখন সাত দিনের দিন বস। পরে তখন সবাই বলতেছে যে না আসলে আল্লাহ বড় নিষ্ঠুর, এরকম একটা পাগলের এরকম বাচ্চা দিল, তাও এত সুন্দর বাচ্চাটা তাও আল্লাহ নিয়ে গেল। আমার মা মানতেছে না, আমার মাকে কেউ মানাইতে পারতেছে না, আমার মা বলতেছে না আমার বাজান মরতে পারে না। পরে শেষে আমার মা আমাকে উল্টা করে ধরে পেট উপর দিকে দেয় মাথে নে, ঠিক আছে আর কি ই করতেছে, সেন্স তো এমনি সম্পূর্ণ নাই, কান্না করতেছে আর আল্লাহর কাছে ই করতেছে। এই অবস্থায় আর কি পানি পেটে ছিল না, এগুলো আর কি বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পর আর কি আমার তো কোনো ই নাই, পরে অবস্থায় আমার মা আর কি দুধ দিচ্ছে, ঠিক আছে। তখন আর কি দেখে আমার মা বলে যে তখন আমি দেখি যে হালকা ভাবে এলাকার মহিলাদের কাছে যে গল্প করছে ওইটা আমি শুনছি, যে হালকা ভাবে বাবু আমার মাকে ডাকনাম বলে বাবু, বলে বাবু দেখি কি হালকা ভাবে একবারে ইয়ের মতো পিঁপড়ার মতন আর কি চুষতেছে, তখন আমার ভিতরটা শান্তি হয়। পরে শেষে আস্তে আস্তে ও ঠিক হয়ে যায়, এইভাবে আমার ওইখানে জন্ম।
গল্পটা যেখান থেকে যতটা পিছনে গিয়েছিলাম আমরা, আবারও ঠিক সেখানেই ফিরে যেতে চাই। পিতৃ অধিকার নিয়ে আপনি লড়াই করা শুরু করলেন এবং প্রথমে আপনি লিগেল এইডের কাছে গেলেন যেহেতু আপনার পয়সা করে নাই। এখান থেকে আসলে আমরা এতটা পিছনে গিয়েছিলাম যে লিগেল এইডে গিয়ে আপনি আসলে কি বললেন আপনার জন্মের ব্যাপারে, তো সেখানেই আসলে পুরো বিষয়টা ক্লিয়ার হলো, কিন্তু কিছু কোশ্চেন থেকেই গেল। যাই হোক, এই কোশ্চেনগুলোর অ্যান্সার ওর কাছ থেকে পাওয়া যাবে না, ওর মার কাছ থেকে হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু ওর মাও কি আসলে মানসিকভাবে পরিপূর্ণ সুস্থ কিনা আজকের এই দিনে সেটাও একটা প্রশ্ন। সেই প্রশ্নের জায়গা থেকে তাকে এই ধরনের প্রশ্নটা করা এতদিন পরে আমাদের উচিত হবে কিনা সেটাও একটা কথা। তবে এটা তো ঠিক যে জন্ম পরিচয় বলে যে বিষয়টার জন্য কাশেম লড়াই করছে ওই মোমেন্টে সেটা তার ছিল না, সেটা তো একেবারে এস্টাবলিশড। এখন সেটা কেন ছিল না, সেই গল্পটা যেরকমই হোক না কেন রেজাল্টটা হচ্ছে ছিল না, মানে পরিচয়টা ছিল না, তো সুতরাং সেটা ভয়ানক রকমের কষ্টের একটা ছেলের জন্য। এবং লেখাপড়া তো হলই না একটা জন্মসনদের কারণে, কতটা ইম্পর্টেন্ট দেখুন একটা জন্মসনদ। আমি সরকারকে ধন্যবাদ জানাই যে সরকার এখন সার্টিফিকেটে সবার আগে বলে মায়ের নাম লিখো। হ্যাঁ, মার নাম, তারপর হচ্ছে পিতার নাম, আগে ছিল পিতার নাম, তারপর হচ্ছে মায়ের নাম। তো একটা সন্তান যখন পৃথিবীতে আসেন, সৃষ্টিকর্তা তো পাঠিয়ে দেন, তার তো কোনো দোষ থাকে না। সে কিভাবে দুনিয়াতে এসছে না এসছে সেটা না, সেটা নিয়ে সামাজিক এথিক্সের জায়গা থেকে, ধর্মীয় বিষয়ের জায়গা থেকে আমাদের সমস্যা থাকে যারা আমরা বুঝদার মানুষ, কিন্তু সন্তানের তো কোনো দোষ থাকে না, তার প্রপারলি বড় হওয়ার অধিকার আছে। কিন্তু একটা জন্মসনদের কাছে যখন তার লেখাপড়া বন্ধ হয়ে যায়, তার ভবিষ্যৎটা বন্ধ হয়ে যায়, তখন সেটা নিঃসন্দেহে অনেক 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 বেশি দুঃখজনক। তো সেই জায়গাটি থেকে এই ছেলের মাথার মধ্যে একসময় রিয়েলাইজ হলো, ঠিক আছে আমি আমার পিতার অধিকারের জন্য লড়াই করব, পিতৃ পরিচয়ের জন্য লড়াই করব। ঠিক আছে, লিগ্যাল এইডের গল্পে ছিলাম আমরা, তারপর কি হলো?
তারপর আমি সর্বপ্রথম লিগ্যাল এইডে না, আমি সর্বপ্রথম আমাদের ডিসিএস ছিলেন যিনি ছিলেন রাশেদ ফেরদৌস, তারপর আবার আমি একটা চিঠি লিখি।
আচ্ছা,
চিঠিটা লিখি যে আমার আর কি বাবার পরিচয় না থাকায় যে আমার জন্ম নিবন্ধন দেওয়া হয় নাই, বাবার মা এই দেশে কিভাবে আসছে, আমি এইসব ব্যাপার বিস্তারিত লিখে আমি আবেদন করি যাতে করে আমাকে একটা জন্মসনদ দেওয়া হয়, আমি যাতে করে লেখাপড়ার সুযোগ পাই, এভাবে আমি একটা চিঠি দিই আগে জেলা প্রশাসক বরাবর। পরে চিঠি নিচে আমি এলাম আমার নাম্বার দিয়ে দিই, ফোন নাম্বার। পরে কিছুদিন বাদে আমাকে আমি হলাম তখন বালিটেক মেলা চলতেছে, আমি মেলায় হলাম কাজে যোগ দিই।
আচ্ছা,
এই মুগলা দেন তখন আমাকে একদিন হঠাৎ করে ফোন দেয়।
কি ফোন দেয়?
ওই জেলা প্রশাসক।
আচ্ছা,
ফোন দিয়ে বলে যে
কি নাম ছিল ওনার?
ওনার নাম ছিল রাশিদা ফেরদৌস।
রাশিদা ফেরদৌস, ওকে।
পরে উনি আমাকে ফোন দিয়ে বলতেছে আচ্ছা তুমি কি এর জন্য ফোন করছিলাম? বললাম জি। কয়ে তাহলে তুমি আমার সাথে আগামীকাল দেখা করো।
আচ্ছা,
পরে আমি ওখানে যাই, যাওয়ার পর তিনি আমাকে বলেন যে একটা কাগজ লিখে দেন, ওই জজ কোর্টের নিচে দেখবা এই ডান্সিট একটা আছে লিগ্যাল এইড লেখা, ওইখানে যাও, আমি ফোন করে সব বলে দিচ্ছি। পরে শেষে আমি ওই লিগ্যাল এইডে যাই। লিগ্যাল এইডে যাওয়ার পরে আমার লিগ্যাল এইড থেকে জিজ্ঞাসা করে যে আপনি কিসের জন্য আসছেন,
তখন
আমি আর কি বিস্তারিত ঘটনাটা বলি যে আসলে আমার মা এভাবে এভাবে আসছেন, আমার মা একজন পাগল, আমি আমার বাবার পরিচয় জানি না, কিন্তু আমার মা যাকে বাবা বলে দেখিয়ে দিয়েছেন সে আমাকে সন্তান হিসেবে মেনে নেন না। পরে আমি বিস্তারিত ভাবে আর কি খুলাসা করে ঘটনাটা বলি। বলার পর তারা আর কি আমার বাবার কাছে একটা নোটিশ পাঠায় যে আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে, আপনি আসেন। পরে সর্বপ্রথম এই কোর্টে আর কি লিগ্যাল এইডে আমি আর আমার বাবা সম্মুখীন হই। সম্মুখীন হওয়ার পর আমার বাবাকে প্রশ্ন করে আছে এই কি আপনার ছেলে? আমার বাবা সরাসরি বলছে না ছেলে না। ওরা আমার বলতেছে কি তোমার বাবা? আমি বলছি হ্যাঁ আমার বাবা। তোমার প্রমাণ? আমার তো তখন কোনো প্রমাণ নেই। পরে বললাম যে আমার গ্রামবাসীরা সবাই জানে। পরে আমাকে ম্যাজিস্ট্রেট বলতেছে দেখো গ্রামবাসীর কথা তো আইন চলবে না, তুমি করো, প্রমাণ নিয়ে আসো, তোমার মা আছে? আমি বললাম জি আছে। তোমার মা কোথায়? বললাম আমার মা তো সুনামগঞ্জে, আমি রাইখে আসছি, আমার তো এখানেই নেই। তোমার মাকে নিয়ে আসো। এখন আমি ভাবলাম যে মানিকগঞ্জ থেকে সুনামগঞ্জ যায় আমার মা কান দেখলে অনেকগুলো টাকার প্রয়োজন, আর এই সময়টায় আমার কাছে টাকাও নাই, কাজ করতেছি খালি কোন রকম কোটা পেটে ভাত, আর বললাম অল্প কিছু টাকা পাই যা দিয়ে আলম কোন রকম চলতেছে না, মা কান দেখলে তো কিছু টাকার প্রয়োজন। পরে ওইখানকার এক উকিল ছিল, তার নাম হচ্ছে দেওয়ান মতিন, তিনি আর কি আমার ব্যাপারটা জানতেন, এই সত্য এটা আর কি ওই গ্রামে তার নানির বাড়ি, তিনি আর কি সব জানেন। জানার পর তিনি এই মানিকগঞ্জ জজ কোর্টে প্রত্যেকটা উকিলের কাছ থেকে 100 করে টাকা তুলেন, সবার কাছ থেকে, বলে যে এই ছেলেটার ওই বাবার পরিচয় জানার জন্য ওর এখন আর্থিক সহযোগিতা ওর মাকে আনতে হবে, এই জন্য ওরকে 100 টাকা করে সবাই দেন। প্রত্যেক উকিলের কাছ থেকে 100 টাকা নেয়। এভাবে করে 7,000 টাকা হয়, আর তিনি দেন 1,000 টাকা, 8,000 টাকা। 8,000 টাকা তখন হলাম আমার কাছে দেওয়া হয়, তোমার মাকে নিয়ে এসো। পরে আমি আমার মামার বাড়ি যাই, যাওয়ার পর বিস্তারিত ভাবে আমি বলি যে আমার এরকম আমি বাবার বিরুদ্ধে মামলা করছি, আমার এখন মাকে নিতে হইব। তখন তারা দিবে না, আমাকে বলেন না, এই অসুস্থ অবস্থা দিব না।
প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব। কাশেমের জীবন গল্প চলছে আজকে, এবং কাশেমের এই জীবন গল্প কোথায় নিয়ে দাঁড় করায় সেটাই দেখার বিষয়। আরও একবার প্রমাণ হবে জীবন আসলেই নাটকের চেয়ে কত বড় নাটকীয়। কাশেমকে নিয়ে এবং কাশেমের মাকে নিয়ে আমরা ফেসবুক লাইভে কিংবা ইউটিউব লাইভে থাকব আগামীকাল। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে নেবেন। ছোট্ট একটা বিরতি।
শুনছেন আরজি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. শুনছেন আরজি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
আর একবার স্বাগত প্রিয় শ্রোতা, শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আমি আরজি কিব্রিয়া আপনার সঙ্গে রয়েছি। আমরা কথা না বাড়িয়ে ফিরছি আমাদের যিনি গেস্ট তার কাছে। তারপর কি হলো?
তো নাম বলে যে আম্মাকে আপনার দেন, আম্মাকে আমি নিজে সুস্থ না করা পর্যন্ত আমি কোনদিন আপনার দেখে আসবো না। আমি আম্মাকে সুস্থ করে দেবো ইনশাল্লাহ, আল্লাহ পাক যে তৌফিক দেন। এই ভরসা আমি আমার মাকে তাদের কাছ থেকে কি করে নিয়ে আসবো, কিন্তু তারা দিবে না। তখন আমার মা বলতেছে যে আমি যাবো, পারলে তোর আটকা। তখন আর কি বলতেছে মা যে আমি যাবো, তোর আটকাবি কি, সেজন্য আমি যাবোই। আমার ওই জায়গায় ঘর দর করে রয়েছে, সবকিছু বলে রয়েছে, আমি জায়গায় থাকুন কি করতে, তোর আমার কি খাওয়াস, মেন্টালি প্রবলেম। তো আমার মাকে আমরা দিয়ে দেবো এখান থেকে মুরব্বীরা, যে যা করছে তো মামলা চলতেছে ও নিয়ে যাক। পরে আমার মাকে আমি নিয়ে আবার রিটার্ন মানিগঞ্জ চলে আসি। আসার পর যখন জসকুটি হয়েছে তখন বাবাও হাজির, আমিও হাজির, আমার মাকে নিয়ে হাজির আর আমার বাবা উকিলকে নিয়ে হাজির। আমার কি তখন কোন উকিল নাই। পরে আমাকে আমার মাকে প্রশ্ন করেছে, আচ্ছা এই যে কাশেম আপনার ছেলে, এই ছেলের বাবাকে। আমার মার ঠিক পিছনের চেয়ারটায় আমার বাবা হলাম বসে রয়েছেন। আমার মা সরাসরি দাঁড়ায় বলতেছে, এই যে কাশেমের বাবা, এটাই তো কাশেমের বাবা, চিনেন না, দেন না চেহারা একরকম। অরিজিনালি আমার বাবার চেহারা আমার চেহারা সেম টু সেম, কি সবদিকে আমরা এক আর কি, গ্রামের লোকজন যেটা বলে আর কি, সবদিকে মিলমিশাছি, লম্বা চূড়ায় কথাবার্তায় বা ফেস কাটিনে। এরপরে এইভাবে মিলে যাই, কিন্তু আমার বাবা বলতেছে না আমার এই না, আমার ছেলে না। আর আমার যে বাড়িতে জন্ম তার পাশের বাড়ির নাম হচ্ছে আব্দুল করিম, সে আর কি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেয়, আমার আর কি মাকে খারাপ প্রমাণের চেষ্টা করে। পরে আমার বাবাকে বলে যাচ্ছে, আপনি তাহলে যদি মেনে না নেন তাহলে আপনি ডিএনএ টেস্টের জন্য রাজি আছেন, বলে আমি আপনাদের মাধ্যমে কোনো মীমাংসা করব না।
আপনাদের মাধ্যমে কোনো মীমাংসা করব না?
না না,
কাকে বলে এটা? আপনার
এটা আমার লিগ্যাল এইড বলে আর কি,
লিগ্যাল এইড। ও আচ্ছা আচ্ছা, লিগ্যাল এইড বলে। আচ্ছা
হ্যাঁ। পরে বলার পর কয় আচ্ছা ঠিক আছে, আপনি না মানলে তাহলে আমরা আইনগতভাবে এখন ব্যবস্থা নেব। পরে শেষে লিগ্যাল এইডের মাধ্যমে জসকুটে মামলা হয়।
আচ্ছা,
মামলা হওয়ার পর উকিল দেওয়া হয় আমার জন্মের আগে, যে একটা মামলা করা হয়েছিল যে আমার বাবার বিরুদ্ধে থানায়।
আপনার জন্মের আগে মামলা করা হয়েছিল?
হ্যাঁ।
কে মামলা করেছিল এটা?
এই মামলাটা করছিল ওই যে সালেহা, আমি নানি বলতাম, তার বাবা।
আপনার বাবার এগেনস্টে?
হ্যাঁ, ওই যে বিচার হলো আমার বাবা মেনে নিল না, তারপরে সে আর কি আমার বাবার বিরুদ্ধে একটা আমার আমার মাকে দিয়ে মামলা করেছিল। কিন্তু ওই মামলার কোন হদিশ নাই, ভ্যানিশ আর কি, আমার বাবা টাকা পয়সা তো সব ই করে দিছে। পরে আর কি ওই উকিল দিয়েই, ওই উকিল লাবর পরে এসে বলে যে এরকম ঘটনা, যে না সত্যি কাশেমের মা ওর জন্মের আগে একটা মামলা করছিল দিলুর বিরুদ্ধে, এই জিনিসটা থাকার কারণে আমার মামলাটা আর একটু শক্ত হয়, পাকাভুক্ত হয়। পরে সেইভাবে মামলা চলতেছে, কিন্তু আমার যে উকিল তিনি আবার আমার জানা মতে আর কি বাবার কাছ থেকে টাকা পয়সা খায়া দুই নম্বরে উঠতেছে,
সেটা অন্য হিসাব। বাট মামলাটা কি চলমান কিনা, এখনো মামলাটা চলতেছে নাকি আপনি হাজিরা দিলেন ওখানে গিয়ে? মামলাটা জজ কোর্টে যাওয়ার পরে কি হলো সেটা আমাকে একটু বলেন।
জজ কোর্টে যাওয়ার পর আসলে কি হইতেছে আমি নিজেও জানি না।
কত সালে গেল জজ কোর্টে?
জজ কোর্টে মামলা করছি 2015-তে।
2015-তে? 2015-তে মামলা করলে তো আপনার বাবা এতদিনে অ্যারেস্ট হওয়ার কথা, তারপরে ওখানে তার জামিনে আসার কথা, এবং সেখানে মামলা কি অবস্থায় চলতেছে না চলতেছে সেটা নিয়ে তো আপনার খোঁজ খবর নেওয়ার কথা।
আমি যতটুকু আগে খোঁজ
এবং আপনার উকিল সেটা আপনাকে জানানোর কথা
না? আমার উকিল ওই রকম ভাবে আমাকে কোন সময় জানায় না। যদি কখনো দেখো
আপনি উকিল চেঞ্জ করেন
না? উকিল আমি চেঞ্জ করবো কিভাবে, আমার তো এরকম ক্ষমতা নাই।
কেন ক্ষমতা নাই? উকিল চেঞ্জ করার আপনার যে কোনো মুহূর্তে ক্ষমতা আছে।
আমার তো একটা উকিল পরিচালন করতে গেলে টাকার প্রয়োজন। আমাকে হলাম সরকারি ভাবে উকিল দিছি নিযুক্ত করে লিগেল এড থেকে। এখন আমি চাইলে তো আর উকিলটাই করতে
পারবেন না।
আমি লিগেল এডে এই গত তারিখ কিছুদিন আগে আমার একটা তারিখ গেছে, পরে গেলাম, যাওয়ার পর তারা বলতেছে যে আমরা আচ্ছা ই করে দেখতেছি। পরে উকিলের সাথে দেখা করলাম, উকিল আমাকে বলতেছে যে এর মধ্যে আর কি অনেক লেখালেখি করছে সাংবাদিকরা কিন্তু কোনো কাজ হয় না।
সাংবাদিকরা লেখালেখি করছে আপনাকে নিয়ে?
হ্যাঁ, লেখালেখি করছে কিন্তু আমার বাবা ওই এটা প্রচার করতে দেন নাই।
ঠিক আছে, এটা আপনার ধারণা, ওকে সমস্যা নেই। দেখুন আমি যখন আমার জায়গা থেকে জিনিসগুলো বলবো, যেহেতু বিষয়গুলো বিচার বিভাগের অধীন বা এর জায়গা থেকে এসছে, তখন আমাকে একটা নিউট্রাল ভূমিকায় বলতেই হবে। এটা শুধু আপনার জীবন গল্প না, এখানে অনেক বিষয় জড়িয়ে গেছে, শেষের দিকে এসে আমি যেটা চিন্তাও করতে পারিনি। যাই হোক, আমি একটু সামনের দিকেই যাব, সে কারণেই বলছি যে আপনার বাবা আসলেও তাদেরকে টাকা দিয়েছে কিনা, যেটা হয় জিওলো জার্নালিজম আছে সেটা আপনি বলছেন, বাট আমরা আমাদের জায়গা থেকে কিন্তু সেটা নিশ্চিত করছি না, এটা আপনার কথা। ওকে, ঠিক আছে, হ্যাঁ বলেন। তারপর
তারপর আমি
উকিলের সাথে কথা হলো, আপনার কি বললো উকিল?
হ্যাঁ, উকিল আর কি এই যে শেষ তারিখ যে, পরে উকিলরে বললাম যে কাকাতে মামলা কেমনে কি খবর কি হয়েছে। তিনি বলতেছে কাশেম যে তুমি এনামেরা ডিএনএ টেস্টের জন্য একটা ডিএনএ পরীক্ষা আছে, এই পরীক্ষাটা করলে যদি সঠিক পরীক্ষা করা হয় তুমি তোমার বৃত্তি পরিচয় পাই যাবা, কিন্তু এটার মধ্যে একটা আছে ঝামেলা আছে।
কি ঝামেলা?
ঝামেলা ওটা হলাম আমার আর কি উকিল বলতেছে যে তুমি ডিএনএ টেস্টের জন্য আমি আবেদন করলাম, কোর্টে থেকে এটা এখন গ্রহণ করব, গ্রহণ করার পর যেখান থেকে যে এই ডিএনএ টেস্টটা করা হয় এই জায়গাটা হলাম ঘুষখায়, এখানে তোমার বাবা টাকা পয়সার অভাব নেই। এমন আছে তোমার বাবা ওইখানে 2 লাখ বা 5 লাখ টাকা দিয়ে দিল, কিন্তু তখন রিপোর্টটা তোমার বিপক্ষে আসতে পারে, এটার সিকিউরিটি দিবে কে? পরে আমার এক সাংবাদিকের সাথে পরিচয় ছিল, এই কালের গণ্ড পত্রিকার সাংবাদিক আমাদের মানিকগঞ্জের, নাম হচ্ছে সাবু কাকা আর কি সাবু। আমি আর কি তাকে যে বলি যে কাকা এই ঘটনা, এখন আমি তো এই টাকার আমার বাবা যদি এখানে টাকা দেয় এরম এরকম উকিল বলতেছে তা আমি কি করব। পরে দেওয়া এখানে তো আমাদের কিছু করার নাই। পরে শেষে আমি আরো কয়েক জায়গায় যাই, কয়েকজন সাংবাদিককে বলি এবং এসপি সাহেব যে আমাদের মাহফুজুর রহমান তাকেও আমি বিষয়টা জানাই যে স্যার এই বিষয়ে আমার টাকা দিয়ে তো আমার বাবা ই করতে পারে, তাহলে আমি নিশ্চিত ভাবে আমি ফলাফলটা পাবো কিভাবে, আমি আমার সঠিক বিচারটা চাই। আমি যদি প্রমাণিত হই যে আমি ফলস, সঠিক পরীক্ষার মাধ্যমে আমার কোন আপত্তি নেই, আমাকে আপনারা শাস্তি দিলাম মেনে নেব, কিন্তু আমাকে সঠিকটা জানাতে হবে, কিন্তু আমার এই সিকিউরিটিটা দেওয়ার মতো আর কি এটা সঠিকভাবে আসবে এরকম সিকিউরিটি দেওয়ার মতো আমার এখন পর্যন্ত কেউ আসে নাই। সুতরাং এই জিনিসটা নিয়ে আমি এখনো আতঙ্কে আছি।
এসপি সাহেব আপনাকে কি বললেন?
না, এসপি সাহেব কোনো ই করেন নাই, কোনো কিছু করেন নাই, বলছে ঠিক আছে আমি এটা দেখব, এটুকুই, এরপর আর আমাকে কোনো ই করেন নাই। কারণ আর আমি তো এসপি, আমি একজন সাধারণ মানুষ, আমি তো আর এসপি কে ফোন দিয়ে বারবার ফোন দিলে হয়তো সে বিরক্ত হইতে পারে, এই জন্য তো আমি তাকে বারবার ই করতে পারি না। ঠিক আছে, এই ব্যাপারে আমি আর কি এখনো আর কি আমি
মানিকগঞ্জ কোন থানার অধীনে আছে আপনার মামলাটা?
মামলা মানিকগঞ্জ সদর থানা।
সদর থানাতে আছে,
জি।
ঠিক আছে, তারপরে কি হলো? মানে আপনি একটু সামনের দিকে আগান, আমার অনেক প্রশ্ন জমেছে, আমি প্রশ্ন করব আপনার কাছে।
তারপর এখন আমি আর কি আতঙ্কে পড়ে যাই যে আসলে আমি এখন কি করব, আমার এত পরিশ্রম, আমি যদি আমার সঠিক না পাই, আমি স্কুলে পড়তে পারলাম না জন্ম শূন্য না থাকায়, বা আমাকে এলাকার লোকজন বলে যে তুমি যে ভবিষ্যতে বিয়ে করবা জন্ম শূন্যদের জন্য করতে পারবো না, তারপর আমি এই বিষয়টা নিয়ে আর কি অনেক টেনশনে পড়ে যাই। আসলে আমার বাবার পরিচয় না থাকলে আসলে তো সত্যি তো আমি কিছু করতে পারবো না। আর আমি যখন ছোট ছিলাম তখন তো এই বিষয়টা বুঝতাম না, এখন বুঝি। এখন যখন সমাজের লোকজন আমাকে নিয়ে আলোচনা করে যে আমি আসলে কোন প্রকৃতির, আমার জন্ম কিভাবে, এগুলো নিয়ে যখন তারা আলোচনা করে, হ্যাঁ, আড়ালে বলে বা প্রকাশ্যে বলে, এই বিষয়টা শুনতে তো আমার খারাপ লাগে। আমি কিসের জন্য অন্য সব আসলে দশটা ছেলে যেভাবে বড় হয়েছে আমি ওইভাবে বড় হইতে পারিনি? তাদের জীবন নির্ধারণ ছিল একটা, তারা হয়তোবা জন্মের পর থেকে আত্মীয় স্বজন বলতে সব জিনিসই তারা কম বেশি পাইছে, কিন্তু আমার জীবনে আমি আমার মাকেও ভালো মতো পাইনি। আমার যে জীবনটা, আমার জীবনে আমার মাকে ব্যতীত ভালো কোনো কিছুই পাইনি। আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, কাউকে আমার শখটা বলতে পারিনি যে আমার একটা ঈদ আসছে, আমার একটা নতুন কাপড়ের প্রয়োজন। আমি কার কাছে গিয়ে বলবো? আমার বলার মতো কেউ ছিল না। আমার একটা জুতার প্রয়োজন, আমার একটা খাবার পছন্দ হয়েছে, আমি কারো কাছে যে এটা ই করে বলতে পারিনি যে আমার এই জিনিসটা পছন্দ হয়েছে। মনের আশা আসলে মনে রাখছি, কখনো আসলে কারো জিনিস এখন চুরি করার অভ্যাস ছিল না আমার। আমার মা আমাকে কোনো সময় চুরি করতে শেখার নাই, আমার মাও চুরি করেন নাই। সেজন্য আর কি অনেক কষ্ট হইতো। যখন ঈদ চলে আসত তখন ফেতরার কাপড়ের জন্য মানুষের দুয়ারে দাঁড়ায় থাকতাম, কিন্তু অন্য সব স্লিপ ছাড়া তো আর ফেতরার কাপড় দিত না। আর আমি তখন ছোট, ওই বড় মানুষকে শুধু লুঙ্গি দিত, ওই লুঙ্গি আনে আমি পড়তেও পারতাম না। দেখা গেছে বছরে একটা দুইটা লুঙ্গি উঠলো, ওই লুঙ্গি আমার পরার মতো যোগ্যতা নাই। আর আমি কাউকে পছন্দ মতো, আমি আমাকে কেউ মার্কেটে নিয়ে যাওয়ার মতো নাই যে আমি মার্কেটে যে ই করব যে এই কাপড়টা আমার পছন্দ হয়েছে এটাই কিনে দিতে হইব, এরকম ভাবে যে আমি কারো আহ্লাদ করব, এরকম লোক আমার কেউ ছিল না। একমাত্র যে ছিল সে হচ্ছে আমার মা, তাও সে মানসিক ভারসাম্যহীন। আমার সমাজে মান সম্মান ইজ্জত
বোঝানোর চেষ্টা করেছি, আপনার মাকে নিয়ে কি ফেসবুক লাইভে যাওয়া সম্ভব?
হ্যাঁ সম্ভব।
আপনার মা কি এখন অতটুকু জ্ঞান সম্পন্ন আছেন?
হ্যাঁ,
আমি তাকে নিয়ে ফেসবুক লাইভে যেতে চাই। মানে এখন তো আসলে বৃহস্পতিবার রাত পড়েই গেছে, আমি আজকের দিনেই এটা মানে আগামীকাল সকালবেলাতেই আমি চেষ্টা করব যে আপনার মাকে নিয়ে ফেসবুক লাইভে যাওয়ার জন্য, যতক্ষণ লাগে আর কি মানিকগঞ্জ থেকে আসতে। প্রিয় শ্রোতা, আমরা টেন্টেটিভ একটা টাইম ধরে রাখছি, দুপুর ১২টা থেকে বা তারও আগে থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে যে কোনো একটা সময় আপনারা কানেক্ট থাকবেন ঢাকা এফএম এর পেজে, এবং একই সাথে কানেক্ট থাকবেন আমার যে পার্সোনাল পেজটি আছে সেখানে। আমি দুটো পেজের ঠিকানায় আবারও বলে দিচ্ছি, আপনার ওনার মাকে নিয়ে আমি ফেসবুক লাইভে যাব, সেটা হচ্ছে www.facebook.com/ILoveDhakaFM। আমি আবারও বলছি www.facebook.com/ILoveDhakaFM, এবং আমার যে পার্সোনাল পেজটি আছে www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj, পেজটি আরজে কিবরিয়া নামে আছে। এবং প্লিজ দুটোতেই আপনারা লাইক দিয়ে অ্যাক্টিভ থাকেন। আগামীকাল যে কোনো একটা সময় আমরা অবশ্যই আধা ঘন্টা আগে থেকে আপনাদেরকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দেব যে তারা আমাদের এই মুহূর্তে আমাদের অফিসে আছেন স্টুডিওতে, এবং তাদের দুজনকে নিয়ে আমরা ফেসবুক লাইভে যেতে চাই। এবং কিছু কোশ্চেন ওনার মাকেও আমি করতে চাই আপনাদের সামনে সরাসরি রেখে। এবং এই অনুষ্ঠান প্রচার কাউকে হেয় করার জন্য না, যে দেলোয়ার সাহেবের বিরুদ্ধে এখানে কথা এসছে তাকেও আমরা যথেষ্ট সম্মান রেখেই বলতে চাই। আপনাকে নিয়ে যেহেতু কোর্ট কাচারি হয়েছে, যেহেতু মামলার বিষয়টা এসছে ওর কথা অনুযায়ী, সে কারণেই আপনার নামটা এখানে প্রচার করা, কিন্তু তার মানে এই না যে আপনি এখানে অভিযুক্ত কিংবা আপনাকে এখানে অসম্মান করা হচ্ছে, বিষয়টা এরকম না। এবং ওর মতো করেও বলেছে যে আপনি হচ্ছেন ওর বাবা, কিন্তু আমাদের জায়গা থেকে কিন্তু বিষয়টা আমরা ক্লারিফাই করছি না যে আপনি বড় ভুল করেছেন বা অন্যায় করেছেন, যেহেতু আমরা পুরো ঘটনাটা একেবারে ভেতর পর্যন্ত জানিনি। আমরা শুধু আজকে জামান ছেলেটাকে এখানে দেখেছি, তার জীবনে যে স্ট্রাগলটা সেই জায়গাটা দেখেছি। সো সেই স্ট্রাগলের জায়গাটা থেকে জামান যেভাবে নিজেকে বলেছে, যেভাবে গিয়ে সে বিভিন্ন সিচুয়েশন ফেস করেছে, সেটাকে আমরা এখানে উপস্থাপন করেছি। এই ঘটনার প্রেক্ষাপটে ওকে মানুষ কি মনে করবে বা ও যাদের কথা এনেছে তাদেরকে মানুষ কি মনে করবে, সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে, আমাদের এই অনুষ্ঠানের জায়গা থেকে কখনোই কোনো ক্যারেক্টারকে কখনোই অ্যাকিউজ করি না, অসম্মান করি না। যেহেতু বিষয়টি মহামান্য বিচার আদালতের বিচারাধীন অবস্থায় আছে, সুতরাং মহামান্য আদালতের প্রতি আমাদের যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা রেখে বলতে চাই, আদালতের অনেক বিষয় দীর্ঘ প্রক্রিয়াধীন, কিন্তু আমাদের আদালতের উপরই আস্থা রাখতে হবে এবং আমরা বিশ্বাস করি যে আদালত এই ছেলেটির যে জন্ম পরিচয় নিয়ে, যে এই ছেলেটির যে তীব্র ইচ্ছা জানার এবং তার যে নাগরিক অধিকার, সেটা একসময় আদালত তাকে নিরূপণ করতে অবশ্যই আদালতের যে দায়িত্ব সেটা পালন করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা সেই জায়গাটা থেকেই যদি একটু আপনার কাছে যাই, যে আপনার মাকে নিয়ে আমরা ফেসবুক লাইভে যেতে চাই এবং আপনি যদি, আমি জানি রাত হয়ে গেছে অনেক, তারপর আপনাকে আমি একটু কষ্ট দেবো, আপনার মাকে নিয়ে যদি আগামীকাল আপনি আমাদের অফিসে আসেন, আপনি কি আমাদের লিসনারদেরকে একটু কথা দেবেন যেন আপনি আসবেন এবং কথা বলবেন?
হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই আসতে পারবো।
ঠিক আছে, আপনার মাকে আমি ফেসবুক লাইভে নিয়ে আসতে চাই, উনি যতটুকু পারেন উনি বলবেন। আচ্ছা, তিন বছর ধরে আপনি ফাইট করে চলেছেন এবং আপনার মনের মধ্যে একটা সংশয় ভয়, আর আপনি ব্যক্তিগত দুঃখের কথা তো বলছিলেনই যে না আমার স্বপ্ন ছিল, কোনো স্বপ্ন পূরণ হয়নি, আমার এখন 17 বছর বয়স। একটা প্রশ্ন মনের মধ্যে চলেই আসে, কি হবে জেনে যে না উনি আপনার বাবা? আপনি তো জানেন
প্রশ্নটা,
স্বীকৃতি এটা নিয়ে কি করবেন আপনি?
আসলে প্রশ্নটা হয়তো আপনি সিম্পল ভাবে করছেন, কারণ আমার যেটা, যার যেটা নাই সে সেটার ব্যথা বুঝে। আমি ছোটবেলা থেকে বললাম আমার এই একটা পরিস্থিতিটার জন্য দায়ী একমাত্র আমার বাবা। এই পরিস্থিতিটার জন্য আমার বাবা যদি চাইতেন আমাকে মেনে নিতে পারতেন বা আমার জীবনটাকে সুন্দর করার জন্য সে ওই একটা ভালো কিছু করে দিতে পারতেন, তার টাকা পয়সা বা কোনো দিকে আমার লোভ নেই, তার কোনো কিছুই কম নেই। আমার এই জন্ম নিবন্ধনটা কিসের জন্য প্রয়োজন বা আমার বাবার পরিচয়টা কিসের জন্য প্রয়োজন তাহলে সেটা বলি। কিছু কিছু ক্ষেত্রে আছে, দেখা যায় যে মানুষের অর্থর থেকে তার সম্মানটা অনেক বড় হয়ে যায়। আমি ছোটবেলা থেকে যতটা অসম্মানী হয়েছি শুধু একটাই কারণ, যে আমার বাবার পরিচয় নেই। আমি যেখানে গেছি সেখান থেকে আমাকে বাস্টার্ড বলছে বা পাগলের সেলুলার কি, সবাই আমাকে অবহেলার চোখে দেখছে, কেউ আমাকে ভালো একটা চোখে দেখে নাই। আমাকে হয়তো বা কেউ আদর করে একটা বিস্কিট দিচ্ছে বা কলা দিচ্ছে, এটুকুই দিচ্ছে, কিন্তু নিজের সন্তান মনে করে না, ভাবছে যে ওই তিম ওর বাবা ওকে মেনে না, মা পাগল, এই এই হিসাবে আমাকে দিচ্ছে। কিন্তু আমি যে একজন মানুষ, আমিও যে তাদের সন্তানের মতো, এই ব্যাপারটা তারা কখনো হয়তো বা ওইরকম ভাবে ভেবে দেখেনি। যদি ওরকম ভাবে ভেবে দেখত, আমি আমার জন্মস্থান লিমুবাড়ি, যদি তারা চাইতেন আমাদের এলাকায় যদি একটা অন্যায় করে কেউ, তাহলে তার বিচারটা কিন্তু আমাদের এলাকার লোকজন করে। যদি তারা পাকাপোক্ত ভাবে আমার বাবাকে চাপ দিতেন তাহলে আমি অবশ্যই আমার স্বীকৃতিটা আরো অনেক আগে পেয়ে যেতাম। আজ আমি এগোতে পারতেছি না একমাত্র আমার বাবার টাকা পয়সার কারণে।
আপনার বাবার টাকা পয়সা দিয়ে বিষয়টাকে?
হ্যাঁ, আমার বাবা টাকা পয়সা দিয়ে করতেছে। তা না হলে আমার লেখাপড়া বন্ধ হয় 2015-তে, এখন 2018 সাল চলতেছে, এর মধ্যে তিন চার বছর কেটে গেছে। তাহলে আমার যদি আমি আমার এই যে লেখাপড়াটা, যে আমি জন্ম নিবন্ধন আমি মামলা করছি 2015-তে, কিন্তু আমার জন্ম নিবন্ধন আমাকে দেওয়া হয়নি আপনার 2012 সালে। 2012 সাল থেকে আমার জন্ম নিবন্ধন না থাকে, আমার 12 সাল থেকে লেখাপড়াটা বন্ধ। এরপর থেকে আমি যে ডিসি অফিসে মামলা তো হয়েছে 15-তে, কিন্তু এর আগে আমি বিভিন্ন জায়গায় যে হুঁচট খেয়েছি, প্রথমে ডিসি এসপি অফিস, ডিসি অফিস এবং থানা, এগুলাই তো আমি ঘোরাঘুরি করছি। তাদের কাছে শুধু আমি দাবি জানাইছি এই ব্যাপারটা নিয়ে, যে আমার বাবার পরিচয় নাই, আমাকে একটা জন্ম সনদের ব্যবস্থা করে দেন। আমি আমার বাবার বিরুদ্ধে তখন কোনো মামলা করিনি। আমার তাদের কাছে দাবি ছিল যে আমি যাতে লেখাপড়া করতে পারি, কিন্তু আমি একটু জিদি এদিকে যে আমার জন্ম নিবন্ধনে আমার পোটাইল ইউনিয়নের নাম থাকতে হবে, আমি যে ইউনিয়নে জন্মগ্রহণ করছি, ছোটবেলা থেকে বড় হয়েছি, আমি ওই ইউনিয়ন ব্যতীত ওই ইউনিয়ন থাকতে আমি অন্য ইউনিয়ন থেকে কিসের জন্য আমি জন্ম নিবন্ধন নিব? আমাকে অনেকেই বলছে যে অন্য ইউনিয়ন থেকে বানাই দিই, কিন্তু আমি বলছি না, আমার যেখানে জন্ম আমার এইখান থেকে দিতে হবে, আমি আমার ন্যায্যটা চাই। অনেকে বলছে যে তাহলে তোমার এরকম রাগ, যেহেতু তুমি তোমার বাবার পরিচয় পেতে চাও তাহলে আমাদের কাছে চলে আসো, আমরা তোমার বাবা মা হয়ে থাকবো। কিন্তু আমি তখন তাদের বলছি যে না, অসম্ভব, আমি কোনোদিনও আপনাদের কাছে যাব না, কারণ একটাই, যে মা আমাকে ছোটবেলাতে কষ্ট করে বড় করছে আমি এই মাকে এক ফেলে যাব না। আর দ্বিতীয়ত হচ্ছে আমার বাবা যে আমার মার উপর যে অন্যায়টা করছে এর শাস্তি আমার বাবাকে অবশ্যই পেতে হবে। যদি দেশের আইন দেয়, দেশের মুরব্বীরা যদি দিত তাহলে আমার কোনো আফসোস ছিল না। এখন আমি আইনের মাধ্যমে গেছি, যদি আইনও যদি স্যার শাস্তি দিতে না পারে, দেশের জনগণও যদি শাস্তি না দিতে পারে, তাহলে আমি যাব কোথায়? আমার আজকের অভিযোগ এইখানে যে আমি বিভিন্ন জায়গায় এটা নিয়ে আমি ই করছি, আমাদের জেলা প্রশাসক বলেন, এসপি মহোদয় বলেন, আপনার থানা বলেন, প্রেস ক্লাব বলেন, আমাদের মানিকগঞ্জের প্রত্যেকটা লোক এই বিষয়টা জানে, আমার এই বাবার বিষয়টা। এবং আমার যে সত্যতা, আমার মা প্রধান সাক্ষী, আমার মাকে আনছি বড় লিগ্যাল এডে, একদিনই মাত্র জিজ্ঞেস করছে। তারপর আজকে কত বছর
কোন পেপার কি দিয়েছে আপনাদেরকে, কোন কাগজপত্র দিয়েছে যে আপনারা লিগ্যাল এডে গিয়েছিলেন, আপনার একটা কমপ্লেন করেছিলেন, ওরকম কোন কাগজপত্র কি আছে আপনাদের কাছে?
হ্যাঁ, আমার কাছে সব কাগজপত্র আছে। আমার বাবার বিরুদ্ধে যে মামলা করছি কত তারিখে, এবং
মামলার এজাহারটা আছে আপনার কাছে?
হ্যাঁ আছেন।
প্রিয় শ্রোতা, আমরা এই বিষয়গুলো নিয়ে কালকে ফেসবুক লাইভ হব। না, আমাদের লাইফটা আসলে কাউকে অ্যাকিউজ করার জন্য না, আমরা কারো বিরুদ্ধে আমি না তালগোল পাকিয়ে ফেলছি, তালগোল পাকিয়ে ফেলাটাই খুব স্বাভাবিক। আমি আসলে কি বলবো শেষের দিকে এসে, বাই দ্য ওয়ে আমি লিসনারকে অ্যাড্রেস করার আগে আপনাকে একটু কথা বলতে চাই, সেটা হলো যে আপনি অত্যন্ত সাহসী একটা ছেলে, পড়াশোনা করেছেন কত পর্যন্ত? ক্লাস ফাইভ
ক্লাস সেভেন পর্যন্ত পড়েছেন।
ক্লাস সেভেনে পড়ে আপনি আপনার ভিতরের যে মনুষ্যত্ব বোধ বা আপনার ভিতরের যে ইডিওলজি আপনি ধারণ করেন, অনেকে বিশ্ববিদ্যালয়ে পড়েও এত 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 শক্তিশালী পার্সোনালিটি সম্পন্ন ইডিওলজি ধারণ করে না, এটা আমি আমার জীবনে বহু জীবন গল্প শুনেছি, সেই জায়গা থেকে সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাকে বললাম। সো ওই জায়গাটাই আমি আপনাকে স্যালুট জানাই, প্রথম কথা হচ্ছে এটা। বাবার পরিচয় জানার জন্য আপনি অমৃত যুদ্ধ করতে পারবেন, সো তিন বছর কিছুই না। এমনকি আপনার বাবা যদি মারাও যায়, ডিএনএ হচ্ছে এমন জিনিস, ওনার ব্যবহৃত যে কোনো একটা জিনিস উনি হাত দিয়ে ধরেছেন, এরকম কোন জিনিসও যদি আপনার সংগ্রহে থাকে, তাহলেও এটা প্রমাণ করা সম্ভব যে উনি আসলেই আপনার বাবা কিনা। মানে আমি আপনাকে বোঝাতে পারছি যে উনি একটা শার্ট জীবনে পরেছিলেন, আর একবারও পড়েছেন, আর সারা জীবন কোনোদিন পরেন না, এরকম একটা জিনিসও যদি আপনার সংগ্রহে থাকে বা আপনি রাখতে পারেন, উনি মরণের 100 বছর পরেও আপনি ডিএনএ টেস্ট করে প্রুভ করতে পারবেন, ডিএনএ হচ্ছে এই জিনিস, ঠিক আছে? সুতরাং আমি মনে করি এটা আপনার অমৃত্যু চ্যালেঞ্জ। আপনি যে জায়গাটায় দাঁড়ায় আছেন, পৃথিবীর কেউ আপনাকে সাপোর্ট না করলে আমি কি ব্রিয়া আপনাকে সাপোর্ট করি? আপনি সারা জীবনে যাই করেন না কেন, এই সমাজের কাছে প্রুফ করে যাবেন যে আপনার কোনো দোষ ছিল না। সুতরাং আপনার বাবাকে এটা আপনি ভালো জানেন, আপনার মা ভালো জানে, ওই জায়গাটায় আমার কিছু বলার নাই, কিন্তু আপনি যে সংগ্রামে হাত দিয়েছেন সেটা আপনি প্রুফ করে যাবেন। সেজন্য আমার জায়গা থেকে আপনাকে যতটুকু মানসিক সাপোর্ট দেওয়া দরকার বা এর বাইরেও যদি কিছু করার থাকে, আমি কি ব্রিয়া সেটা আপনার জন্য করব, এটা হচ্ছে আমার জায়গা থেকে বলা এক। আর দুই নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের এই সমাজটা এখন লাখ লাখ মানুষ রেডিওতে কান পেতে আছে, ইটস এ ভেরি পাওয়ারফুল শো, শুধু দেশ না, দেশের বাইরে থেকে অনেকে কান পেতে আছে, ইন্ডিয়াতে প্রচুর লোক এই রেডিও অনুষ্ঠানটা শোনে। আমি জানি যারা এই অনুষ্ঠানটা শুনছে আড়াই ঘন্টা তিন ঘন্টা যাবৎ জেগে আছে রাত একটা পর্যন্ত, তারা অনেকে কখনো কেঁদেছে, কখনো ভয়ানক রকমের কষ্ট পেয়েছে, কখনো ভীষণ রকমের ভাবে আপনি যার যাকে বাবা বলেছেন তার বিরুদ্ধে গেছে, অ্যাকশন নেবার কথা চিন্তা করেছে, ইভেন মানিকগঞ্জের অনেকেই হয়তো বা খেপে যাচ্ছে আজকের এই জীবন গল্প শুনে। আমি তাদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, এই ইমোশনটা বেশিক্ষণ থাকবে না, এই গল্পটা শোনার পরে আপনি ঘুমিয়ে যাবেন আজকে রাতে, কালকে সকালবেলা উঠে কিছুক্ষণ মনে পড়বে, একদিন দুই দিন, তারপরে আপনি ভুলে যাবেন, এবং আরও ভয়ানকভাবে ভুলে যাবেন যখন আগামী সপ্তাহে বুধবার রাতে আরও একটি গল্প বলার জন্য আরেকজন এই চেয়ারে বসবে। এটাই স্বাভাবিক, আমাদের ব্রেনের ক্ষমতাটাই এরকম, একজন আসে আরেকজনকে আমরা ভুলে যাই। এই ভুলে যাওয়ার ব্যাপারটা শুধুমাত্র আমাদের এখানে না, সেটা আমাদের রাজনীতিতে আছে, সেটা আমাদের সমাজনীতিতে আছে, সেটা আমাদের বৈষয়িক জীবনে আছে, সেটা আমাদের প্রাত্যহিক কলহপূর্ণ জীবনে আছে। কখনো কখনো এই ভুলে যাওয়াটাই হয়তো আমাদের বাঁচাতে সাহায্য করে, বাট কিছু কিছু জিনিস ভুলে যাওয়াটা অন্যায়, এবং এই অন্যায় যখন আমরা ভুলে যাই তখন অন্যায় একের পর এক হতে থাকে। আজকে যে সামাজিক মর্যাদা থেকে বাঁচার জন্য আপনার বাবা যদি এই কাজটা করে থাকেন যে আপনার পরিচয়টা দেননি, তাহলে আমার মনে হয় না সেই সামাজিক মর্যাদা থেকে তিনি বাঁচতে পেরেছেন। কারণ দিন শেষে যেটাই হোক না কেন, আশেপাশের লোকজন তো তাকে নিয়েও কানাঘুষা করে যে এই লোকটা এরকম করেছিল বলেই যে হয়তো বা এই ছেলেটার জন্ম হয়েছে।
আমি আমাকে হয়তো বা অনেক পাকা মনে করবেন না, খারাপ মনে করবেন না, আমার এই সমাজের লোকের প্রতি আর কি, আমাদের যে বর্তমান আইন প্রশাসনের ব্যবস্থা, ডিজিটাল বাংলাদেশ, এই বাংলাদেশে আমি 2012 সাল থেকে লড়াই করে যাচ্ছি শুধু একটা জন্মসনদের জন্য, আমার বাবার পরিচয় আমি একটা জন্মসনদ এখন পর্যন্ত পেলাম না। আমি আমাদের এলাকায় এমপি মন্ত্রী সবই আছে, চেয়ারম্যান পুলিশ প্রশাসক সবাই এই বিষয়টা জানে এবং সত্যতাও জানে, এমনকি আমি শেষ পর্যন্ত যে প্রত্যক্ষদর্শী যে প্রমাণ থাকে আমি তাদেরকেও হাজির করছিলাম। আমি সব হাজির করার পর আমার যে 2012 সালে লেখাপড়াটাও বন্ধ হয়ে গেল, এখন 2018 চলতেছে, এই 6 বছর ধরে যে আমার লেখাপড়াটা বন্ধ হয়ে গেল, এই আমার এই 6 বছরটা কে দিবে? আমার তো ইচ্ছা ছিল লেখাপড়া করে অন্য সব 10টা ছেলের মতো সমাজে প্রতিষ্ঠিত হয়ে আমি একটা কিছু হব এবং আমার এই মার রেকর্ডটা ভাঙব। আমি নতুন একটা রেকর্ড করতে চেয়েছিলাম, আমার এই রেকর্ডটা এমন হতে চেয়েছিলাম, আমি এরকম করতে চাইছিলাম যাতে করে বিশ্বের মানুষ দেখতে পারছেন একটা পাগলে ঘরে জন্ম নিলেও লেখাপড়া করে কোনো কিছু একটা হওয়া যায়, বড় একটা কিছু হওয়া যায়। কিন্তু আমার এই সনদটা না থাকার কারণে আমি এই লেখাপড়াটা করতে পারলাম না। আমি দেশের বিভিন্ন মানুষের কাছে গেছি, দেশের সরকার তিনিও এই বিষয়টা আমি ফেসবুকে লাইভ করছি।
এখানে একটা কথা বলি আপনাকে, এই মহৎ উদ্দেশ্যটা এটা আল্লাহ প্রদত্ত, এই মহৎ উদ্দেশ্য যার মনের মধ্যে থাকে আল্লাহ তাকে সেই সুযোগটা করে দেন। জীবনে লেখাপড়া করেই যে একদম ভয়ানক রকমের ভালো কিছু হওয়া যায় বিষয়টা এরকম না, অনেক ভালো ভালো ব্রিলিয়ান্ট রেজাল্ট নিয়ে আস্থা করে পড়ে আছে, মানুষ তাদের কথা মনেও রাখে না। হ্যাঁ, আপনি যেই পরিবেশে থেকে সেখান থেকে যদি আপনি একটা গোল্ডেন এ প্লাস পেয়ে পাশ করতেন বা আপনি যদি দেশ সেরা এরকম কোন স্টুডেন্ট হতেন, হ্যাঁ তাহলে আপনাকে নিয়ে অনেক নড়াচড়া হতো, এটা হয়তো আপনি ঠিকই ভেবেছেন। কিন্তু বিষয়টা এরকম না, আপনার বয়স এখন মাত্র 17, আপনি যত বছর বাঁচবেন প্রত্যেকটা মোমেন্টে আপনার কিন্তু সুযোগ আছে ভালো কিছু করার, এবং ওই ভালো কাজটা যে আপনাকে সারা পৃথিবীতে আলাদা করে চেনাবে না, এর বিষয়টা কিন্তু এরকম না। সুতরাং আপনি মনের মধ্যে এটা পুষিয়ে রাখেন, আপনি এই জায়গাটায় আফসোস করেন না যে না আমার সার্টিফিকেটটা আসেনি বা সনদটা আসেনি সে কারণে আমার এই সম্ভাবনাটা শেষ হয়ে গেল, না। বরং আমি বলবো যে 17 বছরে আপনি তো ওই মদ গাঁজা বা আপনি যদি বলি ড্রাগ টোকাইদের সাথে মেশা, আমি উইথ ডিউ রেসপেক্ট মানে টোকাই শব্দটা আমি ব্যবহার করে ফেলেছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বাট আমি সিচুয়েশনটা বোঝানোর জন্য বলছি যে এই যে পথ শিশু যারা খারাপ পথে থাকে তাদের সাথে মেশা, মিশে আপনার তো সুযোগও তৈরি হয়েছিল, আপনি মিশে তো অন্য কোন রাস্তায় চলে যেতে পারতেন,
আপনি তো আসছে
না, আপনি তো সেটা করেননি, তো আপনি তো নিজেকে ভালো রেখেছেন তাই না? আপনি দুপয়সা রোজগার করার জন্য কখনো চানাচুর বিক্রি করেছেন, কখনো আপনি মানুষের রাতের পর রাত পা টিপে দিয়েছেন, আপনি তো খারাপ পথে যান নাই, তো তার মানে আপনি অলরেডি কিছু ভালো কাজ করে ফেলেছেন। এন্ড বাকিটুকু হচ্ছে আপনাকে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে যে না আমি একটা আমি পৃথিবীতে বেঁচে আছি, মানে ওই যে আপনি যদি সেই গল্পটা বিশ্বাস করে থাকেন যে আপনি 2 ঘন্টা 2.5 ঘন্টা পানিতে ভেসেছিলেন, তারপরে আপনার মা আপনাকে মাথায় নিয়ে পানি বের করে আপনাকে ফিরিয়ে নিয়ে আসলো সৃষ্টিকর্তার কাছে চেয়ে, সো ওই জায়গাটা যদি আপনি বিলিভ করে থাকেন তাহলে আমি বিশ্বাস করতে হবে যে নিশ্চয়ই আপনি ভালো কিছু করার জন্যই পৃথিবীতে এখনো সার্ভাইভ করেন।
আমি একটা জিনিস মানি, সেটা হচ্ছে যে যদি কারো ইচ্ছা শক্তি ভালো থাকে সে আল্লাহ পাক তাকে সর্বদিক দিয়ে সহযোগিতা করেন
নিশ্চয়ই।
আমার আপনি একটা কথা বলছেন এখানে যে আমার আমি খারাপ পথে যাইনি, আল্লাহ পাক আমাকে নেননি, কিন্তু আমি যে পরিস্থিতিতে বড় হয়েছি, যে সামাজিকভাবে আমি বড় হয়েছি, আমার কিন্তু এখন এই জায়গায় থাকার কথা ছিল না। আজকে হয়তো আমি বাজে পথে বাজে নেশা করতাম বা বাজে একটা ছেলে বলে আমি আজকে নয় চোর হতাম না নেশাগ্রস্ত খারাপ একটা হতাম, কিন্তু আল্লাহ পাক আমাকে নেন নাই। কিন্তু আমি যখন এই মামলাটা করার পর যখন কিনা আমার দিন যাচ্ছে, আমার বর্তমান সময়ের কথা বলতেছি, যখন আমার দিন যাচ্ছে আর আমার ভিতর একটা পশুত্ব তো জন্ম নিচ্ছে অটোমেটিক।
না, আপনি বরংটাকে এটাকে আমি আপনাকে সহজ করে দিই, মামলা বিষয়ক বিষয়টা এটা সময় লাগে, পৃথিবীতে অনেক অনেক বড় বড় মামলা আছে, অনেক জটিল জটিল মামলা আছে, সেগুলো বছরের পর বছর দশকের পর দশক সময় লেগেছে। আমরা আমাদের রাষ্ট্রীয় বিধান অনুযায়ী কিন্তু আমাদের শেষ আশ্রয়স্থল হচ্ছে কোর্ট তাই না? ওখানে গিয়েই আমাদের ওখান থেকে যে সমাধান আসবে সেটা আমাদের মাথা পেতে নিতে হবে, এটাই সিস্টেম। এখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি 5 বছরের মধ্যেই এটা সমাধান চান না, 2 বছরের মধ্যেই সমাধান চান, এটা আপনি চাইলেও সেটা পাবেন না। আপনাকে চিন্তা করতে হবে যে এটা আমার সারা জীবনের একটা বড় চ্যালেঞ্জ, আমাকে আজকে লোক যেটাই মনে করুক না কেন আমি প্রমাণ করেই ছাড়ব যে এই লোকটাই হচ্ছে সেই লোক যে আমাকে পৃথিবীতে আনার জন্য দায়ী, এবং সে আমার বাবা, লিগেলও তো জৈবিক জায়গা থেকে সে আমার বাবা। হ্যাঁ, সে বিয়ে করেছে কি করে নাই সেটা অন্য একটা প্রসঙ্গ, ওই প্রসঙ্গে আমি যেতেই চাই না, সেটা হয়তো অন্য একটা প্রসঙ্গ, সেটার কারণে তার শাস্তি হতে পারে, সেটার কারণে ধর্মীয় বিধান অনুযায়ী তার শাস্তি হতে পারে, সেটা অন্য একটা প্রসঙ্গ, বাট আপনি যে তার ঔরস্যে পৃথিবীতে এসছেন সেটা প্রমাণ করার জন্য আপনার সারাটা জীবন পড়ে আছে। ইভেন সে যদি পৃথিবীতে বেঁচে নাও থাকে, আপনি যতদিন বেঁচে আছেন আপনি আইনের সাহায্য নিয়ে সেটা প্রমাণ করতে পারবেন, সে সুযোগটা থাকছে, সুতরাং আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই, এটা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, আর শেষের দিকে এসে প্রিয় শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই যে আমি সবসময় যে কথাটা বলি, প্রতিটা মানুষই সম্ভাবনাময়। এই ছেলেটাকে যখন আপনি রাস্তায় দেখবেন, আপনি কি জানতেন যে এর পেছনে এরকম একটা মানে গল্প লুকিয়ে আছে, এবং এই ছেলেটা এই সমাজে জন্ম নিয়ে তার কি দোষ ছিল, যার কারণে তার জীবনটা এরকম হলো, তাই না? আমরা কিন্তু জানি না। সুতরাং প্রত্যেকটা মানুষকে আপনার জায়গা থেকে সম্মান করতে পারাটা এটা আপনার জন্য একটা বিশেষ গুণ। সো আমরা যেন সেই সম্মানটুকু করি। ভাই, আমি সবসময় একটা কথা বলি, প্রতিটা মানুষের মধ্যেই ভালো আছে, প্রতিটা মানুষের মধ্যেই মন্দ আছে। আমাদের জীবনটা খুব সীমিত, খুবই সীমিত, মাত্র কয়েক বছর আমরা বাঁচি। এই পুরো জীবনটাই, এত অল্প সময়টা, খারাপের পিছনে কে কি খারাপি করলো, কার জন্ম কিভাবে হয়েছে, কে বাস্টার্ড, কে ওটা ওটা, কে এর বাপ কোথায়, এগুলোর পিছনে ব্যয় না করে বরং আমরা যদি একটু ভালো কাজের জন্য সময়টা ব্যয় করি, সেটা যেটাই হোক না, একটু ভালো চিন্তা করেন, কাজ করতে পারছেন একটু চিন্তা করেন, চিন্তার পিছনেও যদি ব্যয় করি, তাহলেও কিন্তু এই 60-70 বছরের জীবন কিন্তু এনাফ না। যেখানে ভালো কাজের জন্যই এনাফ না, সেখানে খারাপ কাজে চিন্তা করার সুযোগটা আসে কোত্থেকে? আর যদি কেউ খারাপ কাজ করেও থাকে, তাকে ওই খারাপ কাজের জায়গাটা থেকে খুব বেশি অ্যানালাইসিস না করা, খুব বেশি গুতাগুতি না করা, কারণ আপনি যেহেতু মানুষ আর আপনার মধ্যে যেহেতু সরলরিপু আছে, আপনি জানেন না এর চেয়েও বড় ধরনের বুমেরাং আপনার জীবনে হয়তো ওয়েট করছে। সো কিছুই বলার নেই, আজকে এই ছেলেটা, আমরা শুধু আমাদের জীবন গল্পের প্ল্যাটফর্ম থেকে শুধু একটা কথাই বলতে পারি যে আমাদের রেডিও অনুষ্ঠানে এটা আমার একটা অনেক বড় আত্মতৃপ্তির জায়গা। ইয়েস, ডেফিনেটলি আমি খুব বুক ফুলিয়ে এবং ভালোবাসার জায়গা থেকে উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ এটা বলতে পারি যে বাংলাদেশের রেডিও এরিনাতে এই কাজটা খুব সাহসের সঙ্গে করার চেষ্টা করেছি যে হ্যাঁ, এই ছেলে মেয়েগুলো জীবনে কোনোদিনও কোথাও ঘন্টার পর ঘন্টা অন্তত মিডিয়াতে নিজেদের ভয়েস রেইজ করার কোনোদিন সুযোগ পায়নি। আমার জানা মতে, অফকোর্স না, আমি জানি না, বাট তাদের জন্য অন্তত একটা অঙ্গন তৈরি হয়েছে যেখানে এসে তারা অন্তত তাদের মনের কথা বলতে পারে, এবং সেই জায়গাটি হচ্ছে এই জীবন গল্প। এবং আমি বিশ্বাস করি আগামী সপ্তাহে হয়তো আরেকজন বসবেন এই সিটে যার গল্পটা আপনি আজকে যেভাবে ইমোশনের নদীতে ভেসে বেরিয়েছেন, সেটার থেকেও হয়তো বা প্রকাণ্ড আকারের ঢেউ আপনার মনকে ফোরফোর করে দেবে। তবে প্রতিটা জীবন গল্পই আমাদের জন্য শিক্ষণীয় হোক। আগামীকাল আপনারা ফেসবুকে কানেক্ট থাকবেন, আমি কথা দিতে পারছি না কটার সময় লাইভ হব, বাট আমি চেষ্টা করব। ওনার মার নাম হচ্ছে হল সখিনা, রাইট?
জি,
সখিনা, যাকে কলসি পাগলি নামে চেনেন, তাকে সহ আমাদের আজকের যিনি গেস্ট কাশেম, এই মা এবং ছেলেকে সহ আমরা ফেসবুকে লাইভ হব কিছুক্ষণের জন্য। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোয়ারি থাকে, আপনারা এই ফেসবুক লাইভে করবেন। আমরা চেষ্টা করছি কিছু ওনার মাকে প্রশ্ন করে কিছু বের করা যায় কিনা। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ ছিলেন আমার সঙ্গে। অনেক ভালো থাকুন, আমাদের সবার জন্য দোয়া করুন। এবং আবারও মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষই সম্ভাবনাময়, অ্যান্ড ডু রেসপেক্ট এভরিবডি, সে যেই হোক না কেন। অনেক ভালো থাকুন, শুভরাত্রি।
আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
Exclusively on FusionBD.com.